আসুন আমরা এখন প্রার্থনার জন্য আমাদের মাথা নত করি। পরম করুণাময় পিতা, আমরা আজ সকালে আপনাকে ধন্যবাদ জানাই এই সভাগৃহে উপস্থিত হওয়ার সৌভাগ্যের জন্য, দিনের ফলাফলের মুখোমুখি হয়ে কিন্তু আমরা জানি না দিনটিতে কি আছে, কিন্তু আমরা জানি কে দিনটিকে ধরে রেখেছে। তাই আমরা প্রার্থনা করি যে তিনি, যিনি আজ এবং আগামীকাল এবং সমস্ত অনন্তকাল ধরে আছেন, আজ আমাদের আশীর্বাদ করবেন যেমন আমরা তার নামে একত্রিত হয়েছি, যাতে আমরা আরো ভালোভাবে জানতে পারি কিভাবে তার সেবা করার জন্য জীবনযাপন করতে হয়। এটা আমাদের পূর্ণ অভিপ্রায় পিতা ঈশ্বর, যিনি আমাদের হৃদয় জানেন, তিনি জানেন এটা সত্য। আমরা যীশু খ্রিস্টের নামে আপনার সেবার জন্য দিনের বাকি অংশের জন্য আপনার কাছে নিজেদেরকে সমর্পণ করি। আমেন। বসতে পারেন, ধন্যবাদ। এখানে আরেকটি আছে। সুপ্রভাত দৃশ্যমান শ্রোতাগণ এবং সারা দেশ জুড়ে অদৃশ্য শ্রোতারা, যেখানে আজ সকালে আমরা সংযুক্ত হয়েছি, এটি আমাকে এখানে আসার জন্য ও আজ সকালে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য একটি বড় সৌভাগ্য প্রদান করে। দৃশ্যমান শ্রোতাদের কাছে এটা সত্যি একটু বিভ্রান্তিকর, কারণ আমার সামনে পর্দা আছে, তারপর আমাকে ডান দিকে এবং বাম দিকে কথা বলতে হয়, আর অদৃশ্য শ্রোতাদের কাছে আমার ডান দিকে অডিটোরিয়াম আছে আর আমার বাম দিকে ব্যায়ামাগার রয়েছে, আর আমি মেঝেতে আছি, মাঝখানে পর্দা খোলা আছে আমার ডান এবং বাম হাতে, আর আমরা আজ সকালে উপচে পড়েছি অডিটোরিয়াম এবং ব্যায়ামাগার থেকে, এবং গির্জা অষ্টম এবং পেন স্ট্রিটে অবস্থিত গির্জা থেকেও, আর উপচে পড়া স্থান থেকে টেলিফোন ব্যবস্থা তা অন্য স্থানে নিয়ে যাচ্ছে। আমরা প্রভুতে খুব ভালো সময় কাটিয়েছি এবং আমরা আজ সকালে এই সবার জন্য বড় প্রত্যাশার মধ্যে আছি। আজ রাত এই চার দিনের সবার শেষ সময়, কেন আমরা অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাই যারা পারেন এখানে আসার জন্য। আমরা বিশ্বাস করছি যে প্রভু আজ রাতে অত্যন্ত সাধারণ কিছু করার মাধ্যমে আমাদেরকে একটি চূড়ান্ত পর্ব দেবেন, এতটাই যে তিনি সমস্ত অসুস্থদের সুস্থ করবেন এবং সেই মহান কাজগুলি করবেন যা তিনি সাধারণত করেন। আর আমরা সন্ধ্যার জন্য বড় প্রত্যাশার অধীনে আছি, জনসাধারণকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, সকলকে, প্রতিটি ধর্ম সম্প্রদায়ের প্রতিটি গির্জাকে, এমনকি আপনাকে একজন খ্রিস্টান হতে হবে না, আমরা অবশ্যই পাপীদের ভিতরে আসার জন্য আহ্বান করছি, আমাদের সঙ্গে বসার জন্য, আর আমরা প্রভুর পথ কি তা তাদের শেখানোর জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করি যেন আমরা বাঁচতে পারি। এখন আশা করি দর্শকরা নার্ভাস হবেন না, আর আমি ঈশ্বরের উপর বিশ্বাস করি যে আমি নার্ভাস হব না, কারণ আমি একটি ভয়ঙ্কর রাত কাটিয়েছি অনেক চাপের মধ্যে দিয়ে, কারণ আমি বুঝতে পারি যে আজ সকালে আমি যা বলছি তা বিচারের দিনে আমার বিরুদ্ধে নিয়ে আসা হবে, আর আমি ঘুমাতে পারিনি। আমি জানি যদি আমি সেগুলি না বলি তবে বিচারের দিনে এটি আমার বিরুদ্ধে বিচার করা হবে, তাই এটা কঠিন করে তোলে, আপনি এর ব্যাখ্যা করতে পারবেন না। আজ সকালে সেই বৃহৎ বিষয় বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে আলোচনা করব, আর যে কারণে আমি এটিকে রবিবারের স্কুলে নিয়ে এসেছি যাতে আমরা এই বিষয়ে কথা বলতে পারি এবং আমাদের সময় নিতে পারি। এর উপর একটি ধর্মোপদেশ প্রচার করার পরিবর্তে এটা শাস্ত্র থেকে একটি শিক্ষা। আর আমি বলতে চাই যে কোন সেবক বা সেবকগণ যে কোনো স্থানে যদি এই টেপটি কখনো তাদের হাতে পড়ে যায়, যদি আমরা এই টেপটি প্রকাশ করি, আমি জানি না মন্ডলী এই বিষয়ে কি করবে, আমি ভাই ফ্রেডকে এই টেপটি প্রকাশ করার আগে গির্জার বোর্ডের সাথে দেখা করতে বলেছি, আর দেশ জুড়ে আপনাদের জন্য যাদের টেপ রেকর্ডার ব্যবস্থা রয়েছে, অনুগ্রহ করে টেপটি প্রকাশ হতে দেবেন না যদি না আপনি ভাই সত্যম্যানের কাছ থেকে এই বিষয়ে না শুনে থাকেন। এখন যদি এটি প্রকাশ করা হয় এবং আমার কোনো সেবক ভাই অথবা কোনো খ্রিস্টান ব্যক্তি কোথাও আমি এই বিষয় সম্পর্কে যে বিষয়গুলি বলেছি সে বিষয়ে যারা দ্বিমত পোষণ করবেন, আমি বিশ্বাস করি যে আপনারা এর সমালোচনা করবেন না। আপনি যদি এটা বুঝতে না পারেন যেভাবে আমি এটা শেখাই, ঠিক আছে, একজন সেবক হিসাবে, একজন মেষপালক হিসাবে আপনার এটির অধিকার আছে, আর আপনি যা কিছু বিশ্বাস করেন আমি সেটি সম্মান করি। আর এই বিষয়ে দুটি বড় মতাদর্শ রয়েছে, আর যদি দুটি প্রশ্ন থাকে তবে তাদের মধ্যে একটিকে সঠিক হতে হবে অথবা তাদের একটিও সঠিক নয়। তাই আমরা আজ সকালে ঈশ্বরের বাক্য দেখার চেষ্টা করছি এটি নিষ্পত্তি করার জন্য। আমার কাছে যদি এটি একটি বাইবেলের প্রশ্ন হয়, বাইবেলে অবশ্যই এর উত্তর রয়েছে। আর এখন আমাদের এগুলো পাওয়ার ঠিক আগে, এই বিষয়টি শুরু করার আগে, বরং বাক্যের জন্য প্রার্থনা করার আগে, আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রকাশ করতে চাই যে আমি, বিশেষ করে আপনারা খ্রিস্টানরা, যাদের আমি চাই আপনারা আজ সকালে আমার জন্য প্রার্থনা করুন। আর অদৃশ্য শ্রোতারা যারা আজ সকালে শুনছেন আমার জন্য প্রার্থনা করুন, কারণ আমি সৎ এবং সত্যবাদী হতে চাই। এখন আমরা বুঝতে পারি এই বিবৃতি দেওয়ার সময় কেউ যদি এটি শুধুমাত্র একজন ব্যক্তি হয় তার উপর এটি এমনভাবে ঝুলবে যেন এটি জীবন এবং মৃত্যুর মাঝামাঝি। এখানে আপনাদের অনেকেই বিশ্বাস করে চলে যাবেন, অবশ্যই আপনাদের অনেকেই সম্ভবত করবেন না, কিন্তু আমি জানি আমার সেবা কার্যে এমন লোকেরা আছেন যারা আমার কথা শুনতে আসেন, আর আমি কি বলতে চাই তা শোনেন। ঠিক আছে, তারা আজ সকালে এখানে বসে আছেন আন্তর্জাতিকভাবে, অনেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং সমুদ্রের উপর থেকে, আর আপনি কল্পনা করতে পারেন এটি আপনাকে যে চাপ প্রদান করে, এটা জানতে পেরে যে সেই ব্যক্তির অনন্ত গন্তব্য আপনার হাতে রয়েছে, কারণ তিনি আপনি যা বলবেন তা ধরে রাখতে চলেছেন। তাই ঈশ্বর আমাকে এর জন্য উত্তর দিতে বলবেন, আর আমি যতটা সম্ভব আন্তরিকতার সাথে এটির কাছে যেতে চাই। এখন আমি আমাদের বোনদের জিজ্ঞাসা করি, আর আমি আমার কিছু শব্দ পরিবর্তন করেছি যাতে আমি তাদের সামনে বলতে পারি। বিলি তার পকেটে রেখেছেন আজ সকালে সেখানে কিছু বিষয় যা একজন মিশ্র শ্রোতার সামনে বলা যায় না, আর কিছু যা আমি সম্ভবত বলবো আপনাদের অবশ্যই বুঝতে হবে। এটি আপনার ভাইয়ের কাছ থেকে, আপনার ভাইয়ের কাছ থেকে মনে করে নিন। আমি যতটা জানি আপনি একজন ডাক্তারের অফিসে বসে তার কথা শুনেন, তাকে আপনার জন্য খুব সাধারণ কথা বলতে হয়, আর আপনাদের কয়েকজন যুবতী মহিলা এবং যুবক পুরুষরা, আমি চাই না আপনারা ভুল বুঝুন, আমি চাই আপনারা বিশ্বাস করুন আর শান্ত হয়ে বসে থাকুন। মনে রাখবেন সত্যকে সত্য বলতে হবে, আর এখন কোন সন্দেহ নেই, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এর সাথে একমত হবেন না, কিন্তু আমি বাইবেল দ্বারা আপনাদের কাছে এটা প্রমাণ করতে চাই। আর তারপর আমি বিশ্বাস করি যদি আপনি শুধু শ্রোতেও হন এবং শোনেন, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং ধারণা পাবেন যে আমি কি আঘাত করছি। সব সময় ধরে আমি বিশ্বাস করি এটি তা ব্যাখ্যা করবে, আর আমি বিশ্বাস করি যে এটি করবে। এখন আমরা এই বিষয়ে একটু দীর্ঘ সময় নিতে পারি, দেড় ঘন্টা অথবা হয়তো আরো বেশি, আমি জানি না কতক্ষণ লাগবে। আর এখন আবার আমি বলতে চাই যে এই সময়ে এটা জেনে যে লোকেরা আপনার কথা ধরে থাকেন, তারা করেন তাদের পালকের কাছে, আর অবশ্যই আমি একজন পালক ছিলাম, আর তারা একজন পালকের কথা ধরে রাখে, ঠিক যেমন এটি মৃত্যু এবং জীবনের মধ্যে, তারা তাদের যাজকের কথা ধরে রাখে, ঠিক যেমন এটি মৃত্যু এবং জীবন। আর অবশ্যই পালক সম্ভবত তিনি যা করতে হবে তা জানেন, তিনি তার লোকদের শিক্ষা দিচ্ছেন, ঠিক যেমন তাকে সেমিনারিতে শেখানো হয়েছিল। কোনো সন্দেহ নেই, যাজক এছাড়াও বিভিন্ন ধর্মের যাজক রয়েছে, অবশ্যই পালক সত্যি একজন যাজক, তিনি একজন মধ্যস্থ। সুতরাং যদি যাজক তার সমস্ত কিছু যা তাকে শেখানো হয় শিক্ষালয়ে এবং মঠগুলিতে গভীর আন্তরিকতার সঙ্গে ব্যক্তিটি তাকে যা শেখানো হয়েছে ঠিক তাই বলছেন, ঠিক আছে, তাহলে আমার কাছে কোনো সেমিনারির অভিজ্ঞতা বা মঠের অভিজ্ঞতা নেই এবং এর বিরুদ্ধে কিছুই নেই, কিন্তু আমার একটি খুব অদ্ভুত জীবন আছে। যখন আমি ছোট ছিলাম তখন আমাকে ডাকা হয়েছিল, আর এর মধ্যে একটি দৃশ্যমান স্মরণযোগ্য চিহ্ন ছিল যা আমাকে দেওয়া হয়েছিল, একটি আগুনের স্তম্ভ একটি ঝোপের মধ্যে ঝুলছিল 7 বছর বয়সে, ঠিক এখানে ইউটিকা পাইকে, আমার বাবা মিস্টার ও এইচ ওয়াথেনের জন্য কাজ করতেন, যিনি সম্প্রতি মারা গেছেন, আর আপনি বইটি পড়েছেন, আপনি কাহিনীটি জানেন। আর সেই সময় থেকে নদীর তীরে যখন এটি লোকদের সামনে দৃশ্যমানভাবে উপস্থিত হয়েছিল, আর এখন ছবিটি অনেকবার তোলা হয়েছে, আর এটি ওয়াশিংটন ডিসিতে কপিরাইট হিসাবে রিলিজিয়াস হল অফ আর্টে ঝুলছে, একমাত্র অতি প্রাকৃত সত্তা হিসাবে যা বৈজ্ঞানিকভাবে ছবি তুলে প্রমাণিত হয়েছে, একই আগুনের স্তম্ভ, ঠিক একই রকম যে কোনো দিক দিয়ে যা ইসরায়েলকে মিশর থেকে বের করে এনেছিল। আমি বিশ্বাস করি এটা যীশু খ্রিস্ট আত্মা আকারে ঈশ্বরের পুত্রত্বে, কারণ তিনি যখন প্রথমে আসেন তখন তাকে মনুষ্যপুত্র বলা হয়েছিল, এখন তাকে ঈশ্বরের পুত্র বলা হয়। সহস্রাব্দে তিনি দাউদের পুত্র হবেন, তিনি মনুষ্য পুত্রে আসেন একজন ভবাদী, যেমন তার বিষয়ে বলা হয়েছিল। এখন তিনি ঈশ্বরের পুত্র অতি প্রাকৃত ভাবে, আসন্ন সহস্রাব্দে তিনি দাউদের পুত্র হবেন, দাউদের সিংহাসনে অধিষ্ঠিত হবেন। যেহেতু সমস্ত বাইবেল পাঠক জানেন যে এটি ঈশ্বরের সঙ্গে একটি ঐশ্বরিক প্রতিশ্রুতি, দাউদের কাছে তিনি তার পুত্রকে তার সিংহাসনে বসানোর জন্য উত্থাপন করবেন। আর এখন একটি অদ্ভুত সেবা কার্যে আমাকে ঈশ্বর থেকে শয়তান পর্যন্ত বলা হয়েছে, আর সেটা সবসময় এভাবে হয়ে থাকে। ক্যাথলিক চার্চের এই আর্চবিশপ আমাকে অন্য রাতে সেখানে বলেছিলেন, আলোচনাটি ছিল, তিনি বলেছেন, ভাই ব্রাহাম যখন বাপ্তিস্মদাতা শাস্ত্রে স্পষ্টভাবে নিজেকে চিহ্নিত করেছিলেন, যেমন ভববাদী যিশাইয়ের দ্বারা বলা হয়েছিল, তিনি বললেন, আপনার সেবা কার্য মণ্ডলীতে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। তিনি বললেন, লুথারেনরা বাইবেলে আছে। তিনি বললেন, লুথারেনরা লুথারকে চিনত, ওয়েসলিরা ওয়েসলিকে চেনেন, কিন্তু প্যান্টিকোস্টালদের বিষয় কি? বললেন, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা জানে না কোথায় যেতে হবে। আর আমি বললাম, মহাশয়, আমি এর প্রশংসা করি। আর সেই সময় সেই আত্মা ভদ্রমহিলার উপর পতিত হয়, আমাকে কখনো দেখেননি, তার স্ত্রীকে, এবং একই বিষয়গুলি বলেছিলেন এবং চিহ্নিত করেছিলেন। এখন সত্যি কথা বলতে, এই বার্তার আগে আমি আজ সকালে প্রচার করেছি, আমি জানি না। আমি তাকে বললাম, মহাশয়, আমি এটা বলতে পারবো না, বলার জন্য এটা অনেক বড় কথা, এটা দেখে মনে হচ্ছে। একটি বিষয় যা আমি জানি, সেখানে কিছু ঘটেছে, অবশ্যই এই সমস্ত বিষয়গুলি ঠিক, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সকল স্থানে প্রমাণিত হয়েছে এবং বিশ্বজুড়ে। এটা শুধু একটি কাহিনী হতে পারে না, এটা সত্য। এটা কি? আমাকে বলতে দিন, স্বীকারোক্তিমূলক ভাবে আজ সকালে আমি আপনার সাথে কথা বলার আগে, আমি জানি না, আর আমি কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করব না যতক্ষণ না আমি তার কাছ থেকে শুনতে পাই, যিনি অতীতে আমার সাথে কথা বলেছেন এবং আমাকে এই বিষয়গুলি বলেছিলেন। মনে রাখবেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বরের পুত্র হিসেবে পরিচয় দেননি। তিনি বলেছিলেন, তুমি বলিতেছ যে আমি, এই জন্যই আমি জন্মগ্রহণ করিয়াছি ইত্যাদি, কিন্তু তিনি কখনোই নিজেকে চিহ্নিত করেননি। আর এখন সেটি সেই আগুনের স্তম্ভ ছিল যা ইসরায়েল সন্তানদের পরিচালিত করেছিল। আত্মার আকারে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, আপনি কি এটা বিশ্বাস করেন? লোগোস, যা ঈশ্বর থেকে বেরিয়ে আসে। আর যখন তিনি পৃথিবীতে ছিলেন, তিনি বলেছিলেন, আমি ঈশ্বরের নিকট থেকে আসিয়াছি এবং আমি ঈশ্বরের নিকটে যাই। আমরা সবাই এটা জানি। এবং তার মৃত্যু, সমাধি এবং পুনরুত্থানের পরে তর্শের শোল দন্মেশকের পথে ছিলেন খ্রিস্টানদের তাড়না করার জন্য, কারণ তাদের যা শেখানো হয়েছিল তার বিপরীত বিষয়ে শিক্ষা দিচ্ছিল। আর তিনি একজন বড় যোদ্ধা ছিলেন, গামালিয়েলের অধীনে সেই সময়ের একজন অসাধারণ শিক্ষক তাদের বিদ্যালয়ে, তাদের মঠে, আর একজন বড় ব্যক্তি এবং গির্জার একজন কর্মকর্তা। আর সেখানে একটি আলো, আগুনের স্তম্ভ পুনরায় দিনের মধ্যাহ্নে তাকে আঘাত করেছিল, আর একটি রব বলল, শৌল, শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? এখন আপনি যদি লক্ষ্য করেন, যখন পৌল, শৌল উঠলেন, তিনি বলেছিলেন, প্রভু আপনি কে? এখন সেই ছেলেটি একজন ইহুদি হওয়ার জন্য তিনি অবশ্যই অন্য কিছু বলতে পারতেন না, যদি না এটি ঈশ্বরের প্রতীক হত, তিনি সেটিকে প্রভু বলতেন না। সুতরাং এটি একই আগুনের স্তম্ভ ছিল, যেমন যীশু বলেছেন, আমি ঈশ্বরের নিকটে যাই, আমি ঈশ্বরের নিকট থেকে আসিয়াছি এবং আমি ঈশ্বরের নিকটে যাই। সেখানে তিনি আবার আগুনের স্তম্ভের আকারে ছিলেন, তিনি বলেছিলেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করিতেছ, আর আপনার পক্ষে সেটিকে লাথি মারা কঠিন। আর আমরা বুঝতে পারি যে যখন প্রেরিত পিতর, যাকে মণ্ডলী নির্মাণের চাবিগুলি দেওয়া হয়েছিল, আমরা খুঁজে পাই যে তিনি কারাগারে ছিলেন, এবং এই একই আগুনের স্তম্ভটি কারাগারের মধ্যে এসেছিল, কারাগারের দরজা খুলে দিয়েছিল, এবং পিতরকে রহস্যজনকভাবে, এমনকি প্রহরীকে বিরক্ত না করে বাইরে নিয়ে আসে, আমার কাছে তিনি যীশু খ্রিস্ট, যিনি কাল, আজ এবং অনন্তকাল একই। আর তারপর আপনি সবসময় এর প্রকৃতির দ্বারা কিছু জানতে পারবেন, যে কোনো বিষয় তার স্বভাব দ্বারা, যে ফল সে বহন করে তার দ্বারা জানা যায়। আর আমি আপনাদের এটা দেখার জন্য বলছি যে এটি কি ধরনের ফল প্রদান করে এই আলো, যিনি হলেন ঈশ্বর, কারণ এটি সর্বদা ঈশ্বরের বাক্যে ফিরে যায় এবং ঈশ্বরের বাক্য প্রমাণ করে, ঈশ্বরের বাক্য প্রচার করে, আর ঈশ্বর সেই বাক্যটি বস্তুগতভাবে আপনার সামনে প্রমাণ করেন। এর পিছনে কিছু থাকতে হবে। লোকেরা আমাকে ভাববাদী বলেছে, আমি নিজেকে ভাববাদী বলি না, কারণ আমি এটা বলার সাহস পাই না। কিন্তু আমি, ধরুন, আমি এটা বলতে পারি যে প্রভু আমাকে ভবিষ্যৎবাণী করতে দিয়েছেন, এটা ঘটেছে, ঘটবে, ঘটেছে, তা বলতে দিয়েছেন। এবং হাজার হাজার বার ধরে এটি একবারও ব্যর্থ হয়নি। সবকিছু যা তিনি বলেছিলেন ঘটবে, ঘটেছে, আমরা সবাই এটা জানি। যদি আজ সকালে এই দৃশ্যমান শ্রোতাদের মধ্যে একজন ব্যক্তি থাকেন অথবা কোথাও, একবার বলতে পারেন এটি ব্যর্থ হয়েছে, আপনি উঠে দাঁড়িয়ে বলার জন্য আপনার স্বাধীনতা রয়েছে। কিন্তু যদি সবাই জানেন যে প্রতিবার হাজারো বারের মধ্যে এটি পুরোপুরি সঠিক হয়েছে, তাহলে বলুন আমেন। দেখুন, সুতরাং সেটি বিশ্বজুড়ে একই জিনিস হবে। কিছু ঘটতে যাচ্ছে। ঈশ্বর কখনোই এই বিষয়গুলিকে এর পিছনে উদ্দেশ্য ছাড়া প্রেরণ করেন না। আমি এখানে ভাবছিলাম, আমি এটা এখানে রেখেছিলাম, আমার একটি মন্তব্য যেটা আমি আজ সকালে পরিধান করছি, এক সেট কাফলিং। আর আপনারা অনেকেই এই চলচ্চিত্র তারকা জেন রাসেলের কথা শুনেছেন, এবং তার মা একজন প্যান্টিকোস্টাল, আর ড্যানি হেনরি হলেন তার মাস্তুতো ভাই, তার প্রথম মাস্তুতো ভাই, তার মায়ের বোনের সন্তান। তিনি ব্যাপটিস্ট ছিলেন, তিনি সবাই দাঁড়িয়েছিলেন। 2 বছর আগে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় একটি বিজনেসম্যান এর সভাতে, আর আমি সবেমাত্র একটি বড় শক্তিশালী জোরদার বিবৃতি বলেছি, এমনকি অধ্যক্ষ অ্যাসেম্বলিজ অফ গড এর সাধারণ একজন অধ্যক্ষ, তিনি যেখানে বসেছিলেন সেই ব্যালকনি থেকে প্ল্যাটফর্মে নেমে আসেন, আর তিনি বললেন, আমি বিশ্বাস করি না যে ভাই ব্রানাম এটা বলতে চেয়েছেন। আমি বললাম, আমাকে এটা বলতে হবে মহাশয়, এটি সদাপ্রভু এই কথা কহেন। আর তখন এটা এই যুগে মণ্ডলের বিষয় ছিল। আর সেই সময়ে এই যুবক, যিনি একজন ব্যবসায়ী, তার ভাই সেখানে, তিনি সকালে টেলিভিশনের জন্য ছবি তুলছিলেন, তার অন্য ভাই হলেন ক্যালিফোর্নিয়ার একজন রাজ্য সড়ক তত্ত্বাবধায়ক। আর সভা শেষ হওয়ার পর ড্যানি হেনরি এগিয়ে গেলেন প্ল্যাটফর্মের উপরে এইভাবে, যেখানে পুরুষরা সবাই বসেছিলেন, আমাকে জড়িয়ে ধরার জন্য সেখানে গেলেন, আর তিনি এই কথাগুলি বলেছিলেন, ভাই ব্র্যানাম, আমি আশা করি এটা আপত্তিকর শোনাবে না, কিন্তু বললেন, এটা প্রকাশিত বাক্যের 23তম অধ্যায় করা যেতে পারে, প্রকাশিত বাক্যে মাত্র 22টি অধ্যায় রয়েছে। তিনি বললেন, আমি আশা করি এটি অবমাননাকর শোনাবে না। তার কাছে বলার মতো আর কিছুই ছিল না। এখন ছেলেটি একজন ব্যাপটিস্ট ছিলেন এবং অতি প্রাকৃত বিষয় সম্পর্কে কিছুই জানতেন না। আমাকে জড়িয়ে ধরে তিনি অজানা ভাষায় কথা বলতে শুরু করলেন। আর যখন তিনি অজানা ভাষায় কথা বলতে শুরু করলেন, সেখানে একজন মোটা নিগ্রো মহিলা আমার সামনে বসেছিলেন। তিনি উঠে বললেন, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। তিনি বললেন, আমি শ্রেভেপোর্ট, লুইসিয়ানা অথবা ব্যাটন রুজ, লুইসিয়ানা থেকে এসেছি। বললেন, এটা স্পষ্টতই ফরাসি। ভিক্টর লে ডক্স, যিনি একজন ফরাসি ছিলেন, তিনিও সেখানে বসেছিলেন। বললেন, অবশ্যই, আমি একজন ফরাসি, আর সেটি পুরোপুরি ফরাসি ছিল। আমি বললাম, 1 মিনিট অপেক্ষা করুন, আপনারা কিছু বলার আগে তিনি যা বলেছেন আপনি তা লিখে ফেলুন, আর তিনি যা বলেছেন আপনি তা লিখে ফেলুন, আপনাদের যা বলার আছে তা লিখে ফেলুন, আর আপনাদের লেখাটি দেখতে দিন। আর তাই একজন লিখলেন আর অন্যজন লিখলেন, এমনকি তাদের বিরাম চিহ্ন একই ছিল। আর ঠিক সেই সময়ে যখন তারা লেখাগুলি নিয়ে আসে, একজন সুদর্শন তরুণ স্বর্ণকেশী ছেলে পেছন থেকে হেঁটে আসেন, যেখানে তার বসার জন্য পর্যাপ্ত স্থান ছিল না, তিনি পিছনে দাঁড়িয়েছিলেন। তিনি এগিয়ে এসে বললেন, 1 মিনিট, আমিও একটি লেখা রাখতে চাই। তিনি বললেন, আমি জাতিসংঘের ফরাসি দোভাষী। তিনি বললেন, আমি আমার চিরকুটটি রেখে যেতে চাই। আর এখানে তিনটি লেখাই হুবহু একই ফরাসি ভাষার, আর এখানে এটি এইভাবে পাঠ করে, এটি মূল লেখা নেওয়া হয়েছে, লেখাটি সরাসরি নেওয়া হয়েছে, এটি ডেনির লেখা, তিনি নিজেই তিনি তার পকেটে ভরেছিলেন, অবশ্যই এটি খ্রিস্টান বিজনেসম্যানদের মধ্যে গিয়েছিল এবং আরো অনেকের কাছে।
The harder way,
কারণ তুমি সংকীর্ণ পথ বেছে নিয়েছ, কঠিনতর পথ তুমি নিজের পছন্দে গমন করেছ। তুমি সঠিক এবং নির্ভুল সিদ্ধান্ত নিয়েছ, আর এটা আমার পথ। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য স্বর্গের একটি বিশাল অংশ তোমার জন্য অপেক্ষা করবে। তুমি কি একটি মহিমান্বিত সিদ্ধান্ত নিয়েছো? এটি স্বয়ং সেটি যা প্রদান করবে এবং সংগঠিত করবে ঐশ্বরিক প্রেমে অসাধারণ বিজয়। এখন সেই লোকটি এখানে তার নাম স্বাক্ষর করেছেন। উপরের বিবৃতিটি ব্যাখ্যা করা হয়েছিল ড্যানি হেনরি ভাই ব্রানামের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন সেই বিষয়ে। লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় ক্যাফেটেরিয়াতে তিনজন সাক্ষী দ্বারা দেওয়া হয়েছিল। এখন এই একই যুবক যিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি কি বলছেন তা জানতেন না। প্রায় এক মাস আগে জেরুসালেমে ছিলেন। যিশু যেখানে মারা গিয়েছিলেন এবং সমাধিস্থ করা হয়েছিল সেখানে শয়ন করার সৌভাগ্য হয়েছিল। আর তাই যখন তিনি সেখানে শুয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি তার মনে খুব শক্তিশালী হয়ে উঠলাম এবং তিনি কাঁদতে শুরু করলেন। বললেন, ভাই ব্রানামের পক্ষে জগৎ এবং এই বিষয়গুলির বিরুদ্ধে এবং সমস্ত গির্জার বিরুদ্ধে দাঁড়ানো কত কঠিন ছিল। যেমন এটা একবার বিলি গ্রাহাম অংশের একজনের বিষয়ে বলা হয়েছিল, বলেছিলেন, আমরা বিলি গ্রাহামকে দেখতে পাচ্ছি কারণ সমস্ত মণ্ডলী তার জন্য একত্রিত হয়েছে। আমরা ওরাল রবার্ট প্যান্টিকোস্টালকে দেখি, কিন্তু কিভাবে আমাদের কাছে কিছু থাকতে পারে যখন এটি লোকদের যা শেখানো হয়েছে তার বিপরীতে। এটা ঈশ্বর। আর ড্যানি, তিনি শখের জন্য যা করেন, তিনি ছোট পাথর তৈরি করেন, তিনি সেখানে চলে যান যেখানে ক্রুশ রাখা হয়েছিল, যেখানে তারা বলেছিল যে ক্রুশ পাথরের মধ্যে স্থাপন করা হয়েছিল। আশেপাশে কেউ ছিলেন না, তাই তিনি একটি ছোট পাথরের টুকরো ভেঙে একটি স্মরণিকের জন্য তার পকেটে রেখেছিলেন। বাড়িতে এসে আমার জন্য একজোড়া কাফের লিঙ্ক তৈরি করেছিলেন। আর আশ্চর্যের বিষয়, যখন তিনি তাদের তৈরি করেছিলেন তখন তারা রক্ত মাখা দেখাচ্ছিল, আর তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে ধারাবাহিক তাদের উভয়ের মধ্যে দিয়ে একটি সরল সংকীর্ণ পথ চলে যায়। এখন এটি কেবল হতে পারে, দেখুন, অন্য কেউ এটি লক্ষ্য নাও করতে পারেন, কিন্তু আমার কাছে এটি আমার বিশ্বাসের জন্য প্রশংসাসূচক। আমি বিশ্বাস করি যে সবকিছুরই একটি অর্থ আছে। আর এখন এই সময়ে প্রভু যা, যদি এটি সেই বিষয়ে না হয় যার বিষয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন মালাকি 4 এবং লুক 17 এবং আরো অনেক বাক্য যা এই শেষ সময়ে ঘটবে, আমি শেষ করার সময় বলতে পারি, এটা তার ভিত্তি স্থাপন করেছে যখন সে আসবে। তাই আমি অত্যন্ত কৃতজ্ঞ যে সর্বশক্তিমান ঈশ্বর, যদি এটি এমন হয়, আমাকে কিছু করতে দিয়েছেন আমার অশিক্ষিত অবস্থায় আমার প্রতি তার ভালোবাসার কৃতজ্ঞতা দেখানোর জন্য, তার প্রতি আমার ভালোবাসা এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা। অতএব আন্তরিকতার সাথে আমি বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এই বিষয়ে যেতে চাই। ঈশ্বর আমাদের সকলের প্রতি করুণা করুন। আর এখন মনোযোগ দিয়ে শুনুন। আর বোনেরা, উঠে বাইরে যাবেন না, কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকুন। ভাইয়েরা, একই কাজ করুন, সেখানে আপনারা সেটগুলি বন্ধ করবেন না যা এই হুকআপে আছে। এটা করবেন না, কয়েক মিনিটের জন্য স্থির হয়ে বসুন যতক্ষণ না এটি শেষ হয়। মনোযোগ দিয়ে শুনুন, আপনি যদি একমত না হন তবে আমি যে শাস্ত্র ব্যবহার করি তা লিখে রাখুন এবং তারপরে আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থনা সহকারে সেগুলি অধ্যয়ন করুন। ঈশ্বর আমাদের সাহায্য করুন যখন আমরা এই বিষয়ের কাছে যাওয়ার চেষ্টা করি। এখন এটা একটু দীর্ঘ হতে পারে, আমি চাই না আপনারা তাড়াহুড়ো করুন, আপনার সময় নিন আমাদের সকলে এবং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন প্রকৃতপক্ষে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে, যেমন আমরা জানি কিভাবে এটি অধ্যয়ন করতে হয়। আসুন মথি লিখিত সুসমাচার দিয়ে শুরু করা যাক, 19 অধ্যায়। আর শুরুতে আমি মনে করি 19 অধ্যায়ের অষ্টম পদ দিয়ে আমি শুরু করতে চাই। আমি প্রথম পদ দিয়ে শুরু করতে পারি এবং 19 অধ্যায়ের অষ্টম পদ পর্যন্ত পড়তে পারি। এখন মনে রাখবেন, এই বিষয়গুলি যা আমি বলি তা অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে আসতে হবে। এটা আমার নিজের মতামত হতে পারে না, কারণ আমার মতামত ঠিক অন্য কারো মতামতের মতো, কিন্তু এটিকে ঈশ্বরের বাক্যের সঙ্গে ধারাবাহিকতায় বজায় রাখতে হবে। মনে রাখবেন, ঈশ্বর সবকিছুই ধারাবাহিকতায় রাখেন, তিনি কখনোই পরিবর্তন করেন না, তিনি কাল আজ এবং অনন্তকাল একই। আপনারা কি এটা বিশ্বাস করেন? তিনি একই। এখন আমি ১৯ অধ্যায় থেকে পাঠ করব। আর ইহা ঘটিল, এই সকল বাক্য সমাপ্ত করিবার পর যীশু গালিল হইতে প্রস্থান করিলেন, পরে জর্দনের পরপারস্থ ইহুদিয়ার অঞ্চলে উপস্থিত হইলেন, আর বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল এবং তিনি সেখানে লোকদিগকে সুস্থ করিলেন। আর ফরিসিরা তাহার নিকটে আসিয়া পরীক্ষা ভাবে তাহাকে জিজ্ঞাসা করিল। আমি সেখানে বিরতি নিচ্ছি যাতে আপনারা জোর দিতে পারেন যে কে তাকে পরীক্ষা করছিল। তাহাকে জিজ্ঞাসা করিল যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয়। তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছিলেন, আর বলিয়াছিলেন এই কারণ মনুষ্য পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং সে দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয় কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়েছেন মনুষ্য তাহার বিয়োগ না করুক। তাহারা তাহাকে কহিল, তবে মোশি কেন ত্যাগপত্র দিয়া পরিত্যাগ করিবার বিধি দিয়াছেন? তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া মোশি তোমাদিগকে আপন আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়াছিলেন, কিন্তু আদি হইতে এরূপ হয় নাই। এখন ঈশ্বর আমাদের সাহায্য করুন। এই শাস্ত্রটি, এই প্রশ্নটি যীশুকে তার সেবা কার্যে একেবারে শুরুতে মুখোমুখি করতে হয়েছিল, আর এটি মোশির মুখোমুখি হয়েছিল তার সেবা কার্যের একেবারে শুরুতে। এটি বিশ্বাসীদের হৃদয়ে একটি প্রধান প্রশ্ন, পাপীরা পাত্তা দেয় না, কিন্তু এটা বিশ্বাসীদের জন্য, কারণ বিশ্বাসী ঈশ্বরের সামনে সঠিকভাবে জীবনযাপন করার জন্য সে যা জানে তা পালন করার চেষ্টা করছে। অতএব ধর্ম নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তখন বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এর বিষয়টি আসে। কেন? কারণ এটা আদি পাপের কারণে, সেখান থেকে পাপের শুরু হয়েছিল, আর এই কারণেই এটি প্রতিবার উত্থাপিত হয়েছে, কারণ এটি পাপের শুরু। এখন আমার কাছে এই সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করার সময় নেই, তবে আমি আপনাদের চিঠি অথবা আমি যা করতে পারি তার উত্তর দিতে পেরে আনন্দিত হব, অথবা আমরা এর উপর লেখা বই পেয়েছি এবং অনেকগুলি প্রশ্ন, এমনকি সংবাদপত্র এবং বিষয়গুলি থেকে এখানে কিছু অংশ পেয়েছি। এটি প্রমাণ করার জন্য আমরা জানি যে এটি হবা ছিলেন সেই আপেল যা তার খাওয়ার কথা ছিল, এটি এমনকি শাস্ত্রীয় নয়। এখন তারা দাবি করে যে এটি একটি এপ্রিকট ছিল, এটি সেটিও ছিল না। সে ব্যভিচার করেছিল যা প্রথম সন্তানের জন্ম দেয়, যে ছিল শয়তানের নিজের পুত্র কোইন, কারণ তার মধ্যে মন্দ নিহিত ছিল। এটা হেবলের মাধ্যমে আসেনি, শয়তানের পুত্র ছিল কোইন। আমি এখন আমাদের প্রশ্ন জানি, হবা বলেছিলেন সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল, এটা একদম ঠিক। আপনি শহরের সবচেয়ে অশ্লীল মহিলাকে নিতে পারেন, সবচেয়ে খারাপ পুরুষ, যদি তাদের একটি সন্তান হয় তবে তাকে প্রভুর কাছে থেকে আসতে হবে, কারণ ঈশ্বর নিয়ম স্থির করেছেন, আর এই নিয়মগুলি সূর্য উদিত হওয়ার মতো। আপনি একটি উত্তম খেতে একটি আগড়া রোপণ করুন, এটি বৃদ্ধি পাবে, আর এটাকে বাড়তে হবে, কারণ এটা ঈশ্বরের নিয়ম। যখন বীজ রোপণ করা হয় তখন এটি অবশ্যই বৃদ্ধি পাবে, আর ঈশ্বর ছাড়া আর কিছুই জীবন বৃদ্ধি করতে পারে না, কারণ এটি তার আইনের অধীনে কাজ করে। তাই যখন মন্দ বীজ হবার গর্ভে রোপণ করা হয়েছিল, তাকে সামনে আসতে হয়েছিল, কারণ এটা ঈশ্বরের জন্মের নিয়ম, আর এটি নিয়ে আসা ছাড়া আর কিছুই করতে পারে না, এবং তাকে ঈশ্বরের কাছ থেকে আসতে হয়েছিল। এই কারণে লোকেরা বলে ছোট শিশুরা কখনো কখনো, যারা খ্রিস্টান পিতামাতার দ্বারা জন্মগ্রহণ করেনি, হারিয়ে গেছে। যীশু খ্রিস্টের রক্ত শিশুদের প্রায়শ্চিত করে। আমি চিন্তা করি না যে এটি কিভাবে জন্মগ্রহণ করেছিল এবং কতটা পাপে জন্ম হয়েছিল। তিনি হলেন ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ নিয়ে যান। ছোট শিশু অনুতপ্ত হতে পারে না, কারণ তার কাছে অনুতপ্ত হওয়ার জন্য কিছু নেই, আর এটাই ছিল জগতের পাপ যা খ্রিস্টের রক্তের দ্বারা দূর করা হয়েছিল। শিশুরা স্বর্গে যায়। এটি আদি পাপ, আর সেই কারণেই এটা প্রশ্নবিদ্ধ। যখন ঈশ্বরের কাছ থেকে কোনো মহান ঘটনা আসে, প্রথম বিষয় সম্পর্কে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বিষয় কি, এখন বরাবরের মতো এটি এখনো মানুষের মধ্যে একটি প্রশ্ন। এটা যেমন যিশুর সময়ে ছিল, যেমন মসির সময়ে ছিল, এটা সব সময় ছিল এবং আজ পর্যন্ত রয়েছে মানুষের মধ্যে একটি প্রশ্ন, কারণ মানুষ জানতে চায় সত্য কি। কিন্তু যেখানে একটি প্রশ্ন আছে সেখানে একটি উত্তরও থাকতে হবে। আর এখন একটি উত্তর হওয়ায়, যেমন আমি আগে বলেছি, এই সপ্তাহে সেখানে একটি সঠিক উত্তর থাকতে হবে। আর যদি আমরা কোনো কিছুর উত্তর পাই আর এটা সঠিক নয়, তাহলে আমরা জানতে পারবো যে এটা ভুল ছিল, কিন্তু সেখানে আছে। যদি আপনি সত্য জানতে চান, তবে আপনি প্রশ্নের সত্য উত্তর না দেওয়া পর্যন্ত জিজ্ঞাসা করতে থাকবেন। আর এটি একটি বাইবেলের প্রশ্ন হওয়ায় এটি অবশ্যই বাইবেলের উত্তর হওয়া উচিত। এটা যেমন আমি বলেছি, যদি আমি আজ সকালে পূর্ব দিকে যেতে চাই আর আমি যা জানি সবচেয়ে ভালো, আমাকে ক্ষেত্রটিতে একটি নির্দিষ্ট কিছু খুঁজে বের করতে হয়েছিল এবং এটি সরাসরি পূর্বে ছিল এবং আমি পূর্ব দিকে গিয়েছিলাম, কেউ বললেন, ভাই ব্রানহাম, এই দিকে পূর্ব, এটি পূর্ব সম্ভাব্য, কিন্তু এটি উত্তর পূর্ব, আমি যে বস্তুটি খুঁজছি তা ছেড়ে চলে যাব, এটি ভুল ছিল, জেনে আমি ফিরে আসব। আর তারপর যদি কেউ বলতেন, ভাই ব্রানহাম, এই পথে যান, আপনার ডান দিকে, এখন এটি সম্ভাব্য পূর্ব কিন্তু এটি দক্ষিণ পূর্ব, আমি যে বস্তুটি খুঁজছি তা ছেড়ে চলে যাব, কারণ আমি সিদ্ধ এবং সঠিক পথ অতিক্রম করে যাব। এখন যদি তাই হয়, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে আমাদের দুটি চিন্তাধারা রয়েছে, আর সেটা হলো, তাদের মধ্যে একটি বলে যে একজন পুরুষ শুধুমাত্র একবার বিয়ে করতে পারেন, যদি না তার স্ত্রী মারা যায়। আর এটি একটি প্রশ্ন, কিন্তু আপনি এটি অনুসরণ করতে যান, আপনি মঞ্চের উপরে যান, আর তারপর পরেরটি বলেন, ও যদি স্ত্রী অথবা স্বামী যে কোনো একজন ব্যভিচার করে থাকে, তাদের যে কোনো একজনকে দূরে সরিয়ে পুনরায় বিবাহ করা যেতে পারে, আপনারা নিজেকে এর সাথে মঞ্চের উপর খুঁজে পাবেন। সুতরাং দেখুন, এটি দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব নয়, আমরা সরাসরি পূর্ব চাই। আপনি যখন এই পথে যাবেন তখন আপনার শাস্ত্র ফুরিয়ে যাবে, আপনি যখন সেই পথে যাবেন তখন আপনার শাস্ত্র ফুরিয়ে যাবে। আমরা যেখানে শাস্ত্র শাস্ত্রের সাথে মিলিত হয় তা জানতে চাই এবং এর সত্যতা কি তা জানতে চাই। প্রত্যেক একটি ভিন্ন পথ গ্রহণ করে এবং সঠিক উত্তর আনতে ব্যর্থ হয়, কিন্তু সেখানে অবশ্যই একটি উত্তর থাকতে হবে। এটা ঠিক যেমন আজ গির্জায় দুটি বড় মতাদর্শের মতবাদ রয়েছে, তাদের মধ্যে একটি হল ক্যালভিনবাদ, অন্যটি হল আর্মিনিয়ানবাদ। তাদের মধ্যে একজন আইনবিদ, অন্যজন হলেন অনুগ্রহ। আর আমরা খুঁজে পাই যে লোকেরা যারা অনুগ্রহে বিশ্বাস করে, ক্যালভিনবাদীরা, তারা বলে, ধন্য ঈশ্বর, ধূমপান আমার ক্ষতি করবে না, মদ্যপান আমার ক্ষতি করবে না, আমি এই কাজগুলো করতে পারি, আমার কাছে অনন্ত নিরাপত্তা রয়েছে। তারপর আমরা অন্য দিকটি খুঁজে পাই, আইনবিদদের দিকে, বলেন, ও আমি তাকে বকাবকি করতে চাই, আমি তাকে আমার মনের একটি অংশ দেখাতে চাই, কিন্তু আমি একজন খ্রিস্টান, আমাকে স্থির থাকতে হবে। দেখুন, আপনি নিজেকে দুটি ভিন্ন পথে খুঁজে পাচ্ছেন এবং তাদের কোনটি সঠিক নয়। এখন এটা বলা কঠিন, কিন্তু এটা সত্য। আমরা নিজেদেরকে দুটি ভিন্ন পথে খুঁজে পাই, একটি এক পথে যায়, অন্যটি অন্য পথে। এখন দেখা যাক সত্য কি। এখন শুনুন আর দেখুন এটি আপনার কাছে সঠিক মনে হয় কিনা। উদাহরণস্বরূপ, যদি আমি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হই আর আমি আমার নিজের পরিবারকে সঙ্গে নিই, আমি আমার স্ত্রীকে আমার কাছে ডাকবো আর আমি বলবো, আমি বিদেশে যাচ্ছি প্রিয়, এখন এখানে আইনবিদ পক্ষ, এখন আমার স্ত্রী, আমি তোমার কাছে নিয়ম রাখতে যাচ্ছি, আমি যাওয়ার পর যদি তুমি কোনো পুরুষের সাথে প্রেম করো, আমি যখন ফিরে আসব তখন তুমি একজন তালাকপ্রাপ্ত মহিলা হবে, আর আমি চাই না তুমি চোখ বানাও, চাই না তুমি প্রেম করো, তুমি সেটা বুঝতে পেরেছো, আমি তোমার স্বামী, যদি তুমি এটা করো আমি ফিরে আসার পর তোমাকে দূরে সরিয়ে দেব। তারপর সে এসে আমার টাই ধরে বলে, আমার ভালো মানুষ, আমি তোমাকে কিছু বলতে চাই, দেখো দেখো, যদি তুমি কোনো মহিলার দিকে দৃষ্টিপাত করো, অথবা কোনো মহিলাকে বাইরে নিয়ে যাও, অথবা কোনো মহিলার সাথে প্রেম করো, তুমি যখন ফিরে আসবে তখন তুমি একজন তালাকপ্রাপ্ত পুরুষ হতে যাচ্ছ। এখন সেটা কি সুখের গৃহ হবে না? সেটা নিয়মবিদরা দেখুন, ঠিক আছে। এখন অন্য দিকটি হলো, যদি আমি বিদেশে যাই আর আমি যদি ভুল করি, কাছে গিয়ে বলুন, এখন দেখুন আমি এই মহিলাকে নিয়ে যাব, ও আমার স্ত্রীর সঙ্গে সব ঠিক আছে, সে চিন্তা করে না, আমার স্ত্রী বলেন আমি এই পুরুষটির সঙ্গে চলে যাব, বিলের সঙ্গে সব ঠিক আছে, আর কিছু যায় আসে না, আমি যদি চিন্তা না করি তাহলে আমার সাথে কিছু ভুল রয়েছে, আমি সেই মহিলাকে সঠিক ভালোবাসি না। আর যদি সে চিন্তা না করে তবে তার সাথে কিছু ভুল রয়েছে, সে আমার স্ত্রী, আমি চাই না অন্য কেউ তার সঙ্গে বোকামি করুক, সে আমার স্ত্রী। এখন এর সঠিক পথ হলো, সেখানে তাদের উভয়ের কাছে একটি সত্য আছে কিন্তু সঠিক সত্য নেই। এখন যখন আমি বিদেশে যাই, এটি সঠিক করার জন্য আমার ছোট্ট পরিবার জড়ো হয়, আর আমরা একে অপরের সঙ্গে প্রার্থনা করি, আর আমি তাদের ঈশ্বরের কাছে সমর্পণ করি, আর তারা আমাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। আর যখন আমরা তা করি, আমরা বিদেশে যাই, আমি বিদেশে যাই, এখন আমি জানি যে সে আমাকে ভালোবাসে, আমার তার উপর আস্থা আছে, আর আমি তাকে ভালোবাসি, আমার উপর তার আস্থা আছে। যতক্ষণ আমি তাকে এইভাবে ভালোবাসি, ততক্ষণ আমি অন্য কোনো মহিলাকে বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে তার কোনো চিন্তা করার কিছু নেই। যতক্ষণ সে আমাকে ভালোবাসে, কেন তার সাথে অন্য কোনো পুরুষের বাইরে যাওয়ার বিষয়ে আমার ভাবার দরকার নেই, কারণ সে আমার স্ত্রী এবং আমি তাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যদি আমি সত্যি কিছু ভুল করি এবং কোন মহিলার সাথে বাইরে যাই আর ফিরে এসে তার কাছে এটা স্বীকার করি আর তাকে বলি, মেডা আমি এটা করতে চাইনি, আমি শুধু একটা ফাঁদে আটকে পড়েছি, এই মহিলা আমার কাছে আসেন আর আমাকে ধরে আর এই রকম করতে থাকেন, আমি বিশ্বাস করি সে বুঝতে পারবে, আমি বিশ্বাস করি সে এর জন্য আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি এটা করব না বিনা কারণে, কারণ আমি তাকে ভালোবাসি। যদিও সে আমাকে ক্ষমা করবে, আমি এটা করব না, আমি তাকে আঘাত করব না কোনো কিছুর জন্য, যদিও আমি জানি সে এর জন্য আমাকে ক্ষমা করবে, আমি তাকে দুঃখ দিতে চাই না। আর ঈশ্বরের সঙ্গেও তাই, যদি একটি ফিলিয় প্রেম, যা মানব প্রেম, সহভাগিতা প্রেম, একজন পুরুষকে তার স্ত্রী সম্পর্কে এমন অনুভব করাতে পারে, তাহলে আগাপাও প্রেম সম্পর্কে কি? সেই গ্রিক শব্দ যার অর্থ ঈশ্বরের প্রেম, এটা আমাকে যীশু খ্রিস্টের বিষয়ে কিভাবে করতে বাধ্য করবে? আমি যতক্ষণ আমি এটা করতে চাই, এটা আমার হৃদয়ে আছে সেটি করার জন্য, আমি বলি যতক্ষণ এটা আমার হৃদয়ে আছে সেটি করার জন্য আমি সেটি করি। নিয়মবাদ আমাকে সেটি করতে দেয় না, কারণ আমি জানি যে আমি এটা করার জন্য শাস্তি পাব। কিন্তু এর আসল সত্য হল, যখন ঈশ্বরের প্রেম আপনার হৃদয়ে আসে, যতক্ষণ না আপনি এটি করতে চান, এটাই এর সত্যতা। সেখানে দুটি মতাদর্শ রয়েছে, নিয়মবাদ বা অন্য কিছু নয়, অথবা ক্যালভিনবাদ নয়, এটি উভয়ই। এছাড়াও এখন আমরা আজ খুঁজে পাই সেখানে অনেকগুলি বিভিন্ন ধর্ম সম্প্রদায় রয়েছে, সেখানে ক্যাথলিক চার্চ, প্রোটেস্ট্যান্ট চার্চ রয়েছে, তাদের প্রত্যেকে বলে যে তারাই পথ। দেখুন, আমাদের সেই পথ আছে, আমরাই সত্য। সেখানে মেথডিস্ট রয়েছে, বলেন আমাদের কাছে সত্য আছে, ব্যাপটিস্টরা বলেন আমাদের কাছে সত্য আছে। ঠিক আছে, আমার কাছে যতক্ষণ তারা সেই পথ অনুভব করে এটা এমন নয়, কারণ যিশু বলেছেন আমি সত্য। দেখুন, অতএব যেমন গত রাতে আমার বার্তা ছিল যে তিনি সেই স্থান যেখানে ঈশ্বর তার নাম রেখেছেন উপাসনার একমাত্র স্থান। আপনি একজন খ্রিস্টান নন কারণ আপনি একজন প্রোটেস্ট্যান্ট, আপনি একজন খ্রিস্টান নন কারণ আপনি ক্যাথলিক, আপনি একজন খ্রিস্টান নন কারণ আপনি মেথডিস্ট, ব্যাপটিস্ট অথবা পেন্টিকোস্টাল, আপনি একজন খ্রিস্টান কারণ আপনি যিশু খ্রিস্টে বাপ্তাজিত হয়েছেন পবিত্র আত্মার দ্বারা, জল দ্বারা নয়। সেখানে এক বিশ্বাস রয়েছে, এক প্রভু, এক বাপ্তিস্ম, এটা পবিত্র আত্মার বাপ্তিস্ম, জলের বাপ্তিস্ম আপনাকে একটি সহভাগিতার অন্তর্ভুক্ত করে, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে খ্রিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে, সেখানে সত্য আছে। এই বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বিষয়ে আমাদের দুটি মতাদর্শ রয়েছে। এখন আমাদের প্রভু তার বাক্যের সপ্ত মুদ্রার রহস্য আমাদের কাছে খুলে দিয়েছেন এই শেষ সময়ে। এখন আপনারা অনেকেই, এটি আপনাদের কাছে গ্রিক হতে পারে, কিন্তু আমার মণ্ডলী বুঝতে পারেন কিসের দ্বারা, আর আপনারা দর্শনটির বিষয়ে এবং যা ঘটেছিল তা শুনেছেন। আর প্রশ্নটি হল একটি বাইবেলের প্রশ্ন, আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বাস করার জন্য যে সেখানে একটি সত্য উত্তর থাকতে হবে। সেই সমস্ত গুপ্ত রহস্যের প্রতি যা পৃথিবীর ভিত্তির সময় থেকে লুকানো ছিল, আর বাইবেল ভবিষ্যৎবাণী করে এবং বলে যে এই সময়ে এই গোপন বিষয়গুলি প্রকাশিত হবে। প্রকাশিত বাক্য 10 আর সপ্তম দূতের ধ্বনিতে লাইদিকেয়ার দূত ঈশ্বরের নিকটত্ব জ্ঞাত হইবে, আর এটাই শেষ যুগ যা হল লাইদিকেয়া। দেখুন, এই পুনরুজ্জীবন 15 বছর বা তার বেশি সময় ধরে চলছে এবং কোন ধর্ম সম্প্রদায় এর থেকে বেরিয়ে আসেনি। লুথারের একটি পুনরুজ্জীবন ছিল, সেখানে একটি ধর্ম সম্প্রদায় বেরিয়ে আসে। ওয়েসলি, সেখানে একটি ধর্ম সম্প্রদায় বেরিয়ে আসে। আলেকজান্ডার ক্যাম্পবেল, সেখানে একটি ধর্ম সম্প্রদায় বেরিয়ে আসে। এই সমস্ত অন্যান্য বড় জন স্মিথ ইত্যাদি ধর্ম সম্প্রদায়, মুডি, এই সব ধরে। কিন্তু এখানে একটি, সাধারণত একটি পুনরুজ্জীবন প্রায় 3 বছর স্থায়ী হয়, কিন্তু এটি 15 বছরের বেশি সময় ধরে চলছে এবং এটি থেকে একটি ধর্ম সম্প্রদায়ও জন্ম নেয়নি, কারণ এটাই বীজের সময়, আর কোনো খোসা নেই। একটি খোসা চলে যাওয়ার পরে এটি বীজ থাকে। ঈশ্বর প্রস্তুত, যদি তিনি এখন এটা না করেন, তিনি তার বাক্য যীশু খ্রিস্টের দ্বারা একটি মণ্ডলীকে সিদ্ধতার দিকে আহ্বান করতে যাচ্ছেন। লক্ষ্য করুন, কোথাও একটি উত্তর অবশ্যই থাকতে হবে এবং ঈশ্বরের সপ্তমুদ্রার রহস্য, সপ্তমুদ্রা, কতজন সেটা বুঝতে পারেন? আপনাদের হাত উপরে তুলুন দেখি। আমি মনে করি তাদের অধিকাংশই আমাদের আশপাশের মণ্ডলী। শুনুন, যদি না হয় বইগুলি খুব শীঘ্রই প্রকাশিত হবে সেই বিষয়ের উপর। আমাদের কাছে বই আছে, এখন এই বিষয়ের উপর কিছু বই আছে। যিশু আমাদের পাঠ্যে সত্য শাস্ত্রীয় উত্তরের জন্য, আদিতে ফিরে যাওয়ার জন্য আমাদের আমন্ত্রণ জানান। এখন যখন তিনি এর মুখোমুখি হন, তখন দুটি বিষয় সামনে ছিল। যাজকেরা তাকে বললেন, কোন ব্যক্তি কি কোন কারণে তার স্ত্রীকে ত্যাগ করতে পারে, অন্য কাউকে বিবাহ করতে পারে? আর যিশু বললেন, আদি হইতে এরূপ হয় নাই। তখন তারা বলেছিল, মসি আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ের জন্য তাকে ত্যাগপত্র দিয়া পরিত্যাগ করিবার বিধি দিয়াছেন। তিনি বলেছিলেন, সেটা মসি সেটা করেছিলেন কারণ, আমি সেই সূত্রটি কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি, তোমাদের হৃদয়ের কঠোরতার কারণে। কিন্তু তখন থেকে অথবা আদিতে এটা এমন ছিল না, সেই প্রশ্নটি। আজ প্রশ্ন হল, বিশ্ব শান্তির মতো এটা কি রাজনীতির মাধ্যমে আসছে, জাতিসমূহের ঐক্য, ঐক্যবদ্ধ? আমি আপনাদের বলছি, না, এটা সবসময় ব্যর্থ হয়েছে আর এটা আবার হবে। কিন্তু এই প্রশ্নের একটি সঠিক উত্তর থেকে যায়, পৃথিবীতে কি শান্তি থাকবে? হ্যাঁ, যখন পাপ পৃথিবী থেকে দূর করা হবে তখন শান্তি থাকবে। কিন্তু সেই সময় পর্যন্ত শান্তি থাকবে না, জাতি জাতির বিরুদ্ধে এবং রাজ্য রাজ্যের বিরুদ্ধে উঠিবে। ঈশ্বর পাপের জন্য একটি প্রতিকার দিয়েছেন, এখন মনোযোগ দিয়ে শুনুন। ঈশ্বর পৃথিবী থেকে পাপ দূর করার প্রতিকার দিয়েছেন, কিন্তু পৃথিবীর মানুষ ঈশ্বরের প্রতিকার গ্রহণ করে না। ঈশ্বর আমাদের একটি প্রতিকার দিয়েছেন এবং আমাদের স্ত্রীদের বিবাহ করার এবং তাদের সঙ্গে বসবাস করার একটি উপায় দিয়েছেন, কিন্তু মানুষ ঈশ্বরের প্রতিকার গ্রহণ করে না, এর উপর তার বাক্য গ্রহণ করে না। যিশু এই কথা বলেছেন, আর এটা আমাদের তার বাক্য স্মরণ করিয়ে দেয়। এটা জেনে যে তিনি বলেছেন, আকাশ ও পৃথিবীর লোপ হইবে কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। প্রশ্ন হল, সত্যিকারের উত্তর যেখানে যিশু চান যেন আমরা ফিরে যাই, সেটা হলো আদিতে ফিরে যাওয়া। তাহলে এটি আদিতে থাকতে হবে, কারণ আদি শব্দটি বাইবেলের প্রতিটি প্রশ্নের বীজের অধ্যায়। আর খেতে কি ধরনের বীজ আছে তা দেখতে আপনাকে সর্বদা বীজের কাছে যেতে হবে, আপনার ফসল কি হবে তা খুঁজে বের করার জন্য। এখন কি ধরনের বীজ বপন করা হয়েছে? আদিপুস্তক বীজের অধ্যায় হওয়ায় আমরা আদিতে ফিরে যাব। যিশু আমাদের সেই শাস্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আদিতে। এখন মনে রাখবেন, তখন থেকে সময় শুরু হয়েছিল, তার আগে এটি অনন্তকাল ছিল। এখন আমাদের প্রশ্ন সেখানে ছিল, লক্ষ্য করুন, যদি আমরা শুরুতে ফিরে যাই, এখন এটা বুঝতে ব্যর্থ হবেন না। আর এই কারণে আমি ধীরে ধীরে কথা বলতে চাই, যাতে লোকেরা যারা ফোনের সঙ্গে যুক্ত আছেন আর টেপটি যাতে পরিষ্কারভাবে বলতে পারে। যদি যিশু বলেন আদিতে ফিরে যাও, পৃথিবীতে যে কোনো কিছুর মাত্র এক জোড়া ছিল, সেখানে একজন আদম একজন হবা ছিলেন, তারা একমাত্র ঈশ্বরের দ্বারা যুক্ত ছিল, একটি স্ত্রী ঘোড়া একটি পুরুষ, একটি স্ত্রী তোতা পাখি একটি পুরুষ। আদিতে যেমন তিনি আমাদেরকে ফিরে যেতে বলেছিলেন, সেখানে কেবল এক জোড়া করে সবকিছু ছিল, এটা কি সত্য? তারপর আমরা দেখতে পাই যে আদিতে সবকিছু নিখুঁত ক্রমে এবং ঈশ্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চলছিল, কিছুই পরিবেশনের বাইরে ছিল না। স্বর্গে সবকিছু এখনো ঠিক আছে, সকল নক্ষত্র ছায়াপথ সৌরজগৎ সবকিছু ক্রমে রয়েছে, তাদের মধ্যে একটি সরে যায় এটি পুরো কার্যক্রমকে ব্যাহত করবে। এখন শুনুন, আপনারা কি দেখতে পাচ্ছেন একটি বাধা পুরো কার্যক্রমকে নষ্ট করে দেয়? এখন যখন মানুষ ঈশ্বরের সঙ্গে ধারাবাহিক ভাবে চলছিল, একজন পুরুষ এবং একজন মহিলার সঙ্গে, এই মহিলা পাপ করেছিলেন এবং এটি ঈশ্বরের সাথে ধারাবাহিকতার বাইরে সমগ্র পার্থিব কর্মসূচিকে নিক্ষিপ্ত করে। অতএব এই পুস্তকে একটি শব্দ যোগ করলে অথবা এটি থেকে একটি বাক্য হরণ করলে একজন খ্রিস্টানকে ঈশ্বরের সঙ্গে ধারাবাহিকতা থেকে বের করে দেয়। একটি মণ্ডলীকে ঈশ্বরের সঙ্গে ধারাবাহিকতার বাইরে ফেলে দেয়, একটি পরিবারকে ঈশ্বরের সঙ্গে ধারাবাহিকতার বাইরে ফেলে দেয়। ঈশ্বরের প্রতিটি বাক্য গ্রহণ না করলে প্রত্যেক বিশ্বাসীকে বাইরে ফেলে দেওয়া যেতে পারে। তারপর সেই মহিলাই সুন্দর গৃহের বিচ্ছেদ ঘটিয়েছিল। এটি কোন করুপ দূত ছিল না যিনি পৃথিবীকে বিভক্ত করেছিল, এটি আদম ছিল না যিনি গৃহকে দূরে সরিয়ে দিয়েছিলেন, এটা অন্য কিছু ছিল না যিনি গৃহকে দূরে সরিয়ে দেন এবং পুরো জিনিসটিকে ধারাবাহিকতার বাইরে ফেলে দেন, কিন্তু একজন মহিলা হবা। আর এখানেই আদিতে যিশু যে বিষয়ে বলেছিলেন যা ভেঙে গিয়েছিল, যিশু বলেছেন আদিতে ঈশ্বর প্রত্যেক প্রজাতির একটি পুরুষ একটি স্ত্রী সৃষ্টি করিলেন। আর এখন যখন এই মহিলা স্ত্রী ঘোড়া নয়, স্ত্রী কুকুর নয়, কিন্তু মহিলা সে পৃথিবীতে ঈশ্বরের কার্যক্রমের সম্পূর্ণ ধারাবাহিকতা ভেঙে দিয়েছিল এবং সবকিছুকে মৃত্যুর মধ্যে ফেলে দেয়। নারী পুরুষ নয়, নারী নিয়ম ভঙ্গ করেছিল, নারী নিয়ম ভঙ্গ করেছিল কারণ কেন সে ঈশ্বরের বাক্যের সীমানা অতিক্রম করেছিল। এখন যদি সে তার স্বামীর সঙ্গে তার নিয়ম ভঙ্গ করে, সে ঈশ্বরের সঙ্গে তার নিয়ম ভঙ্গ করে, তাহলে কারণ সে ঈশ্বরের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল, সে তার স্বামীর সঙ্গে এটা ভঙ্গ করেছিল। আর যখন আপনি আপনার প্রতিশ্রুতি এবং ঈশ্বরের বাক্যের সাথে আপনার নিয়ম ভঙ্গ করেন, সেটাই অনেক অবৈধ গির্জার সদস্য তৈরি করে, কারণ একদল লোক একত্রিত হয়ে বলল ঠিক আছে, এর মানে সেটি নয়, আর এটি সমগ্র সংগঠনকে বাক্যের সাথে ধারাবাহিকতার বাইরে ফেলে দেয়। আমরা এটা বিশ্বাস করি না, ডক্টর জোন্স বলেছেন এটা এমন নয়, কিন্তু যখন ঈশ্বর বলেছেন এটা তাই, তিনি বলেছেন প্রত্যেক মানুষের বাক্য মিথ্যা হোক এবং আমার বাক্য সত্য হোক, যেখানে এটি ধারাবাহিকতা ভঙ্গ করে। এখন আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকতা ভেঙে যাওয়ার পরে তখন জীবনের রেখা ভেঙে যায়।
Also the timeline was broken. The covenant was broken. Everything shattered.
এছাড়াও সময় রেখা ভঙ্গ হয়েছিল, নিয়ম ভঙ্গ হয়েছিল, সবকিছু ভেঙে গিয়েছিল। কি এটা ঘটিয়েছিল একজন মহিলা এটাই নিয়ম ভঙ্গ করেছিল। এখন আপনি যদি সেটি পড়তে চান আদিপুস্তক ৩ আপনি এটি পড়তে পারেন। এখন এটা তখন ঈশ্বরের বাক্য দ্বারা পুরুষকে নারীর উপর শাসন করার জন্য অধিকার দেওয়া হয়। নারী আর পুরুষের সঙ্গে সমতুল্য থাকে না, নারী সহ সমান প্রকৃতির ছিলেন আপনারা জানেন। কিন্তু যখন সে ঈশ্বরের বাক্য ভঙ্গ করেছিল, ঈশ্বর একজন পুরুষকে তার উপর শাসক হিসাবে স্থাপন করেছিলেন। আদিপুস্তক ৩:১৬ যদি আপনারা এটি লিখে রাখতে চান, নারী আর পুরুষের সমান ছিল না, সে ঈশ্বরের বাক্য ভঙ্গকারী ছিল। আপনারা কি দেখতে পাচ্ছেন না, নারী সে এখানে মণ্ডলী ঈশ্বরের বাক্য ভঙ্গকারী যা তাকে সম্পূর্ণরূপে ধারাবাহিকতার বাইরে নিক্ষেপ করেছে, আর সেটাই মণ্ডলী করেছে এবং পুরো বিষয়টির উপর আধ্যাত্মিক মৃত্যু নিক্ষেপ করেছে। এখন আপনারা বুঝতে পারবেন কেন আমি এই বিষয়গুলির উপর আঘাত করি যেমন আমি করে থাকি। এটা সত্য, এটা বাইবেলের সত্য ঘটনা। লক্ষ্য করুন কেন নারী এমন কাজ করলো, কিভাবে সেই শোভন সুন্দরী মহিলা। আমি একবার একটি ছবি দেখেছিলাম, আমি বিশ্বাস করি এটি গ্রিসে ছিল। একজন শিল্পী যিনি হবার একটি ছবি এঁকেছিলেন, সে ছিল সবচেয়ে ভয়ঙ্কর চেহারা জিনিস যা আপনি কখনো দেখেছেন। এটি দেখায় যে একটি জাগতিক মন কি দেখতে পারে। কিন্তু সে সেই রকম ছিল না, সে সুন্দরী ছিল কারণ তিনি সিদ্ধ মহিলা ছিলেন, সম্পূর্ণ মহিলা। লক্ষ্য করুন কেন সে এমন কাজ করেছিল, সে উচ্চক্রমে থাকা সত্ত্বেও সে পুরুষের সঙ্গে ঠিক ছিল, তার সঙ্গে সমতুল্য ছিল। কিন্তু আমরা সবাই এখন জানি যে সে পুরুষের সাথে তার সমতুল্যতা হারিয়ে ফেলেছে যখন সে পাপ করে, আর ঈশ্বর বলেছিলেন পুরুষ এখন থেকে তোমার উপর কর্তৃত্ব করিবে। এখন এটাই শাস্ত্র, আপনারা যদি চান আমরা এটি পড়তে পারি। আমি আপনাদের শাস্ত্র দিচ্ছি, তাই দেশ জুড়ে এই বড় হুকআপের জন্য সময় বাঁচান যাতে আপনারা নিজেরাই এটি পড়তে পারেন। সে যে কারণের জন্য করেছিল তা লক্ষ্য করুন, কিভাবে শয়তান তার কাছে এসেছিল। আপনি কি জানেন যে শয়তান একদিন ঈশ্বরের সঙ্গে সমতুল্য ছিল, নিশ্চয় ছিল, একজন সৃষ্টিকর্তার মতো সে সবকিছু ছিল। স্বর্গে ঈশ্বরের ডান দিকে দাঁড়িয়ে থাকত বড় নেতৃত্ব দানকারী কুরুব দূত।
She was not in the original creation. She is not.
লক্ষ্য করুন যে কারণে নারী এটি করেছিল, সে মূল সৃষ্টিতে ছিল না, সে ঈশ্বরের মূল সৃষ্টিতে ছিল না, সে একটি উপজাত ছিল। তাই আদিতে যেমন যীশু এটি উল্লেখ করেছেন, সে ঈশ্বরের আদি সৃজনশীল সত্তা ছিল না, সে একজন পুরুষের উপজাত ছিল যখন যীশু আদি উল্লেখ করেছিলেন। মনে রাখবেন মূল সৃষ্টিতে আদম পুরুষ এবং নারী উভয়ই ছিলেন এক, কিন্তু তারপর তাকে একটি পাজর দ্বারা পৃথক করা হয়েছিল। লক্ষ্য করুন একটি উপজাতক, আর লক্ষ্য করুন ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে সেটি একমাত্র, প্রতিটি প্রাণী এবং অন্য সবকিছুর মধ্যে তাকেই একমাত্র এভাবে তৈরি করা হয়েছিল। অন্য সকল নারী আদি সৃষ্টিতে ছিলেন, অন্য প্রত্যেক নারী আদি সৃষ্টিতে ছিলেন, কিন্তু হবা আদি সৃষ্টিতে ছিলেন না। দেখুন তাকে এভাবে তৈরি করতে হয়েছিল। আমরা কিছুক্ষণ পরে এই বিষয়ে যাব। লক্ষ্য করুন এই সৃষ্টিতে যাতে হবা ছিলেন প্রকৃত নয় কিন্তু একটি উপজাত, আর এই সৃষ্টিতে সেখানে। এখন আমি আপনাদের অনুভূতিতে আঘাত করতে চাই না, কিন্তু আমি আপনাদের সত্য বলতে চাই, আর আপনারা চুপচাপ বসে থাকুন, আপনারা ভালো করছেন। এইরকম প্রতারিত করার জন্য সেখানে অন্য কিছু তৈরি করা হয়নি। একজন মহিলার মতো প্রতারক সেখানে অন্য কিছু হতে পারে না, সেখানে এইভাবে কিছুই তৈরি হয়নি।
There is nothing that can be so easily deceived as a woman.
এছাড়াও সেখানে এমন কিছু নেই যা একজন মহিলা হিসাবে এত সহজে প্রতারিত হতে পারে। এখন পতন এই বিবৃতিকে সত্য প্রমাণিত করে। শুরুতে সেই পতন,
she was not in the original beginning creation, she was in Adam.
নারী সৃষ্টির আদি আদিতে ছিল না, সে আদমের মধ্যে ছিল, কিন্তু স্বয়ং নারী লিঙ্গে ছিল না আদিতে, তাকে উপজাত তৈরি করা হয়েছিল। এখন সেখানে এমন কিছুই তৈরি করা হয়নি যা প্রতারণা করতে পারে এবং প্রতারিত হতে পারে একজন মহিলার মতো সহজে। একজন মহিলার মতো নিচু হতে পারে এমন কিছুই সেখানে তৈরি করা হয়নি। এখন ভাবুন, সমস্ত সৃষ্টিতে এমন কিছু তৈরি করা হয়নি যা একজন মহিলার মতো নিচে নেমে যেতে পারে। সে পৃথিবীর অন্য যে কোনো কিছুর চেয়ে সহজে একজন পুরুষের হৃদয়কে টুকরো টুকরো করে ফেলতে পারে, সেটি হলো তার স্ত্রী। সেই স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে বাইরে যেতে দিন, সেই লোকটির দিকে দেখুন যিনি তার সন্তানদের সাথে বসে আছেন, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, তাকে সেভাবে তৈরি করা হয়েছে, তাকে এটি করার জন্য তৈরি করা হয়েছে। কোন শুকর, কোন কুকুর অথবা অন্য কোন প্রাণী নেই যাকে তার মতো তৈরি করা হয়েছে, অথবা সে যতটা নিচু হতে পারে ততটা নিচু হতে পারে। এখন সেটা সত্য। আমার বোনদের বিষয়ে আমি শুধু চাই আপনারা দেখুন, কোন প্রাণী অনৈতিক হতে পারে না। আপনারা কুকুরকে বলেন কুকুরি, স্ত্রী কুকুর, আপনারা বলেন শুকুরকে শুকরি,
but her morals is a million miles beyond many Hollywood stars.
কিন্তু তার নৈতিকতা হলিউডের অনেক তারকা থেকে 1 মিলিয়ন মাইল দূরে। এতটা নিচু হওয়ার জন্য নারীকে তৈরি করা হয়েছে, সে পারে না। এখন এটা নিয়ে ভাবুন, পৃথিবীতে এমন কিছুই নেই ঈশ্বরের সৃষ্টিতে তৈরি করা হয়েছে যা অনৈতিক হতে পারে, এতটা নিচু হতে পারে। আপনারা বলেন এক মিনিট অপেক্ষা করুন পুরুষ, আমরা সেখানে যাচ্ছি, মহিলাদের হ্যাঁ বলতে হবে। লক্ষ্য করুন, এত নিচে অধঃপতিত হওয়ার জন্য অথবা কলুষিত হওয়ার জন্য অন্য কিছু তৈরি করা হয়নি, কিন্তু একজন মহিলা, একটি কুকুর এটা করতে পারে না, একটি শুকর এটা করতে পারে না, একটি পাখি এটা করতে পারে না, কোন প্রাণী অনৈতিক নয় অথবা এটি হতে পারে না, কারণ তাকে সেভাবে তৈরি করা হয়নি যে এটি করতে পারে। একটি স্ত্রী শুকর অনৈতিক হতে পারে না, একটি স্ত্রী কুকুর অনৈতিক হতে পারে না, একটি স্ত্রী পাখি অনৈতিক হতে পারে না। একজন মহিলাই একমাত্র জিনিস যে এটি করতে পারে। এখন দেখুন শয়তান কোথায় গিয়েছিল, দেখুন, কিন্তু তবুও তার কাছে আছে, তার হ্যাঁ অথবা না বলার ক্ষমতা আছে। দেখুন সে নিজেকে কোথায় রাখতে চায় তার উপর নির্ভর করে। দেখুন এখন আমরা এখানে সাপের বীজকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, যেখানে এটি ভিতরে আসে, সেখানে শুধুমাত্র একটি স্থান আছে যেখানে সে যেতে পারে। যদি এটিকে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত না করে, কেউ অন্ধ রয়েছে, দেখুন দেখুন এটিকে সেখানে যেতে হয়েছিল। লক্ষ্য করুন যে কারণে প্রাণীরা এটি করতে পারেনি, একটি স্ত্রী প্রাণী তারা আদি সৃষ্টিতে ছিল, কিন্তু নারী সেই আদি সৃষ্টিতে ছিলেন না। এখন আমরা এটি বের করে আনতে যাচ্ছি, তারপর আপনাদের আধুনিক দিনে নিয়ে আসব সেই নিয়মে। তাকে তৈরি করা হয়েছিল একাকী, কলুষতাপূর্ণ এবং অপবিত্র জীবনযাপনের জন্য। একটি কুকুর করতে পারে না এবং অন্য কোন স্ত্রী প্রাণী করতে পারে না, এটা শুধুমাত্র নারী যে করতে পারে। একটি কুকুর অথবা অন্য কোন প্রাণী বছরে একবার, আর সেটা তার বাচ্চাদের জন্য, যৌন শখের জন্য নয়, কিন্তু তার সন্তানদের জন্য। সেই বৃদ্ধ শুকরি, বৃদ্ধ কুকুরি, বছরে একবার, একবার সেটা তার বাচ্চাদের জন্য। কিন্তু একজন মহিলাকে তৈরি করা হয়েছে যে কোনো সময় তার ইচ্ছা অনুযায়ী। আমি এখন এখানে কিছু বিষয় কেটে ফেলছি, আপনারা বাকিটা কল্পনা করতে পারেন। একটি কুকুর করতে পারে না, নারী পারেন। আমি আশা করি যে পবিত্র আত্মা আপনাদের কাছে এর বাকি অংশ প্রকাশ করবেন যা আমি এখানে কেটে দিয়েছি। নারী একমাত্র প্রজাতি, মহিলা প্রজাতি, যাকে পুরুষের চেয়ে সুন্দর তৈরি করা হয়েছে। কোন অন্য প্রজাতির মধ্যে তা নেই। ঈশ্বরের অন্যান্য সমস্ত প্রাণীদের মধ্যে পুরুষ সুন্দর, যেমন পশু পাখি ইত্যাদির মধ্যে পুরুষ সবসময় সুন্দর। বড় পুরুষ হরিণের দিকে দেখুন, বড় সিং, ভালো প্রজাতি, আর ছোট নম্র
হরিণী।
বড় মোরগের দিকে দেখুন, তার সুন্দর সব পালক নিয়ে, আর ছোট বাদামি মুরগি। পাখির দিকে দেখুন, মোরগ এবং মুরগির দিকে, কেন কেন এটা এমন ছিল? ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে প্রতিটি প্রাণীর মধ্যে পুরুষ সবচেয়ে সুন্দর, ভেড়ার মধ্যে, শুকরের মধ্যে, ঘোড়ার মধ্যে, অন্য সবকিছুর মধ্যে। এটা সবসময় পুরুষ যারা সুন্দর হয়ে থাকেন, এবং পাখিদের মধ্যে। কিন্তু মানব জাতির মধ্যে নারী সুন্দরী, পুরুষ নয়। যদি পুরুষ হয়, সেখানে কিছু ভুল আছে, সেখানে কোথাও সংমিশ্রিত করা বীজ রয়েছে। মূলত এটা সেভাবে ছিল। কেন কেন এটা করা হয়েছিল? দ্বারা প্রতারিত করার জন্য। নারীর নকশাকার শয়তান এই শেষ সময়েও নারীর উপর কাজ করছে। আমাকে এখানে কিছুক্ষণের জন্য থামতে দিন। সুন্দরতা, আপনি কি জানেন, জগতের প্রথম ধ্বংসের সময় আন্তর্জাতিক ভাবে অথবা বিশ্বব্যাপী সুন্দরী মহিলাদের কারণে হয়েছিল? ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া তাহারা তাদের বিবাহ করিতে লাগিল। এটা কি ঠিক? আপনারা কি এই সময়ে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধি লক্ষ্য করেছেন? আমি পার্ল ও ব্রায়ানের ছবি দেখেছি, যিনি এক সময় দেশের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন। যখন সৌন্দর্যের কথা আসে, এই স্কুলের সকল কিশোরী বয়সী মেয়েরা তাকে সৌন্দর্যের ক্ষেত্রে ছাড়িয়ে যাবে। নারীর সৌন্দর্য বৃদ্ধিকে প্রতারণার সময় দেখাচ্ছে। এর আগে কখন গির্জা আজকের চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছিল? সবকিছু বিশাল বড় সুন্দর ভবন হয়েছে, এবং লক্ষ লক্ষ এটি এবং লক্ষ লক্ষ সেটি। আপনারা কি দেখতে পাচ্ছেন না নারী সেই প্রতারণা? এখন তার মতো নিচু হতে পারে এমন কিছুই নেই, এবং তাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সে প্রতারণা করতে পারে। আর শয়তান আজ সত্যিই তাকে নিয়ে কাজ করছে এই শেষ সময়ে, কারণ সে তার নকশাকার। আমি এখন সেটা প্রমাণ করতে পারি আদিতে ফিরে যাওয়ার জন্য কে নারীর উপর কাজ শুরু করেছিল। আদম না শয়তান? ঈশ্বর না শয়তান? দেখুন, সে নারীর নকশাকার। পুরুষকে নারীর নোংরামের দিকে নিক্ষেপ করা নারীর প্রধান অস্ত্র। একজন সুন্দরী নারী হওয়ার কারণে সে যেভাবে ইচ্ছা একজন পুরুষকে প্রভাবিত করতে পারে। ভাই, এটি এখানকার মদ্যশালা নয় যা পুরুষদের আকর্ষণ করে, এটি সেই সুন্দরী মহিলারা যারা রাস্তায় হাঁটছেন নিজেকে মোচড় দিয়ে অর্ধেক পোশাক পরিধান করে। এটাই সেখানে সেই প্রতারক, আর সে মারাত্মক, একেবারে মারাত্মক।
You may question me about Satan being her designer.
আপনি আমাকে প্রশ্ন করতে পারেন শয়তান তার নকশাকার এই সম্পর্কে, কিন্তু এটাই সত্য। শয়তান তার নকশা করেছিল, সে এখনো সেটা করে। আমাকে আপনাদের শাস্ত্রে কিছু দেখাতে দিন, আমাকে আপনাদের শাস্ত্রে ফিরিয়ে নিতে হবে। আর আপনারা আজ এটি দেখার সময় আপনাদের মতামত স্থির করুন।
Satan is the one who features that kind of beauty.
শয়তান হলো সেই ব্যক্তি যে এই ধরনের সৌন্দর্য প্রদর্শন করে। যদি আমরা লক্ষ্য করি, সে স্বর্গের সমস্ত স্বর্গদূতদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল। এটা কি ঠিক? আর সে স্বর্গকে মিখাইলের রাজ্যের চেয়ে আরো সুন্দর স্থান বানাতে চেয়েছিল। এটা কি ঠিক? এছাড়াও কোয়েন যে তার পুত্র তা দেখানোর জন্য সে আরো সুন্দর উপাসনা করেছিল। আর বেদিগুলিকে ফল এবং ফুল দিয়ে সুসজ্জিত করেছিল ইত্যাদি। এটা কি ঠিক? সুন্দর, পাপ সুন্দর, যাকে আমরা আজ সৌন্দর্য বলি। আর সৌন্দর্য দ্বারা পাপ প্রতারণা করে। আপনি কখনোই রাস্তা দিয়ে যাওয়া একজন মহিলার দিকে তাকিয়ে তার মনের কথা বলতে পারবেন না, দেখুন। কিন্তু আমি এই বিষয়গুলি বলছি যাতে আপনারা দেখতে পারেন কেন শয়তান তার রূপকার। এটা একদম ঠিক, তার নিজের ছেলে এটা প্রমাণ করেছে, কোয়িন। এখন সে সুন্দরী, তাই সে প্রতারণা করতে পারে। পৃথিবী সুন্দর যেন এটা প্রতারণা করতে পারে, আমি বলতে চাইছি মহাকাশ, বিশ্বের ক্রম, এটি সুন্দর তাই এটি প্রতারণা করতে পারে। বড় সুন্দর স্থান এবং বিলাসিতা। ভাববাদী আমোসের কথা স্মরণ করুন, যখন তিনি উঠে এসে শহরের দিকে তাকালেন এবং এটি একটি আধুনিক হলিউডের মতো দেখাচ্ছিল। তার ছোট বুড়ো চোখ ছোট হয়ে গিয়েছিল, তার মুখের ঝুলন্ত ধূসর চুলের নিচে। আর তিনি একটি বার্তা নিয়ে সেখানে চলে গেলেন এবং সেই স্থানে এটি ছড়িয়ে দিলেন। তিনি বলেছিলেন, তুমি যে ঈশ্বরের সেবা করিবার দাবি করো, সে ঈশ্বরই তোমাকে ধ্বংস করিবেন। সেটা ঠিক। পাপ এটা সুন্দর, তারা যিহুদাকে একটি বৃদ্ধ মাতাল হিসেবে এখানে রাস্তায় কোথাও বসে আছেন চিত্রায়িত করেন এবং মুখে মাছি ঘুরছে ইত্যাদি যিহুদাকে দেখানোর চেষ্টা করেন। যিহুদা সুদর্শন শক্তিশালী একজন প্রতারক ছিলেন। এটি সেই লোক নয় যে আপনার দিকে নজর রাখবে, এটি এমন লোক, বৃদ্ধ কৃষক নয় যে একজোড়া ওভারঅল পরিধান করে আসে আপনার স্ত্রীর উপর নজর রাখার জন্য। এটা সেই চতুর, সে হল বদমাস। পৃথিবীর দৃষ্টিতে পাপ সুন্দর, কিন্তু ঈশ্বর সেই ধরনের সৌন্দর্যে প্রদর্শিত হননি। আপনারা কি সেটা জানেন? ঈশ্বর চরিত্রে যুক্ত সুন্দর চরিত্র। বাইবেলে যিশাইয় 53, আপনারা যদি বাক্যটি লিখে রাখতে চান, এর জন্য এখানে পাশে শাস্ত্রের সারি লেখা রয়েছে। যিশাইয় 53, বাইবেল আমাদের প্রভু যিশুর সম্পর্কে বলেছে, তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, আর আমরা যাহা হইতে মুখ আচ্ছাদন করি। এটা কি ঠিক? আমরা তাহাকে মান্য করি নাই, কারণ তিনি সুন্দর ছিলেন না। তিনি সম্ভবত একজন সামান্য ব্যক্তি ছিলেন, পুজো লালচে চেহারার ছিলেন, এবং তিনি একজন নেতা হওয়ার কাম্য ছিলেন না, তাকে নেতার মতো দেখাচ্ছিল না। সাধারণ চলতি ভাষায় কথা বলতেন ইত্যাদি, যেমন লোকেরা করে থাকে, সাধারণ মানুষরা। তাই তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি কোনো মহান পণ্ডিত, শিক্ষিত, ভালো পোশাক পরিহিত ব্যক্তি ছিলেন ইত্যাদি। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি। তিনি মানুষের মধ্যে এবং বাইরে যেতেন ঠিক পাশ দিয়ে, তারা এমনকি জানতেন না তিনি কে। তাকে দেখে মনে হতো না যে ঈশ্বর সঙ্গে হাঁটছেন, যা দেখে আমরা তাকে ঈশ্বর বলে মনে করব, কিন্তু তিনি তাই ছিলেন। আপনারা কি লক্ষ্য করেছেন, যখন প্রভু ঈশ্বর বলেছিলেন সমুয়েলকে, যাও আমি তোমাকে যিশয়ের নিকটে প্রেরণ করি, তাহার পুত্রগণের মধ্যে আমি আপনার জন্য এক রাজাকে দেখিয়া রাখিয়াছি শৌলের স্থান গ্রহণ করার জন্য। এখন লোকেরা শৌলকে বেছে নিয়েছিল যখন সমুয়েল তাদের এটা করতে না করেছিলেন। তিনি বলেছিলেন, ঈশ্বর চান না যে তোমাদের একজন রাজা থাকুক, তিনি তোমাদের রাজা। আর বলেছিলেন, আমি কি কখনো প্রভুর নামে তোমাদের কিছু বলেছি, কিন্তু যা ঘটেছে? আমি কি কখনো তোমাদের কাছে আমার জীবিকার জন্য অর্থ বা অন্য কিছু মিনতি করেছি? তারা বলল, না, আপনি কখনো আমাদের কাছে অর্থ চাননি, আর আপনি যা কিছু বলেছেন প্রভুর নামে তা ঘটছে, কিন্তু যেভাবেই হোক আমাদের রাজা চাই। তাই তারা শৌলকে বেছে নিয়েছিল। দেখুন পৃথিবী কি বেছে নিয়েছে, দেখুন ইসরায়েল কি বেছে নিয়েছে। ইসরায়েল ঈশ্বরের অভিষিক্ত, তারা এমন একজন ব্যক্তিকে বেছে নিয়েছিল যিনি জাতির যে কোনো ব্যক্তির থেকে মাথা এবং কাঁধে লম্বা ছিলেন, বিশাল, বড়, সূক্ষ্ম, সুদর্শনীয় ব্যক্তি। আর তিনি এমন কিছু ছিলেন যিনি পরিস্থিতিকে আরো কঠিন করে তোলেন। কিন্তু ঈশ্বর বলেছিলেন, আমি তোমাকে একজন রাজা আমার ইচ্ছা অনুসারে মনোনীত করে দিতে যাচ্ছি। তাই তিনি বললেন, সমুয়েল, আমি তোমাকে বলবো না সে কে, কিন্তু তুমি সেখানে যাও, সে যিশয়ের পুত্রদের মধ্যে একজন। আর যিশয় তার স্ত্রী এবং তারা সকলে চারপাশে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমাদের বড় ছেলে, সে একজন বিশালাকার, লম্বা, সুদর্শন ব্যক্তি, তাকে রাজার মুকুটের জন্য ঠিক দেখাবে, সে বুদ্ধিমান, সে শিক্ষিত, সে একজন ভালো মানুষ, আমি জানি সে মানানসই হবে, সে কথা সঠিকভাবে বলে। যখন তারা তাকে বাইরে নিয়ে এলো, তখন সমুয়েল তেলের শৃঙ্গ নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। তিনি বললেন, না প্রভু, তাকে প্রত্যাখ্যান করেছেন। তাই তিনি পরবর্তী ছয় পুত্রের কাছে যান, আর প্রভু তাদের প্রত্যেককে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সেখানে কি আর একজন নেই? ও, তিনি বললেন, হ্যাঁ, সেখানে একজন আছে, সে সেখানে মেষ চড়াচ্ছে, সে সেখানে বসে গান বাজায় আর গান গায়, চিৎকার করে আর এরকম করতে থাকে। কিন্তু সে একটু ছোট পুজো কাঁধওয়ালা লালচি চেহারা লোক, সে কখনোই রাজা হতে পারবে না। তিনি বললেন, যাও তাকে নিয়ে এসো। আর যখন দাউদ ভাববাদীর দৃষ্টিগোচরে আসেন, সেই ভাববাদী দৌড়ে গিয়ে তেল নিয়ে তার মাথায় ঢেলে বললেন, ইনি ঈশ্বরের মনোনীত। সুন্দর নয় কিন্তু চরিত্র, ঈশ্বর চরিত্র দেখেন। মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এটা প্রতারণামূলক। আর এই কারণে একজন মহিলাকে সেই সৌন্দর্য দেওয়া হয়েছিল প্রতারণার জন্য, প্রতারণা করার জন্য। একজন সুন্দরী মহিলা যদি সে এটি সঠিকভাবে ব্যবহার না করে, তবে এটি তার জন্য একটি অভিশাপ। এটি তাকে অন্য কিছুর থেকে সবচেয়ে দ্রুত নরকে পাঠাবে, যা আমি জানি। যদি সে সুন্দর হতে পারে নিশ্চিত, যতক্ষণ সে তার স্বামীর সঙ্গে থাকে এবং যা সঠিক তা করে, আর সেটা ভালো এবং সুন্দর, কিন্তু সে সেই একই জিনিস নিতে পারে এবং সে কিভাবে এটি দিয়ে প্রতারণা করতে পারে, কারণ তাকে এটি করার জন্য তা দেওয়া হয়েছিল। লক্ষ্য করুন, এখন কিন্তু ঈশ্বর চরিত্রে গঠিত, তাহার এমন রূপ কি সবা নাই যে আমরা যীশুকে কামনা করি, কিন্তু পৃথিবীতে কখনো তাহার মতো কোন চরিত্র ছিল না। এখন আমরা খুঁজে পাই আজ মণ্ডলের চরিত্র, শয়তান এবং তার দল বড় সুন্দর গির্জা, সুন্দর জিনিসের প্রতি কামনা করে। বিশ্ব আজ সেটাই কামনা করে। ও, এটা পালক বিশাল, অমুক অমুক সময়, অমুক অমুক, এত যাজকীয় এবং ধার্মিক বাইরে বেরিয়ে আসেন, এই বিশাল পোশাক এবং এইরকম জিনিসগুলি, তারা তাকে সৌন্দর্য বলে। কিন্তু ঈশ্বরের প্রকৃত পবিত্রগণ প্রমাণিত বাক্যের চরিত্র অনুসন্ধান করে। সেই সময়ে পবিত্রগণ এটাই করেছিল, যখন তারা যীশুকে দেখেছিল, তিনি দেখার মতো কিছুই ছিলেন না, কিন্তু তারা দেখেছিল যে ঈশ্বর তার মধ্যে আছেন, তারা দেখেছিল যে ঈশ্বর তার সঙ্গে ছিলেন। এভাবেই তারা জোয়াব এবং দাউদের সাথে সেই চরিত্রগুলি, একজন ছোট ব্যক্তি, কিন্তু তারা দেখেছিল সেই লোকটি তার মধ্যে ছিল, তারা দেখেছিল যে ঈশ্বর তার মধ্যে আছেন এবং তারা জানতেন যে তিনি একদিন ক্ষমতায় আসছেন। তারা একজন গলিয়াতের অন্য পাঁচ ভাইকে একাকী হত্যা করেছিল, একজন 300 লোককে হত্যা করেছিল। যখন কিছু মহিলারা রাতের খাবারের জন্য কিছু মটরশুটি তুলছিল আর সেনাবাহিনী চলে গিয়েছিল, আর তিনি একটি বর্ষা নিয়ে পলিশটিও 300 লোককে হত্যা করেছিল, চরিত্র কেন? তারা দাউদের সঙ্গে সঙ্গে থাকতেন, তারা জানতো যে অভিষেক তার উপর আছে, আর তারা জানতো যে তিনি ক্ষমতায় আসছেন। আজকের মণ্ডলীর একটি বিশুদ্ধ ছবি যা বাক্যের দ্বারা দাঁড়াবে, আমরা জানি এটা প্রকাশিত হতে যাচ্ছে, আমরা জানি এটি একদিন ক্ষমতায় আসছে। যদিও সৌল, তিনি বাকি জাতির থেকে পলাতক ছিলেন, কিন্তু তারা জানতো যে তিনি ক্ষমতায় আসছেন। আমরা জানি তিনিও ক্ষমতায় আসছেন, তাই আমরা সেই বাক্যটি গ্রহণ করি এবং সেখানে দাঁড়াই। এর জন্য যাই মূল্য দিতে হোক না কেন, যদি আমাদের পলিশীয়দের কাটতে হয় অথবা একটি গর্তে ঝাঁপ দিয়ে একটি সিংহকে হত্যা করতে হয়, যেমন একজন করেছিলেন, আমরা যেভাবেই হোক তা করব, কারণ সেইভাবে ঈশ্বর এটাকে পরিকল্পিত করেছেন। আমরা চরিত্রের সন্ধান করি। আপনারা এখন আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কেন তিনি নারীকে এভাবে পরিকল্পিত হওয়ার অনুমতি দিলেন? আমি খুব বেশি সময় নিতে চাই না, কারণ এখানে আমার আরো অনেক কিছু বলার আছে। কেন তখন প্রশ্ন উঠতে পারে, কেন ঈশ্বর এই মহিলাকে এমন তৈরি করলেন, কেন তিনি নারীকে এমন হতে দিলেন? এটা তার নিজের সন্তুষ্টির জন্য ছিল, নিশ্চিত। এখন আপনারা যদি এক মিনিটের জন্য আপনাদের বাইবেল পড়তে চান, তাহলে আসুন রোমিও 9 ফিরে যাই এক মিনিটের জন্য, আর আপনাদের কিছু দেখাই কিভাবে ঈশ্বর এই বিষয়গুলি করেন, যদি আপনারা এটি পড়তে চান। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বর তার নিজের সন্তুষ্টির জন্য কি করেন, রোমিও 9:14। তবে আমরা কি বলিব, ঈশ্বরের সামনে কি অন্যায় আছে? যখন তিনি ঐশ্বকে মনোনীত করেছিলেন অথবা যাকবকে মনোনীত করেছিলেন এবং ঐশ্বকে প্রত্যাখ্যান করেছিলেন, তাদের দুজনের মধ্যে কোনো ছেলেই পছন্দ করার অধিকার থাকার আগে, স্বয়ং তাদের কোনো জনই নয়, তাদের জন্মের আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় ঈশ্বর বলেছিলেন, ঐশ্বকে অপ্রেম করিয়াছি এবং আমি যাকবকে প্রেম করিয়াছি। দেখুন কেন, কারণ তিনি মসীকে বলেন, আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব, ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে, তাহা হইতে এটি হয় না, কিন্তু এটি দয়াকারী ঈশ্বর হইতে হয়। কেননা শাস্ত্র ফোরনকে বলে, আমি এই জন্যই তোমাকে উঠাইয়াছি, যেন তোমাতে আমার পরাক্রম দেখাই, আর যেন সমস্ত পৃথিবীতে আমার নাম কৃতিত্ব হয়। অতএব তিনি এখন এখানে দেখুন, যাহাকে ইচ্ছা তাহাকে দয়া করেন এবং যাহাকে ইচ্ছা তাহাকে কঠিন করেন। ইহাতে তুমি আমাকে বলিবে, তবে তিনি আবার দোষ ধরেন কেন? কারণ তাহার ইচ্ছার প্রতিরোধ কে করে? হে মনুষ্য, বরং তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করিতেছ? নির্মিত বস্তু কি নির্মাতাকে বলিতে পারে, আমাকে এরূপ কেন গড়িলে? কিংবা কাদার উপর কুম্ভকারের কি এমন অধিকার নাই যে একই মৃৎপিণ্ড হইতে একটি সমাদরের পাত্র আর একটা অনাদারের পাত্র গড়িতে পারে? যদি ঈশ্বর আপন ক্রোধ দেখাইবার ও আপন পরাক্রম জানাইবার ইচ্ছা করিয়া বিনাশার্থে পরিপক্ক ক্রোধ পাত্রের প্রতি বিপুল সহিষ্ণুতায় ধৈর্য করিয়া থাকেন, যেন সেই দয়া পাত্রদের উপরে আপন প্রতাপধন জ্ঞাত করেন, যাহাদিগকে প্রতাপের নিমিত্ত পূর্বে প্রস্তুত করিয়াছেন। এখন এটির সাথে কিছুক্ষণ বাদানুবাদ করুন। ঈশ্বর এটা করেছেন, তাকে এটিকে এভাবে তৈরি করতে হয়েছিল, এটি সেখানে থাকতে হবে। এখন শুনুন, এখন প্রায় 5 মিনিটের জন্য আমি কিছু বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঈশ্বর কি? ঈশ্বর একজন বৃহৎ অনন্ততা, আদিতে, আদির পূর্বে। তিনি এমনকি ঈশ্বরও ছিলেন না, আপনারা কি সেটা জানেন? ঈশ্বর হলেন একজন উপাসনার বিষয় এবং তার উপাসনা করার জন্য কিছুই ছিল না, তিনি একাই থাকতেন। আর তার মধ্যে গুণাবলী ছিল, একটি গুণাবলী কি? একটি ভাবনা। এখন আপনি এমন কিছু পাবেন যা আজকের রাতের পাঠের সীমানায় থাকবে। লক্ষ্য করুন, তিনি ছিলেন তার গুণাবলী যা তার মধ্যে ছিল। এখন পিতা হওয়া তার মধ্যে ছিল, ঈশ্বর হওয়া তার মধ্যে ছিল, পুত্র হওয়া তার মধ্যে ছিল, ত্রাণকর্তা হওয়া তার মধ্যে ছিল, আরোগ্য দানকারী হওয়া তার মধ্যে ছিল। আর এই সমস্ত বিষয়গুলি এখানে কেবল তার গুণাবলী প্রদর্শন করছে, নিয়মের বাইরে কিছুই নেই। আপনি কি মনে করেন ঈশ্বর আদি থেকে শেষ দেখেননি? অবশ্যই তিনি দেখেছেন। এখানে শৃঙ্খলার বাইরে কিছুই নেই, এটি কেবল তার গুণাবলী প্রদর্শন করছে। এখন তিনি ন্যায়পরায়ণ হতে পারেন না এবং একজন মানুষকে পতনের জন্য তৈরি করতে পারেন না। তাকে তার নিজের পছন্দ তৈরি করার জন্য স্বাধীন নৈতিক প্রতিনিধির সমান ভিত্তিতে তাকে রাখতে হয়েছিল, কিন্তু সে পড়ে যাবে জেনে। এখন তিনি একজন ত্রাণকর্তা হতে পারেন না যদি না কেউ বিপদগামী হয়। কিছু অসুস্থ না হলে তিনি নিরাময়কারী হতে পারেন না। এই বিষয়গুলি এইভাবে হওয়া উচিত ছিল। ঈশ্বর তাদের এইভাবে তৈরি করেছেন যাতে তার মহান গুণাবলী প্রদর্শিত হতে পারে। যদি সেটা না থাকতো তাহলে তিনি কখনোই একজন ত্রাণকর্তা হতেন না, কিন্তু আমরা জানি তিনি ছিলেন। এমনকি সময়ের পূর্বে তিনি একজন ত্রাণকর্তা ছিলেন, তাই সেখানে কাউকে বিপদগামী হতে হয়েছিল। এটা কিভাবে হতে যাচ্ছে? যদি তিনি এটি নিয়ে নেন এবং হারিয়ে ফেলেন শুধুমাত্র এটিকে পরিত্রাণ দেওয়ার জন্য, তাহলে এটি তার বিচারের ন্যায় বিচার নয়। তিনি একজন মানুষকে নরকে পাঠাতে পারেন না এবং ন্যায়পরায়ণ হতে পারেন না। তিনি দয়ালু, ভদ্র, সত্য, সৎ এবং তিনি একজন মহান বিচারক। দেখুন, তাহলে তিনি নিজের বিরুদ্ধে কাজ করবেন। তাই তাকে একজন মানুষকে এখানে রাখতে হয়েছিল এবং তাকে স্বাধীন নৈতিক প্রতিনিধি তৈরি করতে হয়েছিল, যাতে সে জানতেন পড়ে যাবে। আর মানুষ তার নিজের স্বরূপে কিভাবে সে পড়ে যেতে পারে, এখন আপনারা কি দিনের আলো দেখছেন? তাই তাকে একটি উপজাত তৈরি করতে হয়েছিল, মূল সৃষ্টির বাইরে এমন কিছু। এখন আপনারা এটা দেখুন, দেখুন সেখানে এটি, দেখুন, তখন সেটাই পড়ে গেল। তিনি এটা তৈরি করেছিলেন, এটা জেনেও যে এটা পড়ে যাবে, আর এটা শয়তানের হাতে তুলে দেওয়া হয়েছে অসম্মানের পাত্র হিসাবে। আজ কোথায় সম্মান অর্পণ করা হয়, আপনারা এই বিষয়ে চিন্তা করুন। এখন খুব মনোযোগ সহকারে শুনুন। তারপর আবার কেন নারীকে এভাবে তৈরি করা হয়েছিল এবং অন্যান্য স্ত্রী জাতির মতো নয়? কেন নারীকে এমন ভাবে তৈরি করা হয়েছিল এবং অন্য স্ত্রী জাতিদের নয়? অন্য কোন স্ত্রী প্রাণীকে এভাবে তৈরি করা হয়নি, আজ তাদের করা হয়নি, তারা পারে না, সেভাবে তৈরি করা হয়নি, সে এটা করতে পারে না। কেন তিনি এই নারীকে তখন অন্য স্ত্রী প্রাণীদের মতো একজন নারী তৈরি করেননি, যেন সে ঠিক একই রকম হতে পারে, শুধু তার সন্তানদের বড় করতে পারে, তখন সে তার স্বামী পাবে আর জীবনযাপন করবে, আর যখন তার সন্তানের সময় আসে তখন সে তার সন্তানকে গ্রহণ করবে, কেন তিনি তাকে এমন তৈরি করলেন। আমি এই কথাগুলি বলতে পারবো না, আর আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি, তাই না? যদি আপনারা বুঝতে পারেন আমেন বলুন। হ্যাঁ, দেখুন, এখানে অল্প বয়সী মেয়েরা বসে আছেন আর অল্প বয়স্ক ছেলেরা, দেখুন, কিন্তু আপনারা জানেন প্রাণীদের বছরের একটি নির্দিষ্ট সময় আসতে হয়, তারপর তার সঙ্গী, তখন এটাই, কিন্তু একজন মহিলা, এটা যে কোনো সময়। আর কেন তিনি তাকে এমন তৈরি করলেন? এখন তার মহান কর্মসূচির উন্মোচন দেখুন। যখন আমরা এখন এখান দিয়ে যাচ্ছি, ঠিক ততটাই নিখুঁত যতটা নিখুঁত হতে পারে। আমি অন্যদিন পর্যন্ত এটা জানতাম না। কেন তিনি তাকে আদিতে এমন করেননি তার বাকি স্ত্রী প্রাণীদের মতো? কারণ এটা তার কাছে অশোভন হবে। তিনি সমস্ত বিশুদ্ধতার ঝর্ণা। এই জন্যই তাকে শয়তানের দখলে নারীকে যেতে দিতে হয়েছিল। সে বিকৃতিতে যা করেছিল, এই ধরনের একটি প্রাণী তার পরিণত হবে না, মূলত এর জন্য পরিকল্পিত। তার সকল সৃষ্টি যা তিনি মূলে তৈরি করেছেন ধারাবাহিকতায় রয়েছে। তার সমস্ত মূল কাজ ধারাবাহিকতায় ছিল। স্ত্রী কুকুর, পুরুষ কুকুর, দেখুন, গাভী, বলদ, সবকিছু ধারাবাহিকতায় রয়েছে। সমস্ত প্রকৃতি ধারাবাহিকতায় রয়েছে। বীজ মারা যায়, মাটিতে প্রবেশ করে, ঠিক যেমন মৃত্যু, সমাধি, পুনরুত্থান। একটি গাছ থেকে রস নিচে চলে যায়, তার পাতা ঝরে যায়, পরের বছর একটি নতুন পাতার পুনরুত্থানের সাথে ফিরে আসে। দেখুন আমি কি বলতে চাইছি, সবকিছু, এমনকি প্রকৃতি, ঈশ্বরের সবই একটি ধারাবাহিকতায় রয়েছে, একটিতে। এবং এখানে একটি ঈশ্বরের ধারাবাহিকতার পরিকল্পনা থেকে বাইরে প্রকৃতিকে এভাবেই তৈরি করা হয়েছে যেন সে পাপ করতে পারে না। ভাবুন, ঈশ্বরের আদি সৃষ্টি পাপ করতে পারে না। ও, আপনারা কি এখন এটা দেখতে পাচ্ছেন না? এখানে এই দৃশ্যে গির্জার বিকৃতি আসল হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের মধ্যে কোনো পাপ নেই। দেখুন আমি কি বলতে চাইছি, এখানে একটি প্রাণী যা একটি বিকৃতি দ্বারা অস্তিত্বে আসে, ঈশ্বরের একটি মণ্ডলী থাকতে যাচ্ছে, কিন্তু এই বিকৃত জিনিসটি দেখুন, তারা এখানে বেরিয়ে এসেছে। ঈশ্বরের পুরুষ এবং মহিলা আছে, কিন্তু এই মহিলা, দেখুন, এর এই লক্ষণগুলি দেখায় ঈশ্বরের মনে কি ছিল। আমরা এক বা দুই ঘন্টা সময় নিতে পারি এবং এটি ভেঙে দেখাতে পারি। সে এই প্রাণীটিকে এইভাবে তৈরি করেছিল। তিনি প্রাণীটিকে তৈরি করেছিলেন এবং তাকে ঘুরিয়েছিলেন যাতে শয়তান তাকে ধরে ফেলতে পারে, আর সে করেছিল। শয়তান এখনো তাকে ধরে রেখেছে। ভালো হতো নারী যদি পুরুষদের মতো পুরুষের কাছে পালিয়ে যেত। লক্ষ্য করুন, সমস্ত প্রকৃতি ধারাবাহিকতায় চলে। তিনি যদি নারীকে একই আদি সৃষ্টিতে তৈরি করতেন, তাহলে কোনো পাপ থাকতো না। কারণ সে এটা করতে পারত না, সে এটা করতে পারত না, সে আদি সৃষ্টির বিকৃতি। তাই সমস্ত পাপই কি আসল সত্যের বিকৃতি? মিথ্যা কি? সেটি হল সত্যের বিকৃতি। ব্যভিচার কি? সঠিক ক্রিয়ার বিকৃতি। তাই সেখানে বিকৃত প্রাণী আছে, সেখানে বিকৃত সমগ্র বিষয় রয়েছে, আর পুরো বিষয়টি বানান করে বলা হয় পয়াকার প, ঠিক সেখানে আছে। এই কারণে প্রশ্নটি এত বড়। শুধুমাত্র একটি টুকরো ছাড় একজন মানুষের তৈরি, তাকে প্রতারিত করার জন্য ঈশ্বর এটা তৈরি করেছেন। ঠিক এখানেই এটা প্রমাণিত হয়েছে, এজন্য তাকে তৈরি করা হয়েছিল। একজন অনৈতিক নারী হল পৃথিবীর সর্বনিম্ন বিষয় যা ভাবা যায়। এটা ক্ষমা করবেন যুবতী মহিলারা, মানুষ আবর্জনার পাত্র ছাড়া সে আর কিছুই নয়, যৌনতার প্রকাশ। এটাই সে, একজন অনৈতিক মহিলা, একজন মানুষের যৌন আবর্জনার পাত্র, একটি দূষণ, যেখানে নোংরা, ময়লা, অশালীন, নিম্ন স্তরের ময়লা তার দ্বারা ফেলা হয়। কি জন্য তাকে এভাবে তৈরি করা হয়েছে? প্রতারণার জন্য। পৃথিবীতে সমস্ত পাপ একজন মহিলার দ্বারা সৃষ্ট হয়েছিল। আর শিকাগো থেকে একজন বিশ্লেষক, একজন মহিলা এই নিবন্ধটি লিখেছেন। পুলিশ বাহিনী যে তারা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, মেট্রোপলিটন মার্কিন যুক্তরাষ্ট্রে, যে প্রতিটি অপরাধের 98% যা কখনো যে কোনো আকারে করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর এর মধ্যে অথবা এর পিছনে একজন মহিলা ছিলেন। এখন আমি এই সব বলছি এখানে শেষে একটি বিষয়ে পৌঁছানোর জন্য, যাতে আপনারা দেখতে পারেন ব্যাপারটা কি। তাকে প্রতারণা করার জন্য তৈরি করা হয়েছিল, যেমন সে আদিতে আদমের সাথে করেছিল। তাকে বলেছিল যে ফলটি মনোরম ইত্যাদি, তাকে প্রতারিত করার জন্য এবং বাক্য থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। মণ্ডলী আজও সেভাবে করে থাকে, একই জিনিস। কিন্তু তখন তারপরে পুরুষ নারীর কর্তৃত্বকারী হয়ে যায় তারপর শাসন করার জন্য। এখন এই সময়ে, গর্ভধারণের এই সময়ে কত পার্থক্য। পুরুষ নারীর কর্তৃত্বকারী হওয়ার পরিবর্তে নারী পুরুষের ঈশ্বর হয়ে গেছে। অবশ্যই নারী পুরুষকে শাসন করে। এখন আপনারা সম্ভবত ভালোভাবে বুঝতে পেরেছেন আমি কি আঘাত করছি। তার সৌন্দর্য এবং তার যৌন নিয়ন্ত্রণ দ্বারা, তার আকৃতি যা শয়তান তাকে দিয়েছিল, শয়তান যে উপজাত তৈরি করেছিল, তাকে ঈশ্বরের পুত্রদের প্রতারিত করার জন্য পাঠানো হয়েছে। আর শয়তানের হাতে থাকা অন্য যে কোনো অস্ত্র থেকে নারী তাদের অনেক বেশি জনকে নরকে নিয়ে যেতে পারে, সেটা একদম ঠিক। আমি এখন অনৈতিকদের কথা বলছি, বন্ধের বিষয়ে নয়। আমরা আপনাকে আপনার স্থান, সঠিক স্থান প্রদান করব কয়েক মিনিটের মধ্যে। এখানে ঈশ্বরের বাক্যে, এটা আদি থেকে ঈশ্বরের পরিকল্পনায় ছিল। এখন আজ এই কাজটি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ঈশ্বরকে, আপনাদের মনে আছে বহু বছর আগে ট্যাবারনেকালে আমি এই বিষয়ে প্রচার করেছিলাম, এই আধুনিক দিনের ঈশ্বর মেকআপ করে সেখানে বসে আছেন, আর পোশাক তার হাঁটুর উপরে তোলা এবং এই ধরনের বিষয়গুলি। আমি বলেছিলাম, দেখো তোমাদের ঈশ্বর, আর সেটা ঠিক, নারী প্রতিটি বিজ্ঞাপনে অর্ধনগ্ন, সে রাস্তায় একইভাবে। এটা শয়তানের একটি হাতিয়ার। আদি থেকে যিশু বলেছেন, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এটা এখনো তাই, এবং আদি থেকে, আর তিনি কি বিষয়ে কথা বলছেন। এখন বিধর্মীরা নারীকে দেবতা বানাতো, আপনারা কি সেটা জানেন? একজন দেবী নিশ্চয় করত, তারা তাকে দেবী বানিয়েছে, কারণ তাদের উপাসনায় যৌনক্রিয়া ছিল। তারা দাবি করত যে নারী ছিল সেই সৃষ্টিকর্তা, সে তার গর্ভে বীজ বহন করে সৃষ্টি করেছে। সেটি একটি মিথ্যা, সেখানে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন ঈশ্বর। কিন্তু আপনাদের কি সেখানে পৌলের কথা মনে আছে? ডায়ানা এফিসিয়ের একটি পাথরের মূর্তি বলেছিলেন স্বর্গের দেবী নিক্ষিপ্ত করা হয়েছিল। আপনারা কি দেখতে পাচ্ছেন না যে বিধর্মীরা কি উপাসনা করে? আর আমরা এটা না জেনে সরাসরি বিধর্মীদের উপাসনার দিকে ফিরে যাই, মহিলাদের দিকে। পৃথিবীর সবচেয়ে নিম্নতম প্রাণী নারী পূজা, সে যেভাবে চায় পুরুষকে দোলাবে, আর না জেনে বাইরে সকল সৌন্দর্য নিয়ে সেই নরকটি ভিতরে রয়েছে। সলোমন বলেছিলেন, নারীর দ্বার হলো নরকের দ্বার। এখন আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে যিশু প্রকাশিত বাক্যে কি বলেছেন। দ্বিতীয় অধ্যায়ের 15 পদে নিকোলাইতীয়দের মতবাদের সেই গির্জার আগমন, যা নিজেকে বাক্য থেকে দূরে সরিয়ে নেয়। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এই অশ্লীল, অধার্মিক, নোংরা প্রোগ্রামগুলি, যেটা আমাদের টেলিভিশনে রয়েছে, হলিউডের জন্য রানীদের। আমরা এই শহরের অশ্লীলতা দেখতে পাচ্ছি। এই শিশুরা, ছোট মেয়েরা এখানে রাস্তায় হাঁটছে ছোট ছোট আটোসাটো পোশাক পরিধান করে, কোমর দুলিয়ে, আর এটা যথেষ্ট ঠান্ডা তাদের মৃত্যু পর্যন্ত হিমায়িত করার জন্য। তারা জানে না যে শয়তান এটা করছে, তারা মন্দ আত্মার অধীনে রয়েছে, আর তারা এটা জানে না। আপনারা একটি স্ত্রী কুকুরকে এটি করতে দেখতে পাবেন না, দেখতে পান কি? আপনারা অন্য কোন স্ত্রী প্রাণীকে এটি করতে দেখতে পাবেন না, আর কোন পুরুষও তার কাছে যেতে পারে না। দেখুন, এখন আপনারা কি বুঝতে পেরেছেন? আমরা কিছুক্ষণের মধ্যে কিছু উপস্থাপন করব, যদি প্রভু চান। এখন আপনারা নিকোলাইতীয়দের দেখুন, আপনারা তাদের মতবাদ দেখুন, আপনারা যুবতী রানীদের দেখুন, তারা নিজেদের বলে, তারা রাস্তায় স্ট্রিপটিজ করে বেরিয়ে আসে। আগে কিছু অশ্লীল প্রদর্শনীতে যেতে হতো স্ট্রিপটিজ দেখার জন্য। শুধু আপনার চোখ খুলুন, রাস্তায় দেখুন, আপনাকে এখন এটাই করতে হবে। পুরো বিষয়টি একটি স্ট্রিপটিজ, নিশ্চিত। তারা এটা কিসের জন্য করে? প্রলুব্ধ করার জন্য। প্রলুব্ধ করার জন্য, এটাই একমাত্র জিনিস যার জন্য সে এটি করতে পারে। সে এটা করে কারণ সে নোংরা। সে এটা করে কারণ তাকে সেভাবে তৈরি করা হয়েছে। সে বুঝতে পারে না যে সে শয়তানের হাতে একটি হাতিয়ার, আর এটাই সে। এমনকি আজ আমাদের বিদ্যালয়েও তারা যৌনক্রিয়া শেখাচ্ছে, আমাদের নারী পূজার বিকৃত জগৎ। আমি জানি তারা এটা বিশ্বাস করতে চায় না। একদিন দাঁড়িয়ে কিছু স্তোত্র গান ইত্যাদি, আর মহিলাদের সাথে বাইরে সারা রাত ধরে ঘোরাঘুরি করেন। দেখুন, ঠিক আছে, যখন ঈশ্বরের দৃষ্টিতে বাক্যে ঈশ্বর পৃথিবীতে স্থাপন করা সমস্ত প্রাণীর মধ্যে সে সর্বনিম্ন, দেখুন, এই কারণে ঈশ্বর নারীকে তার বাক্য প্রচার করতে নিষেধ করেছেন, সেটা ঠিক। প্রথম তিমোথিও 2:9-15, আমি উপদেশ দিবার কিংবা কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই নাই, দেখুন। এবং প্রথম করিন্থীয় 14:34, তোমাদের স্ত্রী লোকেরা নারীতে নীরব থাকুক, কেননা কথা কহিবার অনুমতি তাহাদিগকে দেওয়া যায় না, তাহারা বশীভূতা হইয়া থাকুক, যেমন ব্যবস্থাও বলে। কিন্তু আজ মণ্ডলী কি করে? তারা নারীকে পালক প্রচারক বানায়, যখন বাইবেল এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে। আর বাইবেল বলে, যেমন ব্যবস্থাও বলে, এটিকে ধারাবাহিকতায় রাখার জন্য পুরো বিষয়টি। ঠিক যেমন মেষশাবক ছিলেন গত রাত্রে একমাত্র উপাসনা স্থান মেষশাবকের বয়ে যাওয়া রক্তের নিচে, এটি আজ একমাত্র স্থান খ্রিস্টে। একমাত্র উপায়ে যা আপনি করেন তা হলো তার মধ্যে আসা, এটাই উপাসনার একমাত্র স্থান। এটা সবসময় এভাবে ছিল, প্রবাহিত রক্তের নিচে উপাসনার একমাত্র স্থান রয়েছে। তাই এখন আমরা এর সম্পূর্ণ চিত্রটি আমাদের সামনে উন্মোচিত হতে দেখি, সেখানে সে রয়েছে। এই কারণে ঈশ্বর নারীকে শিক্ষা দিতে নিষেধ করেছেন, তাকে মণ্ডলীতে কিছু করতে দেননি, কিন্তু মুখ আবৃত করে বসে থাকতে বলেছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন কেন আমি এই বিষয়গুলি বলেছি এবং এই বিষয়গুলি করেছি। আমার হৃদয়ে এই সব জেনেও ভাই বোনেরা, আমি জানি বোনেরা, আপনারা আপনাদের স্থান পেয়েছেন এক মুহূর্তের মধ্যে, এবং সেই বিস্ময়কর চরিত্র যা ঈশ্বর আপনার মধ্যে গঠন করতে পারেন। কিন্তু আমি শুধু অন্য দিকের বিষয়ে কথা বলার চেষ্টা করছি, আপনারা আসলে কি থেকে এসেছেন তা দেখানোর জন্য। আদিতে যীশু আমাদের বলেছিলেন আদিতে ফিরে যেতে, এটি খুঁজে বের করার জন্য আমরা সেটাই করছি। এখন আমাকে এর অনেকগুলি উচ্চ বিষয়গুলি আঘাত করতে হয়েছে, আর আমি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। আর আপনারা যারা এই টেপটি শুনবেন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শুধু ফিরে যান। এটা শুধুমাত্র দেখানোর জন্য যে যীশু বলেছেন ফিরে যাও আদি থেকে এবং খুঁজে বের করো, সবকিছু আদিতে ফিরে যাও। আপনারা আজ দেখতে পারেন কেন লোকেরা তারা বলে আমি একজন নারী বিদ্বেষী, সেটা সত্য থেকে অনেক দূরে, আমি সেটা নই। তারা বলে একজন নারী বিদ্বেষী, মনে রাখবেন তারা পৌলকে একজন নারী বিদ্বেষী বলেছিল। কিছুদিন আগে একজন মহিলা সেবক বলেছিলেন, ও আপনি বৃদ্ধ পৌলের মতো, তাকে শুধু যা করতে হয়েছিল তা হলো আমাদের মহিলাদের বেছে নেওয়া। ঈশ্বরের একজন সন্ত যাকে বাইবেল নতুন নিয়ম লেখার অনুমতি দেওয়া হয়েছিল আর তার বাক্য নিয়ে বিতর্ক করবে, তিনি বলেছেন আমি যাহা বলেছি ইহা ব্যতীত স্বর্গের কোন দূত যদি অন্য কোন সুসমাচার প্রচার করে তবে সে শাপগ্রস্ত হোক। কিছু মহিলা প্রচারককে ছেড়ে দিন, তারা বলেছিল যে এলিও একজন নারী বিদ্বেষী ছিলেন, তিনি একজন নারী বিদ্বেষী ছিলেন না। প্রকৃত নারীদের প্রতি তিনি তাদের ইসেবলদের পছন্দ করেননি। আর যদি তাই হয় তাহলে ঈশ্বরটা অবশ্যই এরকম হতে হবে, কারণ তিনি সেই বাক্য যা ভাববাদীদের কাছে আসে। সুতরাং এটা ঈশ্বর হতে হবে একই রকম। তাই দেখুন, তিনি আদি সৃষ্টি জানেন, আদি হইতে তিনি বলেছিলেন, আদি হইতে তারা ভাববাদী ছিলেন যাদের কাছে বাক্য এসেছিল। আর তিনি নারীকে পুরুষের জন্য তৈরি করেছেন এবং পুরুষকে নারীর জন্য নয়। আপনারা কি সেটা জানেন যে স্ত্রীর নিমিত্ত পুরুষের সৃষ্টি হয় নাই, কিন্তু পুরুষের নিমিত্ত স্ত্রী? সেটা কতজন জানেন? বাইবেল সেটা শিক্ষা দেয়। ঠিক আছে, তাকে পুরুষের মধ্যে একটি স্থান দেওয়া হয়েছিল পতনের আগে, সমস্ত সৃষ্টির উপর সমান অধিকার। কিন্তু পতনের পরে, এখন আমরা এখানে বিষয়টি নিয়ে আসি, কিন্তু পতনের পরে পুরুষ নারীর উপর কর্তৃত্বকারী হয়, তাকে অবশ্যই সমস্ত বিষয়ে নীরব থাকতে হবে। এখন মূল আদি শেষ হওয়ার পরে যীশু বলেছেন আদি থেকে এমন ছিল না, তখনই সময় শুরু হয়েছিল যখন ঈশ্বর তার আদি সৃষ্টিতে এটি প্রথম তৈরি করেছিলেন। যারা বোঝেন তারা পুনরায় আমেন বলুন। আদিতে ঈশ্বর একজন পুরুষ এবং একজন নারী সৃষ্টি করেছিলেন, কিন্তু তারপর নারীকে আলাদা তৈরি করা হয়েছিল অন্য সমস্ত প্রাণীদের থেকে প্রতারণার জন্য। এখন দেখুন, এটা শুরু থেকে এমন ছিল না, তাকে তৈরি করা হয়েছিল। যদি সে আসল অবস্থায় থাকত তবে তার কখনোই পতন হতো না, কিন্তু সে পতন এবং বাধা সৃষ্টি করেছিল যা ঈশ্বরের সমগ্র ধারাবাহিকতাকে ভেঙে দেয় এবং মৃত্যু দুঃখ এবং অন্য সবকিছু পৃথিবীতে নিক্ষেপ করে। তাকে এইভাবে তৈরি করা হয়েছিল। এখন লক্ষ্য করুন, এখন আদির পরে সময় শুরু হওয়ার পরে, সেখানে সেটি অনন্তকাল ছিল যা শেষ হয়ে
যায়।
লক্ষ্য করুন, হবার দ্বারা সেই পতনের পরে আরেকটি নিয়ম তৈরি করার প্রয়োজন হয়। এখন এটি আপনাকে পদস্খলিত করবে, কিন্তু আমি আপনাকে শাস্ত্রটি দিতে যাচ্ছি যাতে প্রমাণিত হয় যে এটিই সত্য। এখন লক্ষ্য করুন, পতনের পরে যিশু বলেছেন, ঈশ্বর আদিতে এক ধরনের তৈরি করেছিলেন, কিন্তু এখন পতনের পরে, এখন আমরা এটি অতিক্রম করে যাচ্ছি। নিয়ম ছিল সহসমান, কিন্তু এখন পতনের পরে আরেকটি নিয়ম করা হয়েছে। এখন নারী আর পুরুষের সঙ্গে শাসক ছিল না, প্রত্যেকের একটি পৃথক নিয়ম থাকতে হবে। এখন দেখা যাক সেটি ঠিক কিনা। আসুন আদি পুস্তকটি নেওয়া যাক এবং এটি সঠিক কিনা তা খুঁজে বের করি। এখন আমরা যখন এগিয়ে যাচ্ছি, কারণ আমরা এই বিষয়গুলি সম্পর্কে ইতিবাচক হতে চাই, সেগুলি শেখানো হয় এবং প্রকাশ করা হয় একেবারে সত্য বলে। তাই হয়তো এখানে আমাদের কাছে একটু সময় আছে, কারণ আমরা এখন অন্ত থেকে খুব বেশি দূরে নেই বিষয়ের শেষ অংশে যাওয়ার জন্য, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে কেন এবং কি দেখানোর জন্য ইত্যাদি। এখন আদি পুস্তকের তৃতীয় অধ্যায়ে, আর আমরা এখন তৃতীয় এবং ১৬তম পদ দিয়ে শুরু করব। আসুন ১৪তম পদ থেকে শুরু করা যাক। পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, এখন তিনি তাকে অভিশাপ দিতে যাচ্ছেন, কেননা তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধুলি ভোজন করিবে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। সেই প্রতিশ্রুতি নারীর মধ্যে দিয়ে আসছে মসীহ পরিত্রাণ দেওয়ার জন্য। তিনি নারীকে কহিলেন, এখন দেখুন, এখন সর্পের সঙ্গে নিয়ম রয়েছে যেটি তারা আগের থেকে আদিতে অথবা শুরুর আগে ঠিক ছিল। তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে, এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে ও সে তোমার উপর কর্তৃত্ব করিবে, একত্রে আর সমতুল্য হইবে না। এখন নারী ঘুরে দাঁড়িয়েছে আর নারী শাসক। আর তিনি আদমকে কহিলেন, কেননা তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়াছ, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না। ভূমি অভিশপ্ত হইল, এখন আদমকে অভিশপ্ত করেনি, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক ও শিয়াল কাটা জন্মিবে এবং তুমি ক্ষেত্রের ভেষজ ভোজন করিবে। তুমি ঘর্মাক্ত মুখে আহার করিবে যে পর্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে। তুমি তো তাহাই হইতেই গৃহীত হইয়াছ, কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে। দুটি নিয়ম। এখন এটি আদি শেষ করে যিশু যে বিষয়ে বলেছেন, আদিতে এমন ছিল না। আমরা এখন আরেকটি নিয়ম পেয়েছি, লক্ষ্য করুন, এটি আরেকটি নিয়ম। এখন সৃষ্টির জন্য একটি নিয়ম রয়েছে এবং উপসৃষ্টির জন্য আরেকটি। লক্ষ্য করুন, সেই পতন সৃষ্টির প্রতিটি প্রাণীর জন্য সমস্যা, মৃত্যু নিয়ে আসে, সমস্ত প্রকৃতিতে একটি পার্থক্য তৈরি করে। এখন আসুন লক্ষ্য করি যিশু কি বলেছেন, আদি থেকে এমন ছিল না। এখন এটা থেকে এমন ছিল না, এটা এখন আদির পরে। এখন সেখানে একটি দ্বৈত নিয়ম রয়েছে। প্রথমে শুধু একটি নিয়ম ছিল, আদম এবং হবা সমতুল্য ছিলেন, একজন পুরুষ এবং একজন মহিলা। এখন সে মহিলা পাপ করেছিল, আর সে কি করেছিল? সেটি তাদের সবাইকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল, আর ঈশ্বরকে এর দ্বারা একটি নিয়ম স্থির করতে হয়েছিল, অন্য নিয়ম। এখানে আদি পুস্তক ৩:১৬ এটি আছে। তিনি আরেকটি নিয়ম স্থির করেছিলেন। এখন জগৎকে পুনরুৎপাদিত হতে হবে, ঈশ্বরের আদি সৃষ্টি দ্বারা নয়, আদিতে যেমন, আদি সৃষ্টি দ্বারা নয় কিন্তু যৌন আকাঙ্ক্ষা দ্বারা। এখন এটা আদি এর বিষয় বলে, তাই নয় কি? আদিতে কেবল একজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন, একজন পুরুষ এবং একজন মহিলা, কিন্তু যখন নারী সেই সীমা অতিক্রম করে আর এই পাপ নিয়ে আসে, এখন জগৎকে আবার পুনরুৎপাদিত হতে হবে যৌনতার দ্বারা, সৃষ্টির দ্বারা নয়, যৌনতার দ্বারা। দেখুন নারী এখন কোথায় রয়েছে। এখন কিন্তু এইভাবেই আজ বিশ্ব জনবহুল হয়েছে মহিলাদের মাধ্যমে। এই কারণেই যিশুকে নারীর মধ্যে দিয়ে আসতে হয়েছিল, এটিকে আবার তার আসল আদিতে ফিরিয়ে আনতে, যৌন আকাঙ্ক্ষা ছাড়াই। তিনি কুমারী থেকে জন্মগ্রহণ করেন। কিন্তু হালেলুইয়া, এমন একটি সময় আসবে যখন এটি আর যৌনতা থাকবে না, কিন্তু ঈশ্বর তার সন্তানদের পৃথিবীর ধুলো থেকে আহ্বান করবেন, যেমন আদিতে ছিল, কোন মহিলার মাধ্যমে নয়, কিন্তু কাদামাটি এবং মহাজাগতিক আলো এবং পেট্রোলিয়ামের ছাঁচের মাধ্যমে তিনি আবার সৃষ্টি করবেন, যেমন তিনি আদমকে প্রথমবার করেছিলেন। যিশু এটা সম্ভব করেছেন, ঈশ্বর নিজেকে একজন পুরুষ তৈরি করে পৃথিবীতে আসেন যাতে তিনি মারা যেতে পারেন। এই নারীর মাধ্যমে এখন পরীক্ষার সময় পাপের দ্বারা। এখন আপনারা দেখুন, আদির পরে এটি অন্য কিছু প্রবর্তিত হয়েছিল। এখন এটি আপনাকে হতবাক করবে। আপনারা কি ক্লান্ত? আর কিছুক্ষণ বসে থাকুন। তারপর যখন পুরুষ এবং মহিলার দ্বারা দ্বৈত নিয়ম স্থির করা হয়েছিল যৌনতার মাধ্যমে, সম্পূর্ণরূপে আরেকটি নিয়ম, মূল নিয়ম নয় কিন্তু আরেকটি নিয়ম, এখন কি প্রবর্তিত হয়েছে? বহুগামিতা সব মিলিয়ে, তারপর আদির পরে মানুষ এবং পশু উভয়ের মধ্যে বহুগামিতা প্রবর্তিত হয়েছিল। আদির পরে সেই পতনে ঈশ্বর এখন দ্বিতীয়ত যৌনতার দ্বারা আবার একটি নতুন প্রকৃতি স্থাপন করেন। ঈশ্বর যৌনতা ছাড়াই প্রথম সৃষ্টি করেছেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? এখন এটি প্রকৃতির সাথে আরেকটি নিয়ম, তিনি এটিকে অন্য ক্রমে স্থাপন করেন যৌনতার দ্বারা। দ্বিতীয় নিয়ম, একজন পুরুষ অনেক নারী, একটি পুরুষ হরিণ একদল হরিণী, এটা কি ঠিক? একটি ষাঁড় আরেকটি সম্পূর্ণ গাভীর পাল, একটি মোরগ এক উঠোন পূর্ণ মুরগির দল, এটা কি ঠিক? একজন দাউদ তার নিজের হৃদয় অনুসারে 500 স্ত্রী সহ আর 100টি সন্তানের সাথে এক বছরে বিভিন্ন মহিলাদের থেকে, ঈশ্বরের নিজের হৃদয়ের মতো একজন পুরুষ। একজন সলোমন 1000 স্ত্রী সহ, কিন্তু এখন লক্ষ্য করুন, আদিতে এমন ছিল না, কিন্তু এখন এটি আদির পরে নারী এটি করেছে। এখন নারী যেমন তখন সে তাই হয়ে যায়। দেখুন, দাউদ সেই রাজা যিনি খ্রিস্টের প্রতিনিধিত্ব করেছিলেন, এটা আপনারা মনে রাখুন, দাউদ খ্রিস্টের প্রতিনিধিত্ব করেছিলেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? খ্রিস্ট তার সিংহাসনে বসতে যাচ্ছেন, আর এই দাউদ ঈশ্বরের নিজের হৃদয়ের মতো একজন ব্যক্তি, তার 500 স্ত্রী ছিল। দেখুন আমি কি বলতে চাইছি, দাউদ তার 500 স্ত্রীর সঙ্গে, সলোমন তার হাজার হাজার স্ত্রীর সঙ্গে, আর সলোমন দাউদের পুত্র প্রাকৃতিকগতভাবে, যা আধ্যাত্মিকভাবে যীশুখ্রিস্ট দাউদের পুত্রকে প্রতিনিধিত্ব করে, কিন্তু এটা প্রাকৃতিক জনজীবন, এটি আধ্যাত্মিক হতে যাচ্ছে, সৃষ্টি করা। কেন সৃষ্টি করা? দেখুন, এইভাবে এটি আদিতে ছিল কিন্তু এখন নয়, এই জীবনে যেখানে আমরা এখন বাস করছি। Don't fail this now. Take it all down in your hearts. But not one of those
লক্ষ্য করুন, এখন এটি ব্যর্থ হবেন না, এটি আপনার হৃদয়ে নিয়ে নিন। কিন্তু সেই নারীদের মধ্যে একজনও আর একজন স্বামীও রাখতে পারতেন না। পুরুষ আদি সৃষ্টি, নারী নয়। সেই নারীদের মধ্যে একজনের আর একজন স্বামী থাকতে পারে না, কিন্তু সেই এক স্বামীর হাজার স্ত্রী থাকতে পারে। এটি সদাপ্রভু এই কথা কহেন, এটাই বাইবেল। এখন আমি ফিরে গিয়েছি, আমার সময় নিয়ে আপনাদের দেখিয়েছি যেখান থেকে এটি শুরু হয়েছিল, যিশু যা বলেছিলেন। এখন আপনারা কি এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন? তাদের অনেকগুলি থাকতে পারে। ও, আপনারা বলেন এটা শুধু ইসরায়েলের জন্য ছিল, তাই কি? যখন আব্রাহাম সারাকে পলেষ্টীয় দেশে নিয়ে যান, সেখানে অবিমেলক নামে এক রাজা ছিলেন, আর সারা 100 বছর বয়সী ছিলেন ঠিক তখনই, কিন্তু তাকে একজন যুবতীতে পরিণত করা হয়েছিল এবং সুন্দরী করা হয়েছিল। আপনারা কি সেটা জানেন? ঠিক আছে, আর অবিমেলক তাকে স্ত্রী হিসাবে চেয়েছিলেন। আপনাদের এই বিষয়ে আমার বার্তা মনে আছে? অবিমেলক সারাকে বিবাহ করতে চেয়েছিলেন, সম্ভবত একটি অন্তঃপুর ছিল, কিন্তু তিনি তাকে নিতে পারতেন না যদি সে অব্রাহামের সাথে বিবাহিত হয়। তাই অব্রাহাম সারাকে বললেন, বলো যে তুমি আমার ভাই, কারণ সে আমাকে হত্যা করবে, যেন সে তোমাকে পায়। কেন তিনি অব্রাহামকে দেশের বাইরে তাড়া করেননি এবং তার স্ত্রীকে নিয়ে চলে যাননি? এটি কেবল বিশ্বাসীদের জন্যই একটি আইন ছিল না, কিন্তু সৃষ্টির সমস্ত মানুষের জন্য ছিল। পাপি অথবা একজন সাধু, আপনি দায়ী মানুষ এই কাজের জন্য। এক বিধর্মী রাজা ছিলেন। কতজন জানেন যে গল্পটি সত্য? এটা বাইবেল আদি পুস্তক 16 অধ্যায়ের কাছাকাছি আমি মনে করি। আপনারা লক্ষ্য করেছেন, অবিমেলক তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতেন। তিনি এই নতুন ইব্রীয় মেয়েকে পাওয়ার জন্য নিজেকে স্থির করেছিলেন, আর তিনি বললেন, সে আমার, সে বলল, সে আমার ভাই, তিনি বললেন, তিনি আমার বোন, আর অবিমেলক বললেন, তাহলে আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব। আপনি কি কল্পনা করতে পারেন যে একজন ব্যক্তি এমন একটি কাজ করছেন? কিন্তু তিনি এটা করেছিলেন। আর তারপর সেই রাতে যখন তিনি ঘুমাতে গেলেন, প্রভু তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, অবিমেলক, তুমি মৃত্যুর পাত্র। তিনি সেটা রক্ষা করেছিলেন, সেখানে ইহুদিদের রক্তের স্রোত, আপনারা দেখুন। তিনি বললেন, তুমি মৃত্যুর পাত্র, তুমি অন্য পুরুষের স্ত্রীকে নিয়েছো যাকে তুমি বিয়ে করার জন্য ঠিক করছো। তিনি বললেন, প্রভু, আপনি আমার হৃদয়ের সততা জানেন। বললেন, সে কি আমাকে বলেনি যে সে তার ভাই? আর তিনি কি নিজে বলেননি সে আমার বোন? তিনি বললেন, আমি তোমার হৃদয়ের সততা জানি, তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম। এটা কি ঠিক? বললেন, তার স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ সে আমার ভাববাদী, আর যতক্ষণ না তুমি তাকে তার স্ত্রী ফিরিয়ে না দাও আর তাকে তোমার জন্য প্রার্থনা করতে বলো, তোমার যাজক নয়, যদি তিনি তোমার জন্য প্রার্থনা না করেন, তবে তোমার সমগ্র জাতি শেষ হয়ে যাবে। আমেন। সেখানে আশ্চর্যজনক অনুগ্রহ রয়েছে, ঠিক? তোমাদের সমগ্র জাতি শেষ হয়ে যাবে। ইনি সেই ব্যক্তির স্ত্রী, আর তিনি আমার ভাববাদী। আমেন। সেটি সদাপ্রভু এই কথা কহেন, এটাই শাস্ত্র, ঠিক? এখন আমরা খুঁজে পাই মৃত্যু ঘটেছিল। মৃত্যু নারীর পাপের কারণ, নারীর মধ্যে দিয়ে আসে, পুরুষের মধ্যে দিয়ে নয়। তার জীবন যাপনের পদ্ধতি দ্বারা, তার দ্বারা নয়, সকল মৃত্যু আসে। তার জীবন দেওয়ার পথ হলো মৃত্যু, সেটা কতজন জানে? ইয়োব 14। আপনারা যদি বাক্যটি লিখে রাখতে চান, আমি লিখে রেখেছি। আপনারা যদি এই প্রশ্ন করেন, আমি এর প্রতিটি অংশের জন্য শাস্ত্র লিখে রেখেছি। আপনারা যদি সেখানে ইয়োব 14 পড়তে চান, এটি বলে, মনুষ্য নারীজাত সকলে অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ। এটা কি ঠিক? সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হয়, কাটিয়ে ফেলা হয় ও ম্লান হয়ে যায় ইত্যাদি। দেখুন, প্রত্যেক মানুষ যে নারীর দ্বারা জন্মগ্রহণ করে, মৃত্যুর মধ্যে জন্মগ্রহণ করে, তার আসার সঙ্গে সঙ্গে। কিন্তু যখন সে ঈশ্বরের সৃষ্টিতে জন্মগ্রহণ করে, তখন সে মারা যেতে পারে না। তিনি সেই অন্য বৃক্ষ থেকে এসেছেন, খ্রিস্ট, যা এদন উদ্যানে ছিল। অনন্ত জীবন সেই বৃক্ষ দ্বারা আসে। ও, আপনারা বলেন নারী একটি বৃক্ষ ছিল, নিশ্চিত, ঠিক আছে। তারা বলে, তুমি এই গাছের ফল ভোজন করিও না। ঈশ্বর বলেছেন আদিতে সেখানে, তুমি এই বৃক্ষের ফল ভোজন করিও না। ঠিক আছে, নারী হলো সেই বৃক্ষ, সে হলো সেই ফলের বৃক্ষ। আপনি আপনার মায়ের ফল, গর্ভের ফল হলেন আপনি, সেটা ঠিক। আর তারপর জীবন বৃক্ষের ফল, যা এদন উদ্যানে ছিল, তিনি হলেন খ্রিস্ট। নারীর মধ্য দিয়ে মৃত্যু আসে, পুরুষের মাধ্যমে আদি সৃষ্টিতে জীবন আসে। স্ত্রীলোক হইতে জন্মগ্রহণ হলো মৃত্যু, খ্রিস্টের দ্বারা জন্মগ্রহণ করাই জীবন। ধারণাটি কি পেয়েছেন? সেখানে এটি। এখন আপনারা দেখুন দেবীরা কোথায় গিয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না? প্রথম আদম এবং হবা দ্বিতীয় আদম এবং হবার প্রতীক ছিল, দেখুন সেই পুনরুৎপাদন। এখন আদম এবং হবা পুনরুৎপাদন যৌনতার মাধ্যমে হয়েছিল, পৃথিবীকে পূর্ণ করার জন্য, কিন্তু আদিতে এটি এমন ছিল না। ঈশ্বর শুধু একজন পুরুষ এবং একজন নারী তৈরি করেছিলেন, যেমন তিনি তার অন্যান্য সৃষ্টিকে করেছিলেন, দেখুন, বৈধ, ঠিক মণ্ডলীর মতো। এখন আসুন ঈশ্বরের এই প্রমাণিত সত্যগুলির পরিপ্রেক্ষিতে, যদি আপনারা চান তবে আরো একটু অনুসন্ধান করি, ঠিক আছে? এখন এটা কিছুটা বেদনা দিতে পারে যতক্ষণ না আমরা এর মূলে প্রবেশ করি, কিন্তু আমি আপনাদের এর সত্যতা দেখাতে যাচ্ছি। এমন কোন সেবক নেই যে একজন বিধবাকে বিবাহ করতে পারে, আপনি কি সেটা জানেন? আপনারা কি সেটা পড়তে চান? ঠিক আছে, আপনি লেবীয় পুস্তকে পাবেন, লেবীয় পুস্তক 21:7 এবং জিজকেল 44:22। আর এটি আপনাকে দেখাবে যে যাজকত্ব এমন একটি মহিলাকে বিয়ে করা নয় যাকে পুরুষ স্পর্শ করেছে। এটি যীশু খ্রিস্টের কুমারী কন্যার প্রকার, কারণ তারা ঈশ্বরের আগুন পরিচালনা করেছিল, যাজকরা করেছিল, হারনের পুত্ররা, আমাদের কাছে পুরোটা পড়ার সময় নেই, আর দুপুরের মধ্যে শেষ করার জন্য আমাদের কাছে এখন 20 মিনিট রয়েছে। আর তারা হলেন হারনের পুত্ররা, যারা ঈশ্বরের অগ্নিকে পরিচালনা করেছিল। তাই তারা এমন একজন মহিলাকে বিয়ে করতে পারেনি যাকে অন্য পুরুষ স্পর্শ করেছে। অপরিবর্তনীয় ঈশ্বর তাই বলেছেন। তারা অন্য মহিলাকে বিয়ে করতে পারেনি এবং একজন মহিলাকে যাকে একজন পুরুষ স্পর্শ করেছেন। এখানে এই প্রকারটি দেখাচ্ছে, যদি আপনারা এটি দেখতে চান যে জীবন্ত ঈশ্বরের মণ্ডলী বিশুদ্ধ, ভেজাল মুক্ত, ঈশ্বরের বাক্য আর এমন একটি ধর্ম সম্প্রদায় নয় যা মানুষের দ্বারা পরিচালিত হয়েছে। দ্রষ্টব্য, আসুন এটি এখানে পাঠ করি। আমি আপনাদের কাছে এটি নিয়ে আসতে চাই। মতি 5, যীশু এখানে এমন কিছুর কথা বলেছেন যা সত্যি একটি অতীব গুরুত্বপূর্ণ। আমি এটি দেখতে চাই। মতি 5, আমি লিখেছিলাম, আমি কিছু বিষয় চিহ্নিত করেছিলাম যা আমি পুরুষদের বলতে যাচ্ছিলাম। তাই আমাদের বন্ধের সামনে এটি বলার জন্য খুব অল্প সময় ছিল, কিন্তু আমি আগে এখন এখানে যেতে চাই। এখন বোন, আমি আপনাদের সেই স্থানে রাখতে চাই যেখানে ঈশ্বরের বাক্য আপনার প্রতিশ্রুতি দিয়েছে, আর তখন আপনারা দেখুন আপনারা সেই স্থানেই থাকবেন। মতি 5:32, আমি চাই আপনারা এখানে লক্ষ্য করুন, এক এবং অনেক, আর এই একই ধারণাকে সমর্থন করার জন্য মতি, আমি মনে করি এটি মতি 5:31 থেকে শুরু করে, আর উক্ত হইয়াছিল যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ত্যাগপত্র দিউক। সেটা যীশু কথা বলছেন, সে এক বলছেন আদি থেকে এখন দেখুন। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি যে কেহ ব্যভিচার ভিন্ন অন্য কোন কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ব্যভিচারিণী করে। দেখুন, যে কেহ ব্যভিচার ভিন্ন অন্য কোন কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে সে তাহাকে ব্যভিচারিণী করে। কেন? সে আবার বিয়ে করবে, এবং যে ব্যক্তি সেই পরিত্যাগতা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচার করে। দেখুন, তার একজন জীবিত স্বামী রয়েছে, তাই কোন পুরুষ তাকে বিয়ে করতে পারে না। সে কি করে এবং সে কে সেদিকে খেয়াল রাখুন। তার একজন জীবিত স্বামী আছে, নারীর জন্য কোনো ভিত্তি নেই, কিন্তু এটা পুরুষের জন্য নয়, স্ত্রীকে করে, পুরুষ নয়। এটা বুঝতে পেরেছেন? আপনাকে বাক্যকে ধারাবাহিকতায় রাখতে হবে। দেখুন, কিছুই বলছে না যে পুরুষ পারে না, কিন্তু নারী পারে না। দেখুন, স্ত্রীকে করে, পুরুষকে নয়। ঠিক সেটাই বাইবেল বলে, স্ত্রীকে করে। এটা পুরুষের বিরুদ্ধে পুনরায় বিবাহ করার বিষয়ে বলা হয়নি, কিন্তু নারী কেন? খ্রিস্ট সেই প্রকারে রয়েছেন। লক্ষ্য করুন, এটা বলা হয়েছে যে তিনি পুনরায় বিবাহ করতে পারবেন না, শুধুমাত্র একজন কুমারী তিনি পুনরায় বিবাহ করতে পারেন। তিনি যদি সে কুমারী হয় তবে তিনি পুনরায় বিবাহ করতে পারেন, কিন্তু তিনি অন্য কারো স্ত্রীকে বিয়ে করতে পারবেন না, প্রকৃতপক্ষে না। আর যদি সে একজন তালাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করে, সে ব্যভিচারে জীবনযাপন করছে। সে কে তাতে আমার কিছু যায় আসে না। বাইবেল বলে যে কেহ পরিত্যাগ করা স্ত্রীকে বিবাহ করে সে ব্যভিচারে জীবনযাপন করে। সেখানে এটি কোন বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত নয়। সেই আসলটি সেখানে দেখুন, আদি থেকে এখন, পুনরায় বিবাহ করা। এখন লক্ষ্য করুন, পুরুষ পারে কিন্তু নারী পারে না। দাউদের মতো, সলোমনের মতো, পুরো বাইবেলের ধারাবাহিকতার মতো, এখন দাউদ এবং বাকিদের মতো। এখন আপনারা প্রথম করিন্থীয় 7:10 পদে লক্ষ্য করুন, পৌল সেই স্ত্রীকে আদেশ দেন যে তার স্বামীকে বিবাহ বিচ্ছেদ দেয়। অবিবাহিত থাকার জন্য অথবা পুনর্মিলনের জন্য, পুনর্বিবাহ করার জন্য নয়, তাকে অবিবাহিত থাকতে হবে অথবা তার স্বামীর সাথে মিলিত হতে হবে, সে পুনরায় বিবাহ করতে পারে না। তাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে, কিন্তু লক্ষ্য করুন, তিনি কখনোই পুরুষের সম্পর্কে বলেননি। দেখুন, আপনি বাক্যকে মিথ্যা বলতে পারবেন না। আদি থেকে বহু বিবাহ ধারা, যৌন আইন, এখন ঈশ্বরের বাক্য ঈশ্বরের প্রকৃতির সঙ্গে সত্য চলে, ধারাবাহিকতায় চলে। দেখুন কিভাবে একটি মতাদর্শ পূর্বে চলে গেছে আর অন্যটি পশ্চিমে গেছে। এই বিষয় নিন, আপনাকে সত্যে ফিরে আসতে হবে। এটি কি তা খুঁজে বের করার জন্য, এটা সবসময় এভাবে হয়েছে, এটাই আদি থেকে ঈশ্বরের সঙ্গে চলে আসার নিয়ম। প্রথমত আদির পূর্বে, আদি থেকে সেখানে শুধু একের সঙ্গে এক ছিল। পাপ আসার পরে তখন সেখানে একজন পুরুষ এবং একগুচ্ছ মহিলা চলে আসে। প্রকৃতিতে সে পথে চলে প্রতিটি প্রাণী, আর মানুষ ও প্রাকৃতিক মাংস হল পশু। আমরা স্তন্যপায়ী প্রাণী, আমরা সেটা জানি, আমরা সবাই, দেখুন, এবং এটি সবই ঈশ্বরের প্রকৃতির ধারাবাহিকতা। কিন্তু এখন যখন মুদ্রাগুলি খোলা হয়েছে, সত্যের আত্মা আমাদের বাক্যের দিকে পরিচালিত করে। এটি ব্যাখ্যা করে কেন সমস্ত ভুল যুগ যুগ ধরে চলে আসছে, কারণ মুদ্রাগুলি তখন খোলা হয়নি, এটি প্রকাশ করা হয়নি। এটা সত্য। লক্ষ্য করুন, আপনারা ছায়াগুলিকে ব্যর্থ করতে পারবেন না। আমি গত রাতে আপনাদের কাছে মেজের উপর ছায়ার সম্পর্কে প্রচার করেছিলাম। এটি সঠিক বেরিয়ে আসতে হবে। কিভাবে একটি হাতির ছায়া মেজে আসতে পারে আর একটি ছোট রোগা ব্যক্তির ছায়া হাতির মতো মেঝেতে হতে পারে, অথবা হাতির ছায়া একটি ছোট রোগা ব্যক্তির মতো? এখন আপনি যদি এটি নিখুঁত প্রকারের মধ্যে লক্ষ্য করেন, এখন একজন প্রকৃত নারী আছেন, একজন প্রকৃত নারী কুমারী, যিনি তার স্বামীকে বিয়ে করেন এবং জীবনযাপন করেন, আর সেই পুরুষের কাছে আশীর্বাদপূর্ণ বিষয়। ঈশ্বর যদি তার সন্তানকে স্ত্রীর চেয়ে ভালো কিছু দিতে পারতেন, তবে তিনি তাকে তা দিতেন। কিন্তু তাকে যৌনক্রিয়া করার জন্য তৈরি করা হয়েছে, আর অন্য কোন প্রাণীকে এমন ভাবে তৈরি করা হয়নি। পৃথিবীতে আর কোন প্রাণীকে এমন ভাবে তৈরি করা হয়নি। এই কারণেই আপনি বহু বিবাহ দেখতে পান, এই কারণে সেটাই এটা নিয়ে এসেছে। এখন দেখুন, চূড়ান্ত বিশ্লেষণে দেখুন, একজন যিশু খ্রিস্ট, সেটা কি ঠিক? একজন পুরুষ ঈশ্বর, ইমানুয়েল, আপনারা কি এটা বিশ্বাস করেন? কিন্তু তার স্ত্রীর সদস্য অনেক, দেখুন, হাজার গুণ হাজার হাজার, এটা কি ঠিক? তার স্ত্রী, বধু মণ্ডলী, আপনারা এখন বুঝলেন? এই কারণে তিনি আদমকে বলেছিলেন, যৌনতা প্রবর্তিত হওয়ার আগে বহু বংশ হও, পৃথিবী পরিপূর্ণ করার জন্য। যখন তিনি আদিতে ছিলেন, যখন তিনি নিজের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই ছিলেন, সেখানে তখন দেখায় যে বধুকে বাক্য থেকে আসতে হবে, আধ্যাত্মিক গুণের দ্বারা, গুণের দ্বারা, দেখুন, পৃথিবীকে পূর্ণ করার জন্য। এখন যৌন আইনে দেখুন, মতাদর্শগুলি এই দুটি বিষয়কে মিশ্রিত করেছে, তাই আপনি এটা করতে পারবেন না। আপনাকে এটিকে এর সত্যে ফিরিয়ে আনতে হবে, আদিতে। আর শেষে সেখানে একজন প্রভু যিশু থাকবেন এবং তার কোণে অনেক একক। আপনার কি এটা বুঝতে পেরেছেন? এক সিংহাসনে একজন দাউদ ছিলেন, একজন রাজা, ঈশ্বরের নিজের হৃদয়ের মতো, 500 স্ত্রী সহ। যিশু তার সিংহাসনে বসে আছেন, হালেলুইয়া, সহস্রাব্দে, এক স্ত্রীর সঙ্গে, যেমন আদিতে ছিল, পৃথিবী থেকে সৃষ্টি করা হয়েছিল, সর্বশক্তিমান ঈশ্বরের হাত দ্বারা, পুনরুত্থানে, অনেক সদস্যের দ্বারা। সেখানে এটি নারী, সেটি হওয়ার জন্য সংগ্রাম করুন, খ্রিস্টের মধ্যে আসুন, তাহলে আপনি সেখানে সেই নোংরা স্থানে থাকবেন না। কিন্তু যতক্ষণ আপনি মণ্ডলীর একজন সদস্য হয়ে নৈতিক এবং ভালো জীবনযাপন করার চেষ্টা করছেন স্বয়ং, আপনি কখনোই এটা করতে পারবেন না। কেউ খ্রিস্টের বাইরে এটি করতে পারে না। পল যেমন বলতেন, কিন্তু খ্রিস্টে পুরুষ অথবা নারী নেই, তারা সকলে এক। কিন্তু এই বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ সরল করার জন্য, যাতে আপনারা জানতে পারেন কোনটি সঠিক এবং কোনটি ভুল, এখন তিনি এখানে এই প্রকারগুলিতে স্পষ্টভাবে তা দেখান। সেখানে একজন খ্রিস্ট আছেন এবং সেই স্ত্রীর অনেক সদস্য আছেন। লক্ষ্য করুন, তিনি আমাদের আধ্যাত্মিক ব্যভিচার এবং মিথ্যা শিক্ষার জন্য দূর করে দিতে পারেন যে কোনো সময় তিনি চান, কিন্তু আপনি কোন সাহসে তাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আর এটি করেন? পুরুষ তার স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করতে পারে, কিন্তু নারী তার স্বামীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করতে পারে না। সেখানে সমস্ত ছায়া এবং প্রকারগুলি পুরোপুরি ভারসাম্যপূর্ণ, দেখুন, মূল সৃষ্টি, দেখুন, কোথাও কোনো উপজাত নয়, গির্জা নয়, বাক্যের মাধ্যমে বধু, নারী নয়, পুরুষ, প্রতিবার। সেই জন্য এটি কখনোই পুরুষের বিরুদ্ধে এই বিষয়ে কিছু বলে না, এটি সবসময় নারী, ঠিক তাই, কিন্তু সে খ্রিস্টের বধুতে পারেন। আর মনে রাখবেন, নারী একজন পুরুষের অংশ হওয়ার জন্য বাইবেল বলে, সে তথাপি আমি উপদেশ দিবার কিংবা পুরুষের উপর কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। কারণ প্রথমে আদমকে, পরে হবাকে নির্মাণ করা হইয়াছিল, আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিত হইয়া অপরাধে পতিতা হইলেন। তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে প্রেমে ও পবিত্রতায় তাহা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে, কারণ তখন নারী এই পুরুষের একটি অংশ হয়ে যায়। সেটাই নিয়ে আসে কেন অব্রাহাম, কেন ঈশ্বর সারাকে সেখানে বসে অস্বীকার করার জন্য এবং ঈশ্বরের সামনে মিথ্যা বলার জন্য হত্যা করেননি। সেখানে মরণশীল মানুষ হয়ে বসে মাংস খাচ্ছিলেন, রুটি খাচ্ছিলেন, দুধ পান করছিলেন। আর তিনি বললেন, সারা কেন সেখানে পিছনে হাসলো, তার পিছনে তাম্বুতে, তিনি তাকে কখনো দেখেননি, এই কথা বলে কি করে এই সকল সম্ভব? সে বলেছিল, আমি এটা কখনো বলিনি, ও ও আমার। ঈশ্বরকে বলেন যে তিনি মিথ্যাবাদী তার মুখের উপর, কিন্তু তিনি তাকে নিতে পারেননি। কেন? সারা অব্রাহামের একটি অংশ ছিলেন। আমেন। তিনি অব্রাহামকে আঘাত না করে সারাকে আঘাত করতে পারেন না। এখন আপনারা মহিলারা দেখুন আপনারা কোথায় অন্তর্ভুক্ত। আর বাইবেল বলে তোমরা স্ত্রী লোকেরা সারার মতো হও, যিনি নিজেকে শালীন পোশাকে সজ্জিত করেছিলেন, তার নিজের স্বামীর প্রতি সৎ এবং সত্য জীবনযাপন করতেন, তাকে এতটাই ভালোবাসতেন যে তিনি সে তাকে তার প্রভু বলতেন, শাসক, অধিকারী বলে ডাকতেন। আর আপনারা কিছু মহিলারা এই নোংরা পোশাক পরিধান করে এবং পুরুষের সামনে নিজেকে নিক্ষেপ করার জন্য এখানে বেরিয়ে আসেন। যিশু বলেছেন, যে কেহ কোন স্ত্রী লোকের প্রতি কামনার দৃষ্টিতে তাকায় সে আপন মনে তাহার সহিত ব্যভিচার করিল। তাহলে দোষী কে? সেই পুরুষটি না আপনি? তিনি একজন পুরুষ, তাই তিনি এই কাজটি করতে পারেন। দেখুন, আর আপনি মহিলা যাকে প্রত্যাখ্যান করা উচিত, আর কেন আপনি নিজেকে এভাবে বাইরে রাখেন? এটা আরামের জন্য নয়। আপনারা জানেন এটা হতে পারে না। যখন আপনারা সেই হাফ প্যান্ট পরিধান করে অর্ধ হিমায়িত হয়ে মারা যান, দেখুন আরামের জন্য হতে পারে না। তাহলে এটা কি? এটা নোংরামির জন্য। আপনারা এটা স্বীকার করবেন না, কিন্তু বাইবেল তাই বলে। এটা সত্য, এটা একটি নোংরা আত্মা যা আপনার মধ্যে আছে। আপনারা নোংরা হতে চান না, কিন্তু আপনারা বুঝতে পারেন না আধ্যাত্মিক ভাবে আপনারা নোংরা, কারণ আপনারা নিজেকে নোংরা করে উপস্থাপন করছেন। এখন একজন পুরুষ তার বৃদ্ধ নোংরা গ্রন্থিল হাঁটু, আর যদি সে খুব কম পোশাক পরিধান করে থাকেন তবে কোনো পার্থক্য হয় না, তার শরীর লোভনীয় নয়। কেন? তিনি আদি সৃষ্টিতে চরিত্রবান ছিলেন, হওয়া উচিত, দেখুন, কিন্তু আপনি উপজাত প্রলুব্ধ করার জন্য। ঈশ্বর দয়া করুন, ও আমার এই পাপপূর্ণ পৃথিবী, এটা শেষ হয়ে গেলে আমি খুশি হব। লক্ষ্য করুন, তিনি যখন ইচ্ছা করেন তার স্ত্রীকে সরিয়ে দিতে পারেন, কিন্তু সে তাকে দূরে সরিয়ে দিতে পারে না। তিনি আমাকে তৈরি করতে পারেন, তিনি যে কোনো সময় আমাকে ধুলোতে ফেলে দিতে পারেন, তিনি একটি ধারণা গ্রহণ করেন, কিন্তু ও ভাই, আমি যেন তাকে সেখানে ফেলার চেষ্টা না করি, আমি শেষ করেছি। সলোমন যে কোনো মহিলাকে বিবাহ করতে পারতেন, যিনি বিবাহিত ছিলেন না, তিনি যে কোনো মহিলাকে বিবাহ করতে পারতেন। একজন যাজক শুধুমাত্র একজন কুমারী মহিলাকে বিয়ে করতে পারেন। দাউদের মতো তিনি অবিগলকে বিয়ে করেছিলেন, তার নাম কি ছিল? সেখানে মূর্খ নামে একজন ব্যক্তি ছিলেন, তার একজন সুন্দর স্ত্রী ছিল, আর তিনি মারা যান, আর অবিগল দাউদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি একজন রাজা ছিলেন, পুরোহিত ছিলেন না, দেখুন, তাই তিনি বিবাহ করেছিলেন, কিন্তু একজন যাজক তা করতে পারেননি, কারণ তিনি এমন একজন মহিলাকে স্পর্শ করেছিলেন বা সে তার স্ত্রী হতে পেরেছিলেন যিনি ইতিমধ্যে কোন পুরুষের স্ত্রী ছিলেন, যাতে এটি প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর কুমারিত্ব দেখায়। বধূকে বিশুদ্ধ হতে হবে, বাক্য, একটি বাক্য কোথাও হারিয়ে যাবে না। অবশ্যই আপনারা কি একজন সঠিক বধূর কল্পনা করতে পারেন? একটি বক্ষ ছাড়া আর অন্যটি কিছু সমস্যা নিয়ে আপনারা জানেন, তিনি খ্রিস্টের বধূ হতে যাচ্ছেন না। সে সিদ্ধ, সে সমস্ত বাক্য একটি বাক্য ব্যতীত নয়, না। লক্ষ্য করুন, তিনি তাকে দূরে সরিয়ে দিতে পারেন, কিন্তু সে তাকে দূরে সরিয়ে দিতে পারে না। তিনি এটা করেছিলেন, এটা প্রমাণ করেছে সেই সময়ে যখন লুথার, ওয়েসলি এবং পেন্টিকোস্ট, যখন তারা তার পরবর্তী অংশ হতে অস্বীকার করে। বাক্যের আরো অংশের সাথে গর্ভবতী হওয়ার জন্য আধ্যাত্মিক যৌন সম্পর্কের দ্বারা, আপনারা বুঝতে পারছেন, সে প্রত্যাখ্যান করেছিল, লুথারেন চার্চ খ্রিস্টকে অস্বীকার করেছিল, তার জন্য আর কোনো আকাঙ্ক্ষা ছিল না, লুথার সেটি প্রত্যাখ্যান করেছিলেন। আর আমাকে এটা বলতে দিন, যেভাবে হোক আমাকে কিছু বলতে যাচ্ছে, আজ তাদের প্রত্যেকের সাথে তাই, তারা সেই বাক্য গ্রহণ করতে ব্যর্থ হয়, তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করে। আর যে কোনো স্ত্রী লোক কোনো পুরুষকে তার সন্তানকে প্রত্যাখ্যান করে, তার স্ত্রী হওয়ার অধিকার নেই। আমেন। আপনাদের মনে আছে বাইবেলে যখন রাজা ইস্টারকে বিয়ে করেছিলেন, কারণ রানী প্রত্যাখ্যান করেছিল, তিনি তার জন্য অন্য একটি নিয়ে এসেছিলেন, কি হয়েছিল যখন সে রাজার সঙ্গে বেরিয়ে আসতে এবং তার কথা মানতে অস্বীকার করেছিল? একই জিনিস একজন মহিলার সাথে যে তার স্বামীর স্ত্রী হতে অস্বীকার করে। আর সেই মণ্ডলীর ক্ষেত্রেও তাই, যারা আমরা এখন যে যুগে বাস করছি সেখানে গর্ভবতী হতে অস্বীকার করে এই সময়ের সন্তানদের জন্ম দেওয়ার জন্য। আমরা লুথারেন নই, আমরা ওয়েসলি নই, আমরা পেন্টিকোস্টাল নই। আমাদের এই যুগের সন্তান হতে হবে ঈশ্বরের বাক্যের দ্বারা গর্ভবতী হওয়ার মাধ্যমে, এই যুগের একটি শিশুকে জন্ম দেওয়ার জন্য, বীজ শিশু। আমেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গর্ভবতী হতে পারেননি, না, তাই তিনি কি করলেন? তাকে দূরে সরিয়ে দিলেন বিবাহ বিচ্ছেদে। সেটা ঠিক, কিন্তু সে তাকে দূরে সরিয়ে দেওয়ার সাহস করে না, তিনি তাকে দূরে সরিয়ে দেন। তিনি শরীরের কাছে তার বাক্য প্রকাশ করতে গিয়েছিলেন এবং তাকে প্রমাণিত করতে একইভাবে নিজের দ্বারা। তার সন্তানরা তার মতো দেখতে শুরু করে কারণ এটি সম্পূর্ণরূপে পরিপক্ক, অথবা তারা বাক্যের সন্তান হয়ে যায়, মণ্ডলীর সন্তান নয়, বাক্যের সন্তান। আর সেই বধু হবেন একজন বাক্যের সুন্দরী ভদ্রমহিলা, বিশুদ্ধ, কোন মানুষের সংগঠন দ্বারা স্পর্শ করা হয়নি, এমন কোন মনুষ্য সৃষ্ট তত্ত্বহীন। সে হবে সম্পূর্ণরূপে বিশুদ্ধ বাক্যের বধু। আমেন এবং আমেন। আমি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন যারা বেতারের মাধ্যমে শুনছেন। সে ঈশ্বরের গর্ভবতী কন্যা হবে। দেখুন একজন নারীর কত বড় সম্মান হতে পারে। দেখুন গির্জা কি একটি মহান বিষয় হতে পারে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নোংরা তাকে কোথায় নিয়ে গেছে, তারপর সেখানকার মণ্ডলীকে এখানকার মণ্ডলীর সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন। আপনারা এটা করতে পারবেন না। আর রাস্তার বেশ্যাকে জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সঙ্গে তুলনা করার চেষ্টা করে, অথবা একজন মহিলা সঠিক মহিলাকে একজন বেশ্যার সঙ্গে, কেন? সেখানে এমন একটি জিনিস আছে, এটা ঈশ্বরের একটি নিয়ম, বৈসাদৃশ্যের নিয়ম। আমরা কিভাবে জানতে পারি যদি রাত না থাকে তো দিনের আলো কিভাবে উপভোগ করতে হয়? আমরা কিভাবে জানতে পারি যদি বর্ষা না থাকে তো শুষ্ক আবহাওয়া কিভাবে উপভোগ করতে হয়? একজন প্রকৃত মহিলার সঙ্গে আনন্দ করতে এবং সম্মান করতে আমরা কিভাবে জানতে পারি যদি সেখানে একজন নোংরা না থাকে? ঠিক এটি প্রকাশ করতে গিয়ে, তার বাক্য প্রকাশ করার জন্য, কিন্তু আমাদের মধ্যে কেউ তাকে দূরে সরিয়ে অন্যকে বিয়ে করার চেষ্টা করার সাহস করে। এখন নিশ্চয়ই এটা পরিষ্কার যে কেন উভয়ই মতাদর্শ ভুল। আপনি এটিকে এভাবে চালাতে পারবেন না, এটা চলে গেছে। আপনি এটিকে চালাতে পারেন সেভাবে, এটি প্রতিশ্রুতি অতিক্রম করে চলে যাবে। এখানে সেই প্রতিশ্রুতি রয়েছে, এখানে সেই বিষয় রয়েছে, ঠিক এখানে। বাক্য পরস্পর বিরোধী নয়, এটিকে যখন ধারাবাহিকতায় থাকতে হবে। মতি 28:19, প্রেরিত 2:38 পদের বিরোধী নয়। এখন আপনাদের মধ্যে কিছু মহিলা, আপনাদের মধ্যে কিছু পুরুষ, আমি জানি আপনারা এর সাথে একমত নন, কারণ আপনারা জানেন আপনারা এটা এখনই লুকাতে পারবেন না, আপনারা পারবেন না। কিন্তু আমাকে আপনাদের কিছু দেখাতে দিন। যদি মথি 28:19 বলে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাজিত করো, আর তারা ঘুরে দাঁড়ালো, আর প্রত্যেক ব্যক্তি যারা বাপ্তিস্ম নিয়েছিল তারা বিপরীতে বাপ্তাজিত হয়েছিল। যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিয়েছিল, এমনকি বাইবেলের সমস্ত যুগ ধরে এবং বাইবেলের যুগের 300 বছর পরে নাইসিয়া কাউন্সিল পর্যন্ত। তারপর তারা পরিবর্তে মতবাদ গ্রহণ করে। পার্থক্য কি যদি এটি প্রকাশিত না হয়? আর আপনারা কি জানেন পুরো পুস্তক, পুরো বাইবেল হলো একটি প্রকাশ? এইভাবে আপনাকে এই একটি এবং অন্যটির মধ্যে সত্যটি জানতে হবে, কারণ এটি একটি প্রকাশ, আর প্রকাশিত বাক্য অবশ্যই বাক্যের সাথে এক হতে হবে, বাক্যের বিপরীত নয়। আপনারা বলেন ঠিক আছে, এটা আমার কাছে প্রকাশিত হয়েছিল, তারপর যদি এটি বাক্যের বিপরীতে হয় তবে এটি কখনোই ঈশ্বরের কাছ থেকে আসেনি, সেটা ঠিক। এখন আপনি যদি মথি 16:18 নিতে চান, যীশু স্বয়ং বলেছেন যে সমগ্র মণ্ডলী, তার মণ্ডলী তার নিজের আধ্যাত্মিক প্রকাশের উপর নির্মিত হবে, যা হল বাক্য। আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা তোমার নিকট ইহা প্রকাশ করিয়াছেন, আর এই পাথরের উপরে। এখন আমি জানি সেখানে আমাদের ক্যাথলিক বন্ধুরা আপনারা বলেন এটি পিতরের উপর নির্মিত হয়েছিল এবং পিতর সে প্রেরিত, তাই অমুক অমুক একটি প্রেরিত সম্মতিতে উত্তরাধিকার সূত্রে। প্রোটেস্টান্টরা বলেন এটি যীশু খ্রিস্টের উপর নির্মিত হয়েছিল, ভিন্ন করার জন্য নয়, কিন্তু তিনি যা বলেছেন তা গ্রহণ করুন। তিনি বলেছিলেন, রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন।
Spiritual revelation.
আর এই পাথরের উপর বাক্য কি, তার আধ্যাত্মিক প্রকাশের উপর আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না, তার স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে প্রলুব্ধ হবে না। আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আর হেবল এবং কোয়িন এদন উদ্যানে, কোয়িন তার নিজের ধারণা তৈরি করেছিল, সে বলেছিল, এখন দেখুন ঈশ্বর একজন উত্তম ঈশ্বর, তিনি সমস্ত প্রকৃতির উপরে, তাই আমি মটরশুটি এবং আলু নিয়ে আসবো, আর আমি ফুল নিয়ে আসবো, আর আমি তার জন্য একটি সুন্দর বেদি তৈরি করব, সেটি একটি গির্জা। সে হাঁটু গেড়ে বসেছিল, সে ঈশ্বরকে বিশ্বাস করেছিল, সে ঈশ্বরের উপাসনা করেছিল, হাত তুলেছিল এবং এই বলিদানটি করেছিল। হেবল যা কিছু করেছিল সে সবই সে ধর্মীয়ভাবে করেছিল। হেবল একই ধরনের একটি বেদি তৈরি করেছিলেন, কিন্তু হেবল যখন তার বলিদানটি নিয়ে আসেন তখন তিনি একটি মেষ শাবক নিয়ে আসেন। এখন কোয়েন ভেবেছিলেন যে পাপের প্রতিষেধক তৈরি করে তার পিতামাতা অবশ্যই ফল খেয়েছেন, যেমন তাদের সেই উদ্যানে শিক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু হেবল ঐশ্বরিক প্রকাশ দ্বারা জানতেন যে রক্তই এটি করেছে, ঐশ্বরিক প্রকাশ দ্বারা। আর বাইবেল ইব্রীয়তে বলে 12:11 যে হেবল বিশ্বাস দ্বারা প্রকাশ ঈশ্বরের উদ্দেশ্যে কোয়েন অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন। ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ধার্মিক, এটা কি ঠিক? আমেন। ভাই বোন, এটা আমার কাছে যতটা সম্ভব সহজ মনে হয় সেখানে পুরো বিষয়টি আছে। এখন বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের বিষয়ে দেখুন, এটি প্রকাশ হতে হবে। যতক্ষণ না এটি প্রকাশিত হয় আপনি এটি জানেন না, কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই শেষ সময়ে, এই যুগে বাইবেলের প্রতিটি লুকোনো রহস্য প্রকাশিত হবে। সেটা কতজন জানেন? প্রকাশিত বাক্য 10:10 যীশু এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সমস্ত গোপন রহস্য বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের উপর, এই সমস্ত অন্যান্য গোপন রহস্য যা ছিল শেষ সময় প্রকাশিত হবে। এখন আপনাদের মনে আছে সেই রব বলেছিল, টুকশনে যাও, আকাশে রহস্যময় আলোর কথা মনে আছে? সপ্তম দূত সেখানে দাঁড়িয়েছিলেন, ফিরে আসেন এবং সপ্তম মুদ্রার উন্মোচন, কি ঘটেছে তা দেখুন, সেটা সত্য। এখন একটু দূরে, কিন্তু এখন শুনুন, আমি জানি আপনার খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি ঠিকঠাক খাচ্ছি। লক্ষ্য করুন, এখন সেই মহিলাটি তার স্থান পেয়েছে এবং সে একটি রত্ন। সলোমন, এই ব্যক্তি যার 10,000 স্ত্রী ছিল অথবা 1,000 স্ত্রী ছিল বরং, তিনি বলেছিলেন যে যে ব্যক্তি স্ত্রী পেয়েছে সে একটি উত্তম বস্তু পেয়েছে। তিনি বলেছিলেন, গুণবতী স্ত্রী স্বামীর মুকুটস্বরূপ, এটা একটি সম্মান। কিন্তু একজন অধার্মিক স্ত্রী পুরুষের রক্তের জল, এটাই তার জীবন। তিনি বলেছিলেন, হাজারের মধ্যে একজন ধার্মিক পুরুষ পাওয়া যাইবে, সলোমন এই কথা বলেছেন। কিন্তু বলেছেন, আপনি হাজারের মধ্যে একজনও ধার্মিক স্ত্রী পাবেন না, সলোমন বলেছিলেন। দেখুন, এখন সেটি লক্ষ্য করুন, এটা এভাবে হয়ে থাকে। কিন্তু আপনারা দেখুন, মহিলারা, আপনারা একটি রত্ন, যদি আপনারা একটি রত্ন হতে চান, কিন্তু ইচ্ছা আপনাদের দ্বারা হতে হবে। আর আপনারা দেখুন কেন বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ সেটি ছিল, যীশু সেদিকে ইঙ্গিত করেছেন, কারণ আপনাদের জাতি সমস্ত পাপের কারণ ছিল, এই কারণে বহু বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এবং বিষয়গুলি প্রবর্তিত হয়েছিল। আদিতে এটা কখনো এমন ছিল না, আর এর ওপারের পৃথিবীতে এমন হবে না। জ্যাকবের দিকে দেখুন, যার মধ্যে থেকে কুলপতিরা এসেছেন, তার অন্তত এক ডজন স্ত্রী ছিল। তিনি দুই বোনকে বিয়ে করেছিলেন এবং তার উপপত্নী স্ত্রী ছিল। সাধারণ আইন মহিলাদের যাদের সাথে তিনি থাকতেন, আর সেই কুলপতিরা সেই উপপত্নী মহিলাদের থেকে জন্মগ্রহণ করেছিলেন, এটা কি ঠিক? দেখুন, আপনাকে বাক্যকে সমান্তরালে যেতে দিতে হবে। ও, আমি এই বিষয়ের উপর পৃষ্ঠার পর পৃষ্ঠা পেয়েছি। যদি একজন পাদ্রী আমাকে এই বিষয়ে প্রশ্ন করেন আর আমরা একত্রিত হই, আমরা এই বিষয়ে কথা বলতে পারি। কিন্তু নিশ্চিতভাবে যদি তার কাছে কোনো আধ্যাত্মিকতা থাকে, তবে তিনি এখানে দেখতে পাবেন এটি সত্য, এর উপর কোনো প্রশ্ন নেই। একজন ভালো মহিলা একটি ভালো বস্তু, আমি সেটা জানি, আমি এটা সত্যিকারের মহিলাদের দ্বারা জানি, আমি সত্যিকারের মহিলাদের সাথে দেখা করেছি, ঠিক ততটাই বাস্তব যেমন কোন পুরুষ কখনো হেঁটেছেন। নারী একটি উপজাত এবং পুরুষের একটি অংশ, এবং পতনের সময় পুরুষ নারীর কথা শুনেছিলেন। পুরুষ শুধু নারী পুরুষের অংশ, কিন্তু এটি তার উপর নির্ভর করে, তাকে তৈরি করা হয়েছে যাতে সে কুলুষিত হতে পারে, এবং তাকে সেটি প্রত্যাখ্যান করা অথবা গ্রহণ করার অধিকার দেওয়া হয়েছে। এটি আদিতে মূল প্রকৃতির বিপরীত, দেখুন, কিন্তু এটি সেখানে আছে। এখন 12টা বেজে গেছে, তাই আমি কয়েক মিনিটের জন্য এখানে কিছু বাদ দিচ্ছি। আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করতে চাই। এখন মনে রাখবেন, আমি এটা শুধু আমার দলের জন্য বলছি আর বেতারে, আমি এটা শুধুমাত্র আমার নিজের অনুসারীদের বলছি। এই বার্তাটি শুধুমাত্র তাদের জন্য, এবং আমি এখানে যা বলতে যাচ্ছি, যে কোনো সেবক, তিনি এটা তার, হ্যাঁ, তিনি পালের মেষপালক, তাকে যা খুশি করতে দিন, এটা তার এবং ঈশ্বরের উপর নির্ভর করে। যে কোনো যাজক, যে কোনো প্রচারক, এটা আপনার উপর নির্ভর করে। আমার ভাই, আমি এখানে শুধু জেফারসন ভিলেতে কথা বলছি, একমাত্র স্থান যেখানে আমি এই কথা বলতে পারি, কারণ এটি আমার নিজের পাল। এটা সেই পাল যা পবিত্র আত্মা আমাকে তত্ত্বাবধায়ক হওয়ার জন্য দিয়েছেন, এবং তিনি আমাকে এর জন্য দায়ী করবেন। আর আমরা এই লোকেরা এখানে সারা দেশ থেকে ধর্মান্তরিত হয়েছে, যাকে আমি খ্রিস্টের কাছে নিয়ে এসেছি। আর ছোট বাচ্চারা, আমি এখানে আপনাদের সাহায্য করতে এসেছি, আর আমি আপনাদের বন্ধু। আপনারা ভাবতে পারেন আমি আপনাদের বিরুদ্ধে কথা বলছি, আমি এটা বলছি, দেখুন, আপনার ভালোর জন্য। আমি আপনাদের ভালোবাসি, আর যদি তা না হয়, ঈশ্বর আমার বিচারক। আপনারা জানেন আমি আপনাদের ভালোবাসি। এটি একটি ভয়ঙ্কর শক্তিশালী বিষয়। আমি জানতাম না কিভাবে এটি নিয়ে আসতে হবে, আমি কি করব। যখন আমার মণ্ডলীতে পুরুষ এবং মহিলারা বসে আছেন, তাদের মধ্যে কেউ কেউ দুবার অথবা তিনবার বিবাহ করেছেন, ভালো পুরুষরা ও ভালো মহিলারা সকলে মিশ্রিত হয়েছে। কি এটা করেছে? মিথ্যা শিক্ষা, ঠিক, প্রভুর উপর নির্ভর না করে। ঈশ্বর যাহাকে একত্রিত করিয়াছেন, কেউ তাহাকে পৃথক না করুক। মানুষ যা একসাথে যোগ করেছে তা নয়, কিন্তু যা ঈশ্বর একসাথে যোগ করেছে। যখন আপনি ঈশ্বরের কাছ থেকে একটি সরাসরি প্রকাশ পেয়ে থাকেন, সেটি আপনার স্ত্রী, এবং একই বিষয় এটি আপনার আপনার বাকি জীবন ধরে। দেখুন, কিন্তু মানুষ যা একত্রিত করে, যে কেউ সেটি আলাদা করতে পারে, কিন্তু ঈশ্বর যা একত্রিত করেন, কোন মানুষ এটি স্পর্শ করার সাহস পায় না। ঈশ্বর যাহা একত্রিত করেন, তিনি বলেছিলেন কেহ যেন তাহা বিভক্ত না করে। কিছু অর্ধমাতাল ম্যাজিস্ট্রেট অথবা অন্য কেউ একত্রিত করে তা নয়, অথবা কিছু বিপদগামী প্রচারক। একটি বইতে একগুচ্ছ ধর্মমতের সাথে, যা তাদের বিশ্বের যে কোনো কিছু করার জন্য সম্মতি দেয়, আর ঈশ্বরের বাক্য ঠিক সেখানে পড়ে আছে। দেখুন, আমি ঈশ্বর যা একত্রিত করেছেন সে বিষয়ে কথা বলছি। এখন আমি আপনাকে এটি বলতে যাচ্ছি, আমি আপনাদের যা বলি সেই বিষয়ে আমি খুব যত্নশীল। আমি আপনাদের সাথে রুক্ষ হতে চাই না, আমি আপনাদের সাথে রুক্ষ হতে চাই না, আমার পালক ভাইরা, আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি দায়ী এটা বুঝতে পেরে যে এটা আমার হাতে দেওয়া হয়েছে। আর যদি আমি এটা ধরে রাখতে পারি না, আর আমি জানি না কিভাবে এটা প্রচার করতে হবে, আর আমি জানি যে এই টেপটি ও আমার, আমি প্রস্তুত হব, কার্যালয় খুলব, কারণ এটি এখানে আসছে। দেখুন, ঠিক যেমন এটি সর্পের বীজে ছিল, কিন্তু এটি একেবারে সঠিক বলে প্রমাণিত হয়েছে। আমি এখানে নথি পেয়েছি, নথির বাইরে, যেখানে মহিলারা এই মুহূর্তে, এবং এমনকি বড় কোন বড় ডায়োসিসে এর মূল ছবি রয়েছে। একটি সাপ একজন মহিলা পায়ে জড়িয়ে রয়েছে, এবং ঠিক কিভাবে এটি তার চারপাশে ঘুরছে, তার সব ধরনের অনুভূতি ইত্যাদি রয়েছে, এমন কিছু যা একজন পুরুষ তাকে স্পর্শ করতে পারে না। এই বিশাল সাপটি তার চারপাশে আবৃত করে ইত্যাদি, ঠিক এটাই সত্য। আর এটা ক্রমশ খারাপ হচ্ছে আর খারাপ হতে থাকবে। সর্প যা সে ছিল না, যখন সে সর্প ছিল তখন সে নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারত না। কিন্তু মনে রাখবেন, আমি অন্যদিন একটি বিতর্কে ছিলাম, একটি বিতর্ক নয়, অ্যাসেম্বলিজ অফ গড এর একটি সমাবেশে, বললেন আপনি ভুল করছেন এই বিষয়ে। আমি বললাম ঠিক আছে, আমি হতে পারি, আমি চাই আপনারা আমাকে বলুন। তিনি তখন বললেন, তিনি এগিয়ে গিয়ে এই বিষয়ে কথা বলতে শুরু করলেন। প্রথম বিষয় আপনারা জানেন, তিনি নিজেকে হারিয়ে ফেললেন। আর একটি বিষয় তিনি বলেছিলেন, ভাই ব্রানাম, সেই প্রজাতিটি কোথায়? ঈশ্বর বলেছেন একটি স্বজাতি অনুযায়ী। এখন সে প্রজাতিটি কোথায়? আপনি বলেছেন মানুষ এবং পশুর মধ্যে ছিল, যা বিজ্ঞান এখন খুঁজে পাচ্ছে না, সে কোথায় আছে? বললেন সে কি পৃথিবীতে আছে? সে কি শিম্পাঞ্জি ছিল? না, কারণ একটি শিম্পাঞ্জির রক্ত একজন মহিলার সাথে মিশে না, অন্য কোন প্রাণী তার সাথে মিশবে না, না এটা হবে না, অথবা একজন পুরুষের শুক্রাণু নারীর সঙ্গে এর সঙ্গে মিশে যাবে না, এটা সেটি করবে না। তাহলে সেই নির্দিষ্ট প্রাণীটি কোথায়? এখন ঈশ্বর বলেছিলেন প্রত্যেকে স্বস্ব জাতি অনুযায়ী উৎপন্ন করুক। আমি এক মিনিট অপেক্ষা করলাম, আর পবিত্র আত্মার মাধুর্য বললেন তাকে বলো এটা এখানে আছে। এখন প্রথমে আমি বলেছিলাম ঠিক আছে, এটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে। তিনি বললেন কিন্তু ভাই ব্রানাম, আমরা বাক্যের বিষয়ে কথা বলছি, তাই নাকি? আমি বললাম হ্যাঁ মহাশয়। আর আমি বললাম তারা অবশ্যই দাবি করে যে অন্যান্য বিষয়, যেমন ডাইনোসর এবং ম্যামথ ইত্যাদি স্তন্যপায়ী প্রাণী, অথবা ম্যামথ বরং তারা বিলুপ্ত ইত্যাদি। আমি বললাম এটা সত্যি হতে পারে। তিনি বললেন ভাই ব্রানাম, আমরা বাক্যের প্রমাণের কথা বলছি, যদি পাপ এখানে থাকে তবে সেই আদি পাপ তাকে এখানেও থাকা উচিত। আর আমি বললাম প্রভু যীশু, আপনি বলেছিলেন তখন তোমরা কিরূপে কি বলিবে সে বিষয়ে ভাবিত হইও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডেই তোমাদিগকে দান করা যাইবে। প্রভু আমি কি বলবো? তিনি বললেন তাকে বলো সেটি এখানে আছে। ঠিক একইভাবে আমি মঞ্চে দর্শন দেখতে পাই। আমি বললাম এটা এখানে, কোথায় সেটি না জেনে। তিনি বললেন কোথায়, আর আমি কিছু ভাবার আগেই তিনি বললেন এটা সেই সাপ। ঠিক সেটাই ছিল, কারণ সে আর পশু নেই, তাকে অভিশপ্ত করা হয়েছিল এবং বাকি জীবনের জন্য তার পেটের উপর ভর করে রাখা হয়েছিল। সে এখানে আছে, এটা কি ঠিক? আর এখনো সে যে কাজটি করেছিল সেখানে একজন মহিলার চারপাশে, এখনো সে একই পাপ কাজ করে, একজন পুরুষের পুরুষত্বের মতো এইরকম। সেখানে নারীর বাহ্যিক বিচ্যুতি অবস্থা এবং ইত্যাদি রয়েছে। যখন নারীর অনুভূতি রয়েছে, যে কোনো পুরুষ যা করতে পারে তার অনেক অধিক। আমি সেখানে থামবো, কারণ আমরা একটি মিশ্র ভিড়ের মধ্যে আছি। আমি কিছু পুরুষদের নিয়ে আসবো, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। সকল নথি ইত্যাদি এখানে পড়ে আছে, এখন আমার হাতের কাছে, আর আমি আজ সকালে এটা আপনাদের কাছে আনতে যাচ্ছিলাম। আমি এই বিষয়ে পুরো দিন নিতে যাচ্ছিলাম, কিন্তু আমি এখন এই কথা বলে শেষ করব। এটা শুধুমাত্র আমার মণ্ডলীর জন্য, আমার মণ্ডলী নয়, সেই ছোট্ট মেষপাল যারা আমাকে বিশ্বাস করে এবং আমাকে অনুসরণ করে, এটা তাদের জন্য। অন্যদিন আমি জানি যে যখন আমি আপনাদের কিছু বলি, তবে এটি অবশ্যই সদাপ্রভু এই কথা কহেন হতে হবে। তখন আমার কাছে বাক্য ছিল যেমন তিনি আমার কাছে প্রকাশ করেছিলেন, কিন্তু প্রভু ঈশ্বর, আমি সেই মণ্ডলীকে কি বলবো? আমি বিচ্ছেদ পাব। লোক বারান্দায় এবং উঠানে বসে থাকবে, আর অন্য সর্বত্র। আমি কি স্ত্রীকে ছেড়ে দিব? মহিলারা, আমি কি আপনার স্বামীকে ছেড়ে দিব? আমি কি করব? আমি বললাম, প্রভু আমি কি করতে পারি? কেউ আমাকে বলল, পর্বতের ওপারে যাও, আর আমি তোমার সঙ্গে কথা বলবো। আর যখন আমি পাহাড়ের উপরে ছিলাম, তখন জানতাম না যে টিউশনে তারা এটা দেখছে, কিন্তু এমনকি শিক্ষকরাও বাচ্চাদের ডেকেছিলেন, আমার ছোট মেয়ে আর তাদের স্কুল রুম থেকে, আর বললেন, এই পাহাড়ের ওপারে দেখো, সেখানে একটি অগ্নিময় পীতাভ মেঘ বাতাসে উঠে যাচ্ছে এবং নিচে নেমে আসছে, বাতাসে উঠে যাচ্ছে এবং নিচে নেমে আসছে। মিসেস ইভান্স, আপনি কি এখানে আছেন? রনি, আপনি আছেন? আমি স্টেশনের কাছ দিয়ে ফিরে আসি, এই যুবকটি ফিলিং স্টেশনের পাশে, ইভান্সের ফিলিং স্টেশন সেখানে, আর আমি বুঝতে পারার আগে ছেলেটি কি বলতে যাচ্ছে সে আমাকে ধরে নিল। সে বলল, ভাই ব্রানাম, আপনি ওপারের সে পাহাড়ের উপরে ছিলেন, তাই না? আমি বললাম, তুমি কি বলতে চাও রনি? না, দেখুন সে কি বলতে যাচ্ছে তা দেখার জন্য অনেক সময় ঘটনা ঘটে, আমি বলি না। আপনারা এটি লোকদের বলেন না, এটা হয়ে যায়। এর বিষয় হলো, আপনি এত কিছু ঘটতে দেখেন, এটা আপনার কাছে সাধারণ হয়ে যায়। দেখুন, আমি লোকদের সবকিছু বলি না। আমি বললাম, রনি তুমি কি? সে বলল, আপনি কোথায় ছিলেন তা ঠিক আমি আপনাকে দেখাতে পারি। বললেন, আমি মাকে ডেকেছিলাম, আর আমরা এখানে দাঁড়িয়ে সে মেঘটিকে উপরে ঝুলতে দেখেছি, উপরে নিচে হচ্ছিল। আমি বললাম, এটা হতে হবে ভাই ব্রানাম সেখানে কোথাও বসে আছেন, সেটি ঈশ্বর তার সঙ্গে কথা বলছেন। আর পুরো শহর লোকেরা এর দিকে তাকিয়েছিল, একটি উজ্জ্বল দিনে কোথাও মেঘ নেই, এই বড় পীতাভ মেঘ সেখানে ভাসছে, একটি ফানেলের মতো নেমে আসছে এবং উপরে উঠে যাচ্ছে এবং ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, আর তারপর আমি বন্ধ করছি, আপনারা এখান থেকে যেতে পারেন। এটি সেই সময় যখন আমার কাছে এটি প্রকাশিত হয়েছিল যা আমি এখানে আপনাদের বলতে যাচ্ছি, তাই এটি হারিয়ে ফেলবেন না। এখন আমি কেবল আপনাদের অনুগামীদের সাথে কথা বলছি, যারা আমাকে এবং এই বার্তাটিকে অনুসরণ করছেন, বাইরের বিষয় নয়। ঈশ্বরের সামনে আমাকে এই বিষয়ে দায়ী করুন, শুধু এই দলের জন্য। ধর্মতত্ত্বের ভুল ব্যাখ্যার কারণে এখন আমরা এই বিশৃঙ্খলার মধ্যে আছি, এটা কি ঠিক? এই কারণেই আপনারা মহিলারা দ্বিতীয়বার বিয়ে করেছেন, আর আপনারা পুরুষেরা ধর্মতত্ত্বের ভুল ব্যাখ্যার কারণে। এখন আমি আপনাদের এমন কিছু দেখাতে চাই যা তিনি আমাকে বলেছেন। আর যদি ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তাকে প্রশ্ন করা হয়েছিল যখন তিনি পৃথিবীতে ছিলেন, যীশু খ্রিস্ট, আর যখন তার উদ্ধারকারী ভাববাদী আবির্ভূত হন মসি মিশরে, সন্তানদের মিশর থেকে মুক্ত করে আনার জন্য, প্রতিশ্রুত দেশে তাদের স্থাপন করার জন্য, আর যীশু এখানে বলেছেন যে মসি লোকদের এই অবস্থায় দেখেছিলেন, আর তিনি তাদের বিবাহ বিচ্ছেদের একটি পত্র দিয়েছিলেন, কারণ পরিস্থিতি যা ছিল তাই ছিল। মসি এমন খুঁজে পেয়েছিলেন যেমন তাকে কষ্ট পেতে দিন। ঈশ্বর মসিকে অনুমতি দিয়েছিলেন সেই ভাববাদী লোকদের কাছে প্রেরিত তাদের বিবাহ বিচ্ছেদের এই পত্রের অনুমতি দেওয়ার জন্য। আর প্রথম করিন্থীয়তে সেই সপ্তম অধ্যায়ে ১২ এবং ১৫ পদে নতুন নিয়মের ভববাদীর মধ্যে পৌল, যিনি মণ্ডলীতে একই বিষয়ের সাথে সম্মুখীন হয়েছিলেন এবং এই কথা বলেছিলেন, আমি বলি প্রভু নয়, সেটি ঠিক, কারণ বিবাহ বিচ্ছেদের অবস্থা। এটি আদি থেকে এমন ছিল না, কিন্তু মোশিকে এর অনুমতি দেওয়া হয়েছিল আর ঈশ্বর এটিকে ধার্মিকতা স্বীকৃতি দিয়েছিলেন। আর পৌলেরও একটি অধিকার ছিল যখন তিনি তার মণ্ডলীকে এই অবস্থায় পেয়েছিলেন। এখন আপনি এটাকে সত্য বলে বিশ্বাস করেন আর এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে বলে বিশ্বাস করেন, আর তার মেঘের প্রমাণ এবং তার বার্তার দ্বারা যা আমাদেরকে এতদূর নিয়ে এসেছে, ঈশ্বর কি পাহাড়ে আমাকে একই কাজ করার অনুমতি দেবেন না? আপনারা যে পথে আছেন সেই পথে আমাদের যেতে দেওয়ার জন্য আর এটা পুনরায় না করার জন্য আপনাদের স্ত্রীদের সঙ্গে যান এবং শান্তিতে বসবাস করুন, কারণ সময় দেরি হয়ে গেছে, প্রভু আগমন সন্নিকট। আমাদের কাছে এই বিষয়গুলি ভেঙে ফেলার সময় নেই। আপনারা আবার এটা চেষ্টা করার সাহস করবেন না। আমি শুধুমাত্র আমার মণ্ডলীর সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আর ঈশ্বর আমাকে সেই বিষয়ে সাক্ষী দিয়েছেন পাহাড়ে, যাতে আমি এটি বলতে পারি, একটি অতি প্রাকৃত প্রকাশ সপ্ত মুদ্রা খোলার কারণে এবং এটি ঈশ্বরের বাক্যে একটি প্রশ্ন, তাদের যেতে দিন, তারা যেমন রয়েছে আর পাপ করবেন না। আদি থেকে এটি এমন ছিল না, এটা ঠিক, এটা এমন ছিল না এবং এটা শেষে থাকবে না, কিন্তু আধুনিক পরিস্থিতিতে ঈশ্বরের সেবক হিসাবে আমি নিজেকে তার ভববাদী বলবো না, কিন্তু আমি বিশ্বাস করি হয়তো যদি আমাকে এর জন্য পাঠানো না হয়, আমি তার জন্য একটি স্থান তৈরি করছি যখন তিনি আসবেন। তাই আধুনিক পরিস্থিতিতে আমি আপনাদের এখন আপনাদের স্ত্রীদের সাথে আপনাদের বাড়িতে যেতে আদেশ করছি। আপনি যদি আপনার স্ত্রীর সাথে সুখী হন, তার সাথে বসবাস করুন, আপনার সন্তানদের ঈশ্বরের উপদেশে বড় করুন, কিন্তু ঈশ্বর আপনার প্রতি করুণাময় হন যদি আপনি আবার কখনো এমন করেন। আপনি আপনার সন্তানদের শেখান যেন কখনো এই ধরনের কাজ না করে, তাদের ঈশ্বরের উপদেশে বড় করুন। আর এখন আপনি যেমন আছেন, আসুন এখন এগিয়ে যাই সন্ধ্যার শেষ সময়ে যেখানে আমরা বাস করছি, এবং খ্রিস্টে উচ্চ আহ্বানের চিহ্নের দিকে ধাবিত হই যেখানে সবকিছু সম্ভব। আজ রাতে আমি আপনাদের দেখা না হওয়া পর্যন্ত প্রভু ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। যখন আমরা প্রার্থনা করি, প্রভু ঈশ্বর আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আমরা আপনার প্রশংসা করি। আপনি সেই মহান যিহোবা যিনি মোশিকে বলেছিলেন, মোশি সেই দাস এবং তিনি তার লোকদের কি বলবেন, আর ঈশ্বর আপনি তাকে বিবাহ বিচ্ছেদ পত্র লিখতে দিয়েছিলেন। পৌল মহান প্রেরিত যিনি নতুন নিয়মের লেখক ছিলেন, যেমন মোশি পুরাতনের ছিলেন, মোশি ব্যবস্থা এবং নিয়মের ব্যবস্থা লিখেছিলেন। অনেক ভববাদী তাদের বাক্য এটিতে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু মোশি নিয়ম লিখেছিলেন আর আপনি তাকে একটি লেখা দিয়েছিলেন, তাদের হৃদয়ের কঠোরতার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ পত্র লিখতে দিয়েছিলেন। মহান সন্ত পৌল নতুন নিয়মের লেখক হওয়ায় তিনিও এরকম একটি দাবি করতে পারেন যে আমি এই অবস্থার অধীনে বলছি, আমি প্রভু নয়। আজও সে একই রকম প্রভু ঈশ্বর পৃথিবীর শেষে, যেমন আমরা এখানে ঈশ্বরের করুণার অধীনে আছি, এটা জেনে যে শীঘ্রই আমরা তার উপস্থিতিতে উত্তর দিতে যাচ্ছি। আর আপনি অনেক কিছু করেছেন প্রভু, আমি নিশ্চিত এই লোকদের সামনে যারা এইভাবে ঝুলে থাকবে যেন এটা আপনার কাছ থেকে এসেছে। আর আজ এখানে নথি বহন করার জন্য এখানে বসে থাকা অনেক লোকেরা, যারা এমনকি পাহাড়ের উপর সেই চিহ্ন দেখেছেন যেখানে প্রভুর দূতেরা ঘূর্ণি বায়ুতে এসেছিলেন, যেখানে একটি সপ্ত দূতের মধ্যে এসেছিল, যেখানে সপ্ত রহস্যের প্রকাশ উন্মোচিত হয়েছিল, এবং সেই একই স্বর্গদূত একই দিকে একই পাহাড়ে যেদিন এটি প্রকাশিত হয়েছিল। ঈশ্বর, আমি প্রার্থনা করি যে লোকেরা কৃতজ্ঞ হয়ে বাড়ি ফিরে যাবে যে ঈশ্বর তাদের এই অনুগ্রহ প্রদান করেছেন। আমি শুধু এটা বলেছি প্রভু অনুমতির মাধ্যমে, আর আমি এটা শুধু অনুমতির মাধ্যমে বলি প্রভু, আর লোকদের এত কৃতজ্ঞ হতে দিন যেন তারা আর কখনো সে পাপ করার চেষ্টা না করে, আর তারা যেন কখনো কোনো পাপ করার চেষ্টা না করে, কিন্তু আপনাকে তাদের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে। প্রভু, এই পরিবারগুলিকে সুখী করুন এবং তারা যেন তাদের সন্তানদের ঈশ্বরের উপদেশে বড় করে এবং গড়ে তোলে, কারণ আমার হৃদয়ে যে আমার বার্তা ছিল তা প্রচার করা হয়েছে। প্রভু, আমি যা করতে পারি তা আমি করেছি, আর শয়তান আমার সাথে কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ করেছে আর ঘন্টার পর ঘন্টা ঘুম ছাড়াই, কিন্তু এখন আমি এটা আদেশ করি প্রভু, এই লোকদের যেন তারা এটি অধ্যয়ন করে এবং আপনার জন্য জীবনযাপন করে, এটা প্রদান করুন প্রভু। এটা এখন আমার কাঁধ থেকে নেমে গেছে, তারা আপনার হাতে রয়েছে। আমি প্রার্থনা করি যে আপনি তাদের আশীর্বাদ করবেন, এই রুমালগুলিকে আশীর্বাদ করুন প্রভু, যেটা এই মাত্র এখানে রাখা হয়েছে। অসুস্থ এবং পীড়িতদের জন্য এই রাতটি যেন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাতগুলির মধ্যে একটি হতে পারে, যাতে সমস্ত লোক সুস্থ হয়ে যায়, এটা প্রদান করুন প্রভু। আমাদের একসাথে আশীর্বাদ করুন, আমরা যেন শান্তিতে সুখে আনন্দে প্রস্থান করতে পারি, কারণ সৃষ্টির ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন আদি থেকে এবং আমাদের কাছে প্রসারিত করেছেন, আমাদের বিশৃঙ্খলাতে যেখানে আমরা আছি তার অনুগ্রহ পুনরায় দিয়েছেন এই শেষ সময়ে। হে মহান এবং চিরন্তন ঈশ্বর, আমরা এর জন্য আপনাকে কত ধন্যবাদ জানাই, আর আমাদের হৃদয় যেন এত খুশি হয় যাতে আপনার বিরুদ্ধে পাপ করার আর কোন ইচ্ছা আমাদের না থাকে। যিশুর নামে আমেন।
I love him. Why shouldn't you love him? I love him because he first loved me and purchased my son.
আমি এখন বলছি যাতে সেবকেরা বুঝতে পারে এটা তাদের জন্য যারা এই বার্তা অনুসরণ করে। ও, আপনারা কি খুশি? আমি আপনাদের সত্য বলেছি, সদাপ্রভু এই কথা কহেন সমস্ত পথ ধরে। এখন আসুন আমরা উঠে দাঁড়াই এবং আমাদের হাত উপরে উঠিয়ে যখন আমরা এটি আবার গাই, আমি তাকে ভালোবাসি, আমি তার অনুগ্রহের জন্য তাকে ভালোবাসি, আমি তার করুণার জন্য তাকে ভালোবাসি, আমি তাকে তার বাক্যের জন্য ভালোবাসি। আর প্রভুর বাক্য ভাববাদীদের কাছে এসেছিল। আসুন ভাই, এগিয়ে যান।